This track was downloaded from fusionbd.com.
যাকে ঘিরে এত বেশি আমাদের অপেক্ষা, এত বেশি উৎকণ্ঠা যে কখন শুরু হবে আজকের অতিথির জীবনের কথা, কখন শুনব সে কণ্ঠস্বর। তো বন্ধুরা, আর দেরি নয়, আমরা পেয়ে গেছি আজকের অতিথি বন্ধুকে এবং হট সিটে যথারীতি সে আসন গ্রহণ করেছে। আপনি আমাদের এই স্টুডিওতে এসেছেন, লাভগুরুর এই প্ল্যাটফর্মে এসেছেন, আপনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং কেমন অনুভূত হচ্ছে আজকের এই অনুষ্ঠানে এসে?
গুরু, আপনাকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরে আমার খুবই আনন্দিত অনুভব করতেছি এবং মানে একটা থ্রিল অনুভব হচ্ছে ভিতরে।
একসাথে আনন্দিত, অন্যদিকে থ্রিল। আচ্ছা, এটা আসলে থ্রিল হওয়ারই একটা বিষয়। আমি যদি হট সিটে এই চেয়ারটাতে বসতাম, আমিও থ্রিল হতাম, কারণ একসাথে মিলিয়ন্স পিপল আমাদেরকে শুনতে পারবে। আমার জীবনের ভালো লাগা মন্দ লাগা প্রত্যেক মানুষই চায় যে তার জীবনের এই ভালো লাগা এবং মন্দ লাগার মুহূর্তগুলো ভাগাভাগি করে নিতে। কিন্তু এত বড় প্ল্যাটফর্মে এতগুলো কান একসাথে শোনার জন্য হয়তো থাকে না। তো আসলে এটা একটা থ্রিলিং ব্যাপার ওই সেন্সে যদি আমরা চিন্তা করি। আমি আপনার নামটা এখন আসলে আমার জিজ্ঞেস করা হয়ে ওঠেনি।
জি, আমার পুরো নাম ইফতেকার আহমেদ বক্ত, নিক নেম ইফতি।
অনেক বিশাল একটা কোইন্সিডেন্ট, মনে আছে গত অনুষ্ঠান যিনি আমাদের এসেছিলেন তার নামও ছিল ইফতি, নিক নেম ও ছিল মনে হয় রেজাউল করিম, মেবি ইফতি এরকম, যাই হোক আমার যদি মেমোরি আমার সাথে বিট্রে না করে। আমরাও আজকে আর একজন ইফতিকে পেয়েছি, দেখা যাক। আমি এখন আপনার জীবনের কথাগুলো শুনতে চাইব এবং খুব ভালো হয় যদি আপনি প্রথম থেকে শুরু করেন।
আমি ছোটবেলা থেকে খুব সাধারণ একটি ছেলে ছিলাম। আমার মনে কখনোই খুব বড় হব, অনেক কিছু করতে হবে এরকম কোনো কিছুই লালায়িত হয়নি আমার মনে। তো আমি পড়াশোনা করেছি মূলত পুরন ঢাকায় আরমাটলা গভর্নমেন্ট হাই স্কুল থেকে, সেখান থেকে আমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছি। আমার বেড়ে ওঠাটা সেই পুরনো ঢাকাতেই। তো পরিবারে আমি এবং আমরা চার ভাই বোন ছিলাম, দু ভাই দু বোন। তো আমি ছিলাম সবার ছোট। তো যেহেতু আমি সবার ছোট ছিলাম, সেই কারণে সবসময় আমি আমার বাবা মা আমার ভাই বোনদের ভালোবাসাটা বেশি পেয়েছি। আমার বাবা মা সবসময় আমাকে স্পেশালি কিছু আদর করত, যেটা দেখা যেত যে অন্য ভাই বোনকে করতেছে না। তারা অনেক বড় হয়েও অনেক সময় দেখা গেছে জেলাসি ফিল করত বা আমার সাথে একটু দুষ্টমি করত যে এই জিনিসটা আমি বেশি পাচ্ছি, তারা পাচ্ছে না কেন। তো আমাদের আর্থিক সচ্ছলতা খুব বেশি ছিল তা না, কিন্তু ভালোভাবে দিন যাপন করা যায় মাথা উঁচু করে এতটুকু ছিল। আমি যখন ক্লাস ফোরে পড়ি, আমি ছোটবেলা থেকে ঘুড়ি উড়াতে খুব পছন্দ করতাম। ঘুড়ি উড়াতে খুব পছন্দ করতাম। তো স্কুল ছুটির পরেই দেখা যেত ঘুড়ি উড়ানোর চেষ্টা করতাম বা সময় পেলেই করতাম। তো আমার তখন যতদূর মনে হয় আমি তখন ক্লাস ফোরে পড়ি, আমরা নাজিমুদ্দিন রোডের একটি বাসায় থাকতাম। তো সেই বাসার ছাদে আমি প্রায় ঘুড়ি উড়াতাম। তো হঠাৎ একদিন একটি খুব সুন্দর একটি বড় ঘুড়ি আমি দেখলাম যে রাস্তার 12,000 যে ভোল্টেজের তারগুলো সেটার সাথে জড়িয়ে আছে
মেইন লাইনের
যে তার। জি, তো ওটা দেখে আমি আর আমার লোভ সামলাতে পারলাম না। তো আমি বারবারই চিন্তা করতেছিলাম যে কিভাবে সেই ঘুড়িটা আমি নিজের পাব, নিজের হবে আর কি, নিতে পারব। তো তখন অনেক কিছু খোঁজার চেষ্টা করলাম, কিছু না পেয়ে অবশেষে একটি রড পেলাম। তো আমি রডটা দিয়ে যখন ঘুড়িটা আনতে গেলাম, আমার এটা খেয়াল ছিল না যে তারের মধ্যে কোনো প্রোটেক্টর নেই।
আচ্ছা,
তো রডটা সেই তারের সাথে তখন অ্যাটাচ হয়ে যায়, এবং সেই তারের সাথে যখন রডটা অ্যাটাচ হয়ে যায় তখন একটা প্রচণ্ড ভয়ঙ্কর আওয়াজ হয়। আমার তখন হঠাৎ করে কয়েক সেকেন্ড কোনো কিছু অনুভূত হয় না, আমি একটু জ্ঞান হারানো অবস্থায় চলে যাই। যখন আমার জ্ঞানটা ঠিক ফিরে আসে, আমি নিজেকে প্রচণ্ড যন্ত্রণার মধ্যে নিজেকে খুঁজে পাই। আমি দেখি যে আমার ডান হাতটা সম্পূর্ণরূপে ঝলসে গেছে, চামড়াগুলো খুলে পড়েছে, এরকম অনেকটা অবস্থা। তো আমি তো যেহেতু ছোট, তখন আমি খুব চিৎকার করে কাঁদতে কাঁদতে আমার বাসায় গেলাম। তখন আমার বড় ভাই ছিলেন আমার সাথে। আমার বড় ভাই তখন আমাকে নিয়ে হাসপাতালে গেলেন। সেখানে একটা সাময়িক আমাকে ট্রিটমেন্ট দেওয়া হলো, মেডিসিন দেওয়া হলো। এরপর আমার বাবা একজন ডাক্তার ছিলেন, ডক্টর মৃত ডক্টর ফজলুল বারী আহমেদ বক্ত, উনি উনার ইয়েতে পরে আমরা একজন ভালো বার্ন স্পেশালিস্টের সাথে যোগাযোগ করি। তো উনি আমাকে 3-4 মাস উনার আন্ডারে আমি ট্রিটমেন্ট করাই, বেশ কিছু অপারেশনও হয়েছে এর মধ্যে। তো আমার সেই দিনগুলো ছিল প্রচন্ড যন্ত্রণার এবং কষ্টের দিন। ওই দিনগুলোর কথা চিন্তা করলেই আমার খুব খারাপ লাগে, কারণ একটা মানুষ পূর্ণাঙ্গ হবে না অপূর্ণাঙ্গ হবে, বা তা একটা মানুষ পঙ্গু হলে তার জীবনে যে কি পরিমাণ কষ্ট নেমে আসে, কি পরিমাণ যন্ত্রণা করুণা নেমে আসে, সেটা আমি খুব ভালো করে রিয়ালাইজ করি। অনেক সময় দেখেছি মানুষ আমাকে অনেক করুণার চোখে তাকাত, অনেক সময় অনেক ধরনের ব্যঙ্গোক্তি করত, আমি কোনো কিছুতেই নিজেকে দমিয়ে রাখতাম না। আমি শুধু সবসময় চিন্তা করতাম যে আমি এভাবেই এগিয়ে যাব এবং আমি সবকিছুকে একদিন জয় করব। তো হঠাৎ এই চিকিৎসাকালীন সময় একদিন ডাক্তার আমাকে হঠাৎ করে একদিন বললেন যে ইফতি তুমি বাহাত দিয়ে লেখা প্র্যাকটিস করো। তো সেদিন আমি ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত হয়ে গেলাম, কেন আমি বাহাত দিয়ে লেখা প্র্যাকটিস করব, আমি কি 8-10টা মানুষের মতো সাধারণ মানুষের মতো ডান হাত দিয়ে আমার পরীক্ষাটা দিতে পারব না, আমি কি আর সব মানুষের মতো ডান হাত দিয়ে আমার কাজের কর্মের লেনদেন করতে পারব না, আমি কি ডান হাত দিয়ে আর কোনো কিছুই ধরতে পারব না জীবনে? এই প্রশ্নটা তখন প্রচন্ডভাবে শুধু আমার মনের মধ্যে ঘুরপাক খেত। আমি আমার মা বাবা আত্মীয় স্বজন যারাই আসত সবাইকে শুধু এই প্রশ্নটাই করতাম। তারা হয়তোবা বুঝতে পারত আমার কষ্টগুলো, বুঝতে দিত না, তারা বলতো যে ডাক্তার যেটা বলে হয়তো তোমার ভালোর জন্যই বলে, তুমি সেভাবেই করো। তারপর আমি আস্তে আস্তে বাহাতে লেখা শুরু করি, কিন্তু সেই কষ্টের দিনগুলো আমি কখনোই ভুলতে পারিনি। এই দিনগুলো এখনো আমাকে যন্ত্রণার মতো বয়ে বেড়ায়। এখনো যখন রাস্তাঘাটে অথবা চলার পথে অথবা কোথাও কোনো মার্কেট প্লেসে বা যে কোনো জায়গায় মানুষ আমার এই ডান হাতের জন্য আমাকে একটু খোঁচা মেরে কথা বলে বা একটু করুণা করে বা একটু ব্যঙ্গোক্তি করে, তখন আমার ভিতরটা ভেঙে যায়। একটি অঙ্গ না থাকলে কি একটি মানুষ অপূর্ণাঙ্গ হয়ে যায়? তার মনের স্বাদ আহ্লাদ তার চাহ পাওয়া এগুলোর কি কোন মূল্য থাকে না অন্যান্য মানুষের কাছে? এই প্রশ্নটি আমার সবার কাছে।
আসলে এর প্রেক্ষিতে সত্যি বলার কিছু নাই। আজকের আমি প্রতিদিন অনুষ্ঠান শুরু করার সময় আমার বন্ধুদের ব্যাখ্যা দিয়ে তাদেরকে উপস্থাপন করতে পছন্দ করি, যাতে করে তাদের একটা ভিজুয়াল পিকচার প্রত্যেকটা শ্রোতার মধ্যে পৌঁছে যায়। আজ আমি শুরু করতে গিয়ে কেন জানি শুরু করাটা ওই অর্থে হয়ে ওঠেনি যখন আমার চোখ পড়েছিল ইফতি আপনার হাতের দিকে। আমি সামনাসামনি যে জিনিসটা দেখছি বন্ধু, সেটি হচ্ছে ইফতির হাত, ডান হাতটি একদম পুরোপুরি পঙ্গু হয়ে গেছে এবং হাতটার পুরো মাসল এবং তার চামড়াগুলো সব পুরোটা জড়ো হয়ে গেছে এবং পুরো হাতটা বেঁকিয়ে গেছে একদিকে। এবং আমরা জানি যে মেন লাইনে যে তারগুলো থাকে, যে পরিমাণ কারেন্ট ওতে প্রবাহিত হয়, সেই কারেন্টটা কিন্তু দূর থেকেও একটা মানুষকে টেনে ফেলতে পারে। যেমন অনেকে দেখা যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে যখন সূচ্য এই দালানগুলোতে কাজ করে, দেখা যায় যে প্রায়শই এরকম দুর্ঘটনা আমাদের দেখতে হয় বা এগুলো সম্বন্ধে জানতে হয় যে শ্রমিকরা ওই কাজ করতে গিয়ে হয়তো রাস্তার মেন লাইনের ওই তারে চুম্বুকের মতো টেনে নিয়ে তাকে হয়তো নিচে ফেলে দিয়েছে। এই ঘটনাগুলো প্রায়শই আমাদের সামনে পড়ে এবং আমরা জানি যে ওই সময় যে পরিমাণ তড়িৎ প্রবাহ হয় চারিদিকে, আশপাশের এরিয়াটাও কিন্তু তড়িৎ প্রবাহের মধ্যে চলে আসে, যার একটি ফলস্বরূপ আমার সামনে বসে আছে আমার বন্ধু। বন্ধু আমি দুঃখিত যে এই প্রশ্নের সত্যি উত্তর নেই যে আপনার আপনার শখ, আপনার জীবন, আপনার আপনার স্বপ্ন, এটা কি সবকিছু অসম্পূর্ণ হয়ে যায় একটা অঙ্গহানির জন্য? আমাদের সমাজে যেসব ডিজেবল পার্সনরা আছে যারা পঙ্গু, তাদেরকে কখনোই যেন আমরা করুণার দৃষ্টি নিয়ে না তাকাই, আমরা যেন ভুলে না যাই এই মানুষটি অনেক স্বপ্ন নিয়ে, অনেক ভালো লাগা নিয়ে, অনেক বড় একটি জীবন বাঁচবে বলে অনেক বড় একটি স্বপ্ন নিয়ে পৃথিবীতে পথ চলা শুরু করেছে। যদি সম্ভব হয় আমরা সবসময় চেষ্টা করব তাদের পাশে দাঁড়াতে, তাদের যেন কোনো সময় আমরা দীর্ঘ নিঃশ্বাস বা কষ্টের কারণ না হই। আমরা তারপর সামনের দিকে একটু এগোবো, সামনের ঘটনাগুলো একটু জানার চেষ্টা করব।
ছোটবেলা থেকেই আমি আমার বাবা মার ভালোবাসাটা খুব বেশি পেয়েছি। আমি দেখা যেত যে বেশিরভাগ সময় পড়া ফাঁকি দেওয়া আমার একটা অভ্যাস ছিল। আমি পড়ার সময় ঠিক মতো পড়াশোনা হয়তো করতাম না বা হোমওয়ার্কটা ঠিকভাবে করিনি। তো আমার আম্মা আব্বা এর জন্য আমাকে খুব বেশি বকা দিত না, তবে আম্মা প্রায় এগুলো নিয়ে আমাকে মাঝে মাঝে ধরত, বলতো যে কেন তুমি তোমার পড়াটুকু ঠিকভাবে করতেছ না, কেন তুমি ঠিকভাবে তোমার হোমওয়ার্ক গুলো করতেছ না। আমি যথেষ্ট পরিমাণে চঞ্চল ছিলাম খুব ছোটবেলা থেকেই। এরপর আস্তে আস্তে আমার পড়াশোনা এগিয়ে যায়। পড়াশোনা এগিয়ে যাওয়ার সাথে সাথে আমি সেই বাহাত দিয়ে লিখে 6, 7, 8, 9, 10 পর্যন্ত আসি। এরপর হঠাৎ একদিন ধরা পড়ল যে আমার মা, আমার জন্মদাতা মা, আমার সেই প্রিয় মা লিভার সিরোসিসে আক্রান্ত। যে লিভার সিরোসিসের হয়তো খুব বেশি ট্রিটমেন্ট কোথাও আছে বলে, খুব ভালো ট্রিটমেন্ট আছে বলে আমার মনে হয় না। এবং আমার মার লিভার সিরোসিসটা ধরা পড়ে একেবারে লাস্ট স্টেজে গিয়ে, যখন ডাক্তারদেরও খুব বেশি কিছু করণীয় ছিল না, ছিল শুধু কিছু ওষুধ দিয়ে তাকে কিছু লাইফ সাপোর্ট দিয়ে আরো কিছুদিন তাকে বাঁচিয়ে রাখা যাওয়ার প্রচেষ্টা। আমার বাবা আমার মার সুস্থতার জন্য টাকা পয়সা যেভাবে পেরেছে অ্যারেঞ্জ করে ব্যবস্থা করেছে, তাকে কলকাতায় নিয়ে গিয়েছে। তারপরও ডাক্তাররা যখন বলে দিল যে আমার মা হয়তো আর 6 মাসের বেশি বাঁচবে না, তখন আসলে মানসিকভাবে আমরা সবাই খুব ভেঙে গিয়েছিলাম। আমার সেই দিনগুলোর কথা এখনো মনে পড়লে আমার চোখ দিয়ে শুধু জল পড়ে, যে আমার মা কষ্ট পাচ্ছে, সে ব্যথা পাচ্ছে, সে তারপরও সে আমার জন্য সকালে স্কুলে যাওয়ার সময় নাস্তা তৈরি করে দিত। আমি স্কুল থেকে যখন ব্যাক করতাম, বাসায় ফিরতাম, আমাকে দেখে জিজ্ঞাসা করত, বাবা আজকে স্কুল কেমন হয়েছে তোমার? এই কথাটা আমাকে জীবনে এখন তো আর কেউ বলে না। এখন তো আর কেউ অসুস্থ শরীর নিয়ে আমার জন্য খাবার তৈরি করে দেয় না। আমি আমার মাকে প্রচন্ডভাবে আমার জীবনের প্রত্যেকটা স্তরে আমি তাকে মিস করি। আমার মা যখন লিভার সিরোসিসে আক্রান্ত ছিল, তখন তার পেটটা একটু বড় হয়ে গিয়েছিল, যার কারণে তার ওই হাঁটাচলা করতে, মুভমেন্ট করতে অনেক ধরনেরই প্রবলেম হতো। এই সকল প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সে আমার সম্পূর্ণ টেক কেয়ার করার চেষ্টা করত। আস্তে আস্তে দিনগুলো যেতে থাকল, 1 মাস, 2 মাস, 3 মাস, এবং আস্তে আস্তে মা তখন আরো অসুস্থ হয়ে যেতে লাগলো। আমি শুধু আল্লাহকে বলতাম যে আল্লাহ, কেন তুমি আমার মাকে আমার কাছ থেকে নিয়ে যাওয়া? আমার মার মতো ভালোবাসা তো আমাকে আর কেউ দিবে না। আস্তে আস্তে যখন আরো 2-1 মাস চলে গেল, প্রায় 6 মাস হয়ে আসলো, তখন আমার মার শারীরিক অবস্থা আরো অবনতি হয়ে গেল। তারপর কিছুদিন উনি হাসপাতালে ছিল, আমরা যেতাম, দেখতাম, তার সাথে কথা বলতাম। সেই দিনগুলো আমি কখনো ভুলতে পারব না। তারপর তাকে আমরা বাসায় নিয়ে আসি, তার শেষ কয়েকটি দিন বাসাতেই কাটে। ফেল ফেল করে সে চেয়ে থাকত সিলিংয়ের দিকে, অন্যদিকে। তার ভিতরের কষ্টটা সে আমাদেরকে বলতে পারত না। এবং আমার মায়ের এই অসহায়ত্ব অবস্থা দেখেও আমরা যখন কিছু করতে পারতাম না, থেকে কষ্ট আমার বেশি, আমার আর কোনো কিছুতেই লাগত না। যেদিন আমার মা মারা যায়, সেদিন আমি আমার প্রিটেস্ট পরীক্ষার কয়েকদিন আগের ঘটনা, আমি কোচিং করে বাসায় ফিরতেছি। বাসায় ফিরলাম, বাসায় ফিরে আমি গোসল টোসল করে খাওয়া দাওয়া করলাম, তো হঠাৎ করে দেখি আমার মার প্রচন্ড ব্যথা উঠেছে পেটে, এবং সে ব্যথা এতটাই যন্ত্রণায় অস্থির কাতর যে আমরা কিছুই করতে পারতেছি না। তারপরও তাকে তাড়াহুড়ো করে আমরা মিটফোর্ড হাসপাতালে নিলাম, কিন্তু ততক্ষণে আমার মা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। চিরকালের জন্য আমাদেরকে কাঁদিয়ে আমাদেরকে এতিম করে চলে গেছে, যে কোনদিনও আর বাবা বলে কেউ ডাকবে না, কোনদিনও কেউ সকালবেলা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে না বাবা তুমি তোমার নাস্তাটি গ্রহণ করো, কোনদিনও কেউ ছোট্ট করে শাসন করে বলবে না যে ইফতি এগুলো করো না। আমার বাবা আমার মা মারা যাওয়ার পর অনেকখানি ভেঙে পড়ে এবং সে কিভাবে এই অবস্থানটা গুছিয়ে উঠবে সে নিজেও অনেকটা কনফিউজড হয়ে পড়ে ওই সময়টাই। তারপরও যেহেতু আমরা ভাই বোনরা বড় ছিলাম, আমি সবার ছোট, সেহেতু সে আমাদের মুখের দিকে চেয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করে চেষ্টা করেছে যেন আমরা আমাদের জীবনের স্বাভাবিক গতিটা ফিরে পাই। এভাবে আমার দিনগুলো আস্তে আস্তে কেটে যেতে লাগল। আমি এসএসসি পরীক্ষা দিলাম, এসএসসিতে ভালো রেজাল্ট করলাম, এরপর আমি ঢাকা কলেজে ভর্তি হলাম, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে, সেখানে আমি এইচএসসি পাশ করলাম। এইচএসসি পাশ করে আমি যখন অনার্সে ভর্তি হলাম তখন আমার জীবনের মনে হয় আরও একটি বড় ঝড় অপেক্ষা করতেছিল আমার জন্য, যে বাবাকে ছাড়া আমি রাতে ঘুমাতে পারতাম না কথা না বলে, যে বাবার হাসি মুখটা আমি না দেখে কখনো থাকতে পারতাম না। আমি তখন অনার্সে মাত্র ভর্তি হয়েছি, দু একটি ক্লাস করেছি। একদিন সকাল উঠে আমি বাবার সাথে খুব রাগ করলাম যে তুমি কেন তোমার প্রতি ঠিকভাবে কেয়ারফুল কেয়ার নাও না, তুমি ঠিকভাবে খাওয়া দাওয়া করো না, তোমার শরীর ভেঙে যাচ্ছে। তখন আমার বাবা খুব আদর করে বলতো, বাবা আমার কিছু হয়নি, আমি ঠিকই আছি, তোমরা ভালো করে তোমাদের টেক কেয়ার করো, তোমাদের সারা জীবন সামনে পড়ে আছে। সেদিন আমার বাবা অনেক কষ্ট করে আদর করে আমার থেকে আমাকে বাইরে থেকে খাবার এনে খাওয়ালো এবং বলল যে খাবার খেয়ে তারপরে তুমি কলেজে যেও। সেদিন আমি কলেজে গেলাম, কলেজে গিয়ে সেদিন আমরা বন্ধুরা অনেক মজা করেছিলাম, আমার এখনো সেই দিনটি স্পষ্ট খেয়াল আছে। দুটো ক্লাস করেছিলাম, ক্লাস করার পরে আমরা ক্যান্টিনে বসে বন্ধুরা মিলে অনেক আড্ডা দেই, চা খাই, মজা করি। এরপর ঠিক সাড়ে তিনটা থেকে চারটার দিকে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিই, তখন আমাদের বাসা ছিল বক্সিবাজার, আমি নিউমার্কেট ঢাকা কলেজ থেকে বক্সিবাজারের উদ্দেশ্যে রওনা দিই। যখন আমি বাসার ঠিক কাছাকাছি চলে আসি তখন হঠাৎ করে আমাদের যে আমার বাবার চেম্বারের যে কম্পাউন্ডার ছিল উনি আমাকে হঠাৎ করে আমার হাত ধরল রাস্তায়, ধরে বলতেছে ইফতি তোমার বাবা নেই, তোমার বাবা নেই, তোমার বাবা এখন মিটফোর্ড হাসপাতালে। উনার কথাটা প্রথমে আমার বিশ্বাস হয়নি, কি বলছে উনি। আমি বললাম যে আপনি কি আজে বাজে কথা বলছেন, আমি এগারোটার সময় বাবার সাথে একসাথে খাওয়া দাওয়া করে বের হয়েছি, বাবা নেই মানে? উনি বললেন না ইফতি সত্যি তোমার বাবার নেই, তুমি চলো আমাদের সাথে। পরে আমি তাদের সাথে যাই এবং গিয়ে দেখি আসলেই সত্যি আমার বাবা তখন আর জীবিত নেই, আমার বাবা স্ট্রোক করে মারা গিয়েছিল। আমরা জানতেও পারিনি বুঝতেও পারিনি যে সেইভাবে আমাকে সেইভাবে আমাদের ফাঁকি দিয়ে চলে যাবে। এক বুক যন্ত্রণা কষ্ট দীর্ঘশ্বাস প্রতি মুহূর্তে আমার ভিতরে কাজ করত। আমি তখন খুব চুপচাপ হয়ে যাই, ভিতরে ভিতরে আমার বাবা মার স্মৃতি আমাকে কুড়ে কুড়ে মারত, সেই দিনগুলোর কথা আমি কোনোদিনই ভুলব না।
মা তুমি কোথায়? মা বলে ডাকতে আসলে সবসময় মন চাচ্ছে যে এই যে আমি আসলে আমার মাকে আম্মা বলে ডাকি আর বাবাকে বলি আব্বা। এই যে প্রাণ খুলে ডাকতে পারা, আম্মা তুমি কোথায়, কেমন আছো, শরীর তোমার ভালো আছে তো, সুস্থ আছো তো তুমি, আব্বা তুমি ভালো আছো, কেমন আছো, যেখানেই থাকো শান্তিতে থাকো, সুখে থাকো। আফসোস যাদের যাদের ভাগ্যে এই জিনিসটা নাই, যারা চাইলেই চোখ মেলে মা এবং বাবাকে দেখতে পায় না, সে কষ্ট যে কত বেশি মারাত্মক এবং প্রতিদিন প্রতি মুহূর্তে কত বেশি মানসিকভাবে পিছিয়ে ফেলে, কি পরিমাণ রক্তক্ষরণ যে মনের ভিতরে হয় এই দুইটি সত্তাকে ঘিরে, তারা হাড়ে হাড়ে টের পায়। বন্ধুরা যারা আপনারা শুনছেন এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি, যদি সম্ভব হয়, যদি আশেপাশে মা বাবা থাকে, পরম মমতা নিয়ে, পরম ভালোবাসা নিয়ে একবার জন্য হলো সেই ভালোবাসা টেনে মা এবং বাবার দিকে তাকান। আমরা কেউই জানি না যে আমার হয়তো দিন সামনে হয়তো সেই দিনটা খুব বেশি দূরে নাই যেদিন আমি চাইলে চোখ মেলে আমার সবচেয়ে আশ্রয়ের যে জায়গা, সবচেয়ে বড় যে অবস্থান, সবচেয়ে বড় যে অবলম্বন, সেই জিনিসটাকে হয়তো হারিয়ে ফেলব। আমরা অনেক সময় বুঝতে পারি না, অনেক সময় অনেক বড় ভুল, অনেক অন্যায়, অনেক রূঢ় আচরণ আমাদের মা বাবার সাথে হয়ে যায়। যদি হয়ে থাকে, এখন এই মুহূর্তেই মা বাবা হচ্ছেন দয়ার সাগর, যদি সম্ভব হয় দুই পা চেপে ধরে ক্ষমা চেয়ে নেন পূর্বতন সমস্ত ভুলের জন্য এবং মানসিকভাবে প্রস্তুতি নেন, যাতে করে আর একটা দিন একটা মুহূর্ত এই প্রাণের ধন মা বাবাকে আমাদের হাত ধরে আর নতুন করে কোনোদিন যেন তাদের কষ্ট পেতে না হয়। তারা যখন থাকবে না, গোটা দুনিয়া থাকবে, এরকম দশটা দুনিয়া আপনার সামনে নিয়ে আসে হাজির করা হবে, তারপর সে অভাব কখনোই পূরণ হবে না। আমরা এমনভাবে শুরু করতে চাইনি, কিন্তু জীবনটা কখনোই কোন নিয়ম মানে না, যে কারণে হয়তো স্রষ্টা বারংবার মানুষকে বিভিন্ন রকমের পরীক্ষার মধ্যে ফেলেন এবং দেখতে চেষ্টা করেন যে তার সেই প্রিয় বান্দা এত পরীক্ষার মধ্যেও সে তার জায়গাতে থেকে সেই স্রষ্টার প্রতি আস্থা রাখতে পারছে কিনা এবং সেই জায়গাতে থেকে নিজেকে ঠিকভাবে পরিচালন করতে পারছে কিনা। তাই যত বড় পরীক্ষায় হোক না কেন, যত সমস্যা আমাদের মধ্যে আসুক না কেন, তারপর আমরা চেষ্টা করি মাথা তুলে, মাথা উঁচু করে এই পৃথিবীর বুকে চলার। কারণ আমরা যদি নিজেদেরকে ধ্বংস করে দিই কোনো না কোনো জায়গা থেকে, কোন না কোনো প্রান্ত থেকে, সেই মা এবং সে বাবা তার নারী ছেঁড়া ধন ইফতিকে দেখছে, এবং ইফতি যদি সত্যি মাথা তুলে দাঁড়াতে পারে তাহলে তাদের চাইতে খুশি কেউ হবে না। সেই খুশিটা আমরা তাদেরকে অবশ্যই দিতে চাই। ইফতির জীবনটা পরবর্তীতে কোন দিকে প্রবাহিত হয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা ফিরে আসব ছোট্ট একটি একেবারেই ছোট্ট একটি বিরতির পর।
তো আমরা ফিরে আসছি বন্ধু, আর আপনাদের যে কথাগুলো জমে আছে সেগুলো পাঠিয়ে দিন।
হ্যাঁ বন্ধু, পাঠিয়ে দিন আমাদের কাছে এসএমএস করে, আর এসএমএস এর নিয়মটা আবারও জানিয়ে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর এ দিন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, দিন স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। শুনছেন সবসময় রেডিও আমার 88.4 FM, সাথে আছি মেঘলা, আছি টুটুল, আছেন লাভগুরু এবং আছেন বিশেষ অতিথি, আর চলছে ভালোবাসার বিশেষ আয়োজন আমার ভালোবাসা। আর ঘড়িতে সময় ঠিক রাত 12:06:56।
আর আমরা কিন্তু অবশ্যই থাকবো দুটা পর্যন্ত। আর ওই যে বললাম ভালোবাসার গল্প স্বল্প যদি ভালোই চলতে থাকে, এবং আমরা কিন্তু গল্পের একদম মাঝামাঝি আছি, আমরা এতক্ষণ কষ্টের অনেক কথা শুনলাম, আমরা ইফতির বাকি গল্প শুনব, গুরু তো আছেনি। তবে অনেক অনেক বন্ধুরা এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করে ফেলেছে, বন্ধু চাইলে আপনিও কিন্তু আপনার মনের কথাগুলো সবকিছু পাঠিয়ে দিতে পারেন। এক্ষুনি মোবাইল ফোনের এসএমএস অপশনে চলে যান, বন্ধু টাইপ করে ফেলুন আর এ স্পেস দিন, নাম লিখুন, লোকেশনটা লিখুন, তারপরে মনের যত্রতত্র যত কথা আছে, যত ভালো লাগা মন্দ লাগার সব কথা আমাদের কাছে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। আর দেশের বাইরে থেকে যারা শুনছেন তারা কিন্তু লাভ গুরুস আমার ভালোবাসা নামে ফেসবুকে যে আইডিটা আছে সেখানকার ওয়ালে লিখতে পারেন, এবং এভাবেই কিন্তু দেশের বাইরে থেকে অনেক বন্ধুরা আমাদের সাথে জয়েন করে ফেলেছে। আমি যাচ্ছি এখন, কোথায় চলে যাব, আমি যাব এখন কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন জেদ্দা সৌদি আরবিয়াতে যাচ্ছি, যেখান থেকে মাহবুব আলম ধন্যবাদ জানিয়েছেন লাভগুরুকে, এবং উনি খুব আপসেট এই হিস্টোরিটা শুনে, এবং সে আরো জানিয়েছে আই লস্ট মাই মাদার ওয়েন আই এম সিক্স ইয়ার্স ওল্ড, ওয়েন হি ওয়াজ সিক্স ইয়ার্স ওল্ড।
আসলে এটাই আর কি, যে সবার পক্ষ থেকে আমরা আসলে দুঃখ প্রকাশ করছি, সবার পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের আমাদের প্রাণধন্য মাকে, আমাদের মাকে, আমাদের প্রাণের প্রাণের অনেক ভালোবাসার, অনেক কাছের, অনেক 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 শ্রদ্ধার যে সত্তা সেই মাকে। এবং আমরা স্রষ্টার কাছে প্রার্থনা করছি, স্রষ্টা যেভাবে আমাদের মা আমাদেরকে আগলে রেখেছিলেন এই পার্থিব জগতে, তোমার কাছে তিনি আছেন, তুমি সেই মমতা নিয়ে, সেই ভালোবাসা দিয়ে, সেই সেই মায়া দিয়ে তাকে তোমার কাছে তুমি রাখো, যাতে করে শান্তিতে থাকে আমার মায়ের আত্মা।
আমার কাছে একটা এসএমএস আছে, আর যে আলিফ লিখেছেন ফ্রম ইউএসএ, ব্রো অ্যান্ড সিস, আর ভালোবাসতে পারলাম না প্রজ্ঞাকে বিকজ শি ইজ সাফারিং ফ্রম ব্লাড ক্যান্সার, বাট আমি এখনো তোমায় বলি প্রজ্ঞা, খুব ভালোবাসি তোমায়, প্লিজ মেসেজটা একটু গুরুকেও দিবেন। গুরুকে দিয়ে দিলাম।
আর তোমাকে স্যালুট ভাই, যে তুমি যে ভালোবাসা, এবং যে ভালোবাসার যখন এই রকম পরীক্ষা দেওয়ার সময় আসে, তখন যে সৎসাহস তুমি দেখিয়েছ, সত্যিকারের ভালোবাসা যে দেখিয়েছ তুমি, আমি তোমাকে স্ট্যান্ডিং অনার দিচ্ছি, এবং সেই সাথে তোমাকে আমি স্যালুট জানাচ্ছি যে এই রকম ভাবে যদি ভালোবাসার মানুষকে আমরা ভালোবাসতে পারি, তার শুধু সুখের দিনে না, চরম দুঃখের দিনে এবং অসহায়ত্বের দিনে যদি নিজের ভালোবাসার হাতটা বাড়িয়ে দিতে পারি, তাহলে সত্যিকারের প্রেমিক আমি সেই দিনই হব।
আর প্রিয় বন্ধু, দেশের ভেতর থেকে আপনারা যারা মনের কথাগুলো পাঠাচ্ছেন, তাদের জন্য কিন্তু একটা দারুণ খবর আছে। আপনি কিন্তু জিতে নিতে পারেন স্যামসাং চ্যাম অথবা স্যামসাং চ্যাম জুয়েস, রাইট?
রাইট।
আচ্ছা, এই দুটি সেটের যে কোনো একটি, তবে অবশ্যই ভালো ভালো কিছু কথা কিন্তু আপনাকে লিখে পাঠিয়ে দিতে হবে,
ভালোবাসার কথা, বিশুদ্ধ কথা,
বিশুদ্ধ কথা। অনেক বন্ধুরা এই মুহূর্তে আমাদের সাথে আছে, আছে আরিফ, আছে ত্রিশা, আছে জুবায়ের, আমাদের সাথে অনেক বন্ধুরা জয়েন করে ফেলেছে। সাদ্দাম নারিন্দা থেকে বলেছে, আমি তোমাদের নতুন বন্ধু। ঠিক আছে সাদ্দাম,
ওয়েলকাম করছি বন্ধু।
আর কি আছে দেখো,
শুভ আছে গুলশান দুই থেকে, মিশু আছেন খিলখের থেকে, দুঃখী মানুষ আছেন এয়ারপোর্ট থেকে, ওকে।
আর সৌদি আরবের কথা যেহেতু আসছিল, এবং আমরা খুব ভালোভাবেই জানি যে আমাদের রেমিটেন্স, যে রেমিটেন্স দিয়ে আমাদের অর্থনীতিকে জীবিত রাখি আমরা, সেই রেমিটেন্সের বেশিরভাগই আসে এই মিডল ইস্টের দেশগুলো থেকে। তো বন্ধুরা যারা ওই দেশে আছো, ওই সব দেশগুলোতে আছো, তোমাদের জন্য আমাদের অনেক বেশি শ্রদ্ধা, এবং আমরা চাইব যে তোমরা ওই সব জায়গাগুলোতে, বিভিন্ন দেশে যারা ছড়িয়ে ছিটিয়ে আছো, অনেক ভালো থাকো, অনেক বেশি ভালো থাকে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এরই মধ্যে একটি বড় রকমের ইনসিডেন্ট হয়ে গেছে। আমরা জানি যে মিডল ইস্টের একটি দেশে 8 বাংলাদেশী নাগরিকের শিরচ্ছেদ হয়েছে। আমরা জানি না যে ওই দেশের পার্সপেক্টিভে এটি কত বেশি কন্ট্রোভার্সিয়াল, দেশে যেমন এখন আমাদের দেশে এবং বিশ্বের বিভিন্ন জায়গাতে এইটা মানবাধিকার সংস্থা যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করে তারা বলছে যে এই জিনিসটা কতটুকু যৌক্তিক হবে। তো যাই হোক, আমরা অন্তত আমাদের এই প্ল্যাটফর্ম থেকে রিকোয়েস্ট করতে পারি যে যারা আমরা বহির্বিশ্বে থাকি, এবং আমরা জানি যে বাঙালি হিসাবে আমাদের এই গৌরব, আমাদের এই ভালোবাসা, আমাদের এই শ্রদ্ধা, আমরা সবসময় আমাদের দেশের পতাকাটাকে অনেক উপরে তুলে রাখতে পছন্দ করি, আমরা অবশ্যই সতর্ক থাকব। সতর্ক এই কারণেই থাকবেন আরো বেশি করে, কারণ আপনাদেরকে নিয়ে সবসময় আমরা অনেক বেশি চিন্তায় থাকি, যাতে করে আপনারা সবসময় ভালো থাকেন।
তো প্রিয় বন্ধু, এভাবেই তো কথা চলছিল, আর দেশের বাইরে থেকে অনেক বন্ধুরা আছেন, আর এখন আমরা কিন্তু সেই গল্পের মাঝখানেই চলে যাই।
আর আমি একটি এরই মাঝে একটি মেসেজ আমি দেখেছিলাম, যে মেসেজটা আমি মানে একেবারে পুঙ্খানুপুঙ্খিকভাবে কোট করতে চাইনি, কারণ সেখানে সে বলেছে যে একজন ভালোবাসায় নিরুৎসাহিত হয়ে, আমি যতটুকু পড়েছি, সে আত্মহত্যা করেছে বা এই ধরনের কিছু। তো এই ধরনের বিষয়গুলোকে আমরা কোনোভাবেই আমাদের কাছে প্রাণীধনযোগ্য মনে হয় না, কোনোভাবে এই বিষয়গুলোকে আমরা সমর্থন করি না, এবং আমরা বিশ্বাস করি যে পরিস্থিতি যাই হোক না কেন, সিচুয়েশন যেমনই থাকুক না কেন, তারপরেও স্রষ্টা আমাদের হয়তো সেই ব্যবস্থাটা করিয়ে দেন। যেমন আমি যদি একটা টেবিলের উপরে থাকি, টেবিল থেকে আমি আস্তে আস্তে গড়াতে গড়াতে টেবিল থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা, স্রষ্টা একের পর এক ঝামেলা, একের পর এক সমস্যা আমার উপরে দিয়েছেন, আমি জাস্ট টেবিল থেকে গড়িয়ে পড়তে যাব, ঠিক আগ মুহূর্তে যিনি বাঁচাবেন তিনিও কিন্তু স্রষ্টা। স্রষ্টা কিন্তু কখনোই এত বেশি পক্ষপাত দুষ্ট না যে তিনি চাইবেন যে আমার বান্দাটা টেবিল থেকে পড়ে যাক, পড়ে সে শেষ হয়ে যাক। সেই কারণে আমি বলি, যার জীবন শুরু হয়েছিল একটি অঙ্গহানি দিয়ে, ক্লাস ফোরে থাকা অবস্থায় আমার আজকের অতিথি বন্ধু ইফতি, যে মাকে হারিয়েছে খুব ছোট বয়সে এবং বাবাকে হারিয়েছে সেই রকমই ছোট বয়সে, কিন্তু এত কিছুর পরেও সে জীবন কিন্তু একেবারে অন্ধকারের অতল তিমিরে তলিয়ে যায়নি, বরং সেইখান থেকে স্রষ্টা একটা উপলক্ষ পাঠিয়েছিলেন এই পৃথিবীতে, যে উপলক্ষের নাম হচ্ছে, আমি অফ ইয়ারে নামটা শুনেছি, তার নাম হচ্ছে আশা, যে এক বুক আশা এবং ভালোবাসা নিয়ে ইফতির জীবনে আসে, এবং ইফতির জীবনে একটি ইউটার্ন, সেই আশাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকের এই লাভগুড়ি স্টুডিওতে। কেমন লাগছে স্টুডিওতে এসে?
সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি সত্যি খুব সত্যি সত্যি ভীষণ ভীষণ অবাক হচ্ছি যে আমি এখানে এসে কথা বলতে পারবো, আমি আমার ভালোবাসার কথা বলতে পারতেছি আজকে, মানে আমার কাছে আনবিলিভেবল মনে হচ্ছে। আমি সত্যি খুবই আশ্চর্য লাগছে, আমি বিলিভ করতে পারতেছি না যে আমি এখানে আসছি।
সত্যি সত্যি আমরা বিশ্বাস করেছি যে ফাইনালি আপনি এখানে এসেছেন,
খুবই এক্সাইটেড,
এবং আমরা আসলে অনেক বেশি এক্সাইটেড যে ফাইনালি আপনাকে আমরা এখানে পেয়েছি, এবং বন্ধুরা অনেক বেশি খুশি এটা জেনে যে আজকে তারা খুব ভালোভাবে বুঝতে পারছে যে ভালোবাসার শক্তি কত বেশি মারাত্মক, যে একটা মানুষের জীবনে এতগুলো অঘটন ঘটে যাওয়ার পরেও এই মানুষটাকে যদি প্ল্যাটফর্মে দাঁড়াতে কোনো জিনিস সাহায্য করে থাকে সেটির নাম হচ্ছে ভালোবাসা, যা আপনার হাত ধরে এসেছিল। তাই আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক বেশি কৃতজ্ঞতা, অনেক বেশি ভালোবাসা জানাচ্ছি আমার এই ইফতি বন্ধুকে তার জীবনে আবার নতুন করে নতুন উদ্যমে পথ চলতে সাহায্য করার জন্য। চলে যায় আপনার কাছে শুনতে আপনাদের জীবনের প্রেমের সম্পর্ক কিভাবে শুরু, তারপরে ভালোবাসায় এই সব বিষয়ে।
This track was downloaded from fusionbd.com.
2003 থেকে আমি আমার লাভটাকে কন্টিনিউ করেছি। 2003 আমি যখন 2002 আমার এসএসসি কমপ্লিট হলো, 2003 আমি কলেজে যখন অ্যাডমিশন নিলাম তখন আমার এক ফ্রেন্ডের সাথে, ফ্রেন্ডের নাম হচ্ছে বৈশাখী, তো বৈশাখীকে আমি আসলে অনেক মিস করি, অনেক মিস করি ওকে। আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, আমি জানি না আজকে আমি রেডিও আওয়ারের মাধ্যমে আমি জানি না যদি আমি ওকে পাই আমি সত্যি খুব লাকি হব।
হাই বৈশাখী, আমরা খুঁজছি, তোমরা সবাই, আমরা সবাই মিলে ইথারে তোমার কাছে খবরটা পৌঁছে যাক। বৈশাখী তুমি যেখানেই থাকো এই ঠিকানায় যোগাযোগ করো।
অনেক বৈশাখীরাই মনে হয় এই মুহূর্তে এসএমএস করবে,
এসএমএস এর ঢল
বৈশাখীর মাধ্যমে আমি আমার জানু ইফতিক সাথে পরিচয় হয়েছে।
নামটা তো আমি জানতাম, পুরো নাম কি জানো?
ইফতেকার আহমেদ
ইফতি।
তার আগে কি যেন একটা,
আচ্ছা, আর এখন নামটা শুনলাম জানু ওরফ ইফতি।
যাই হোক, 2003 থেকে ওর সাথে আমার কন্টিনিউ হয়। বৈশাখী যে আমার ফ্রেন্ড ছিল ওর মাধ্যমে আমার পরিচয়টা হয়। বৈশাখীর একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে শামীম। তো শামীম আর ইফতি আমার হাজবেন্ড দুজন খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, এতটাই ক্লোজ ছিল। তো বৈশাখী শামীম আবার বৈশাখীকে খুব পছন্দ করত, তো বৈশাখী আবার পছন্দ করত ইফতিকে। তো এই ব্যাপারটা নিয়ে অনেক সমস্যা না মনোমালিন্য হয়েছিল আমার সাথে আর
বৈশাখীর সাথে।
মানে ওকে আরো অনেক মেয়েরা পছন্দ করতো, মানে আমি বলবো। যাই হোক, এখন বৈশাখীর সাথে যখন আমার পরিচয়, যখন আমাকে বলতো যে আসা চল আজকে আমার এক ফ্রেন্ডকে ফোন করবো, আমি বললাম যে কোন ফ্রেন্ড, কোথায় থাকে? বলছে যে শামীম নামে একটা ফ্রেন্ড ঢাকা কলেজে পড়ে, ওদের সাথে পরিচয় হয়েছে, তো ওদেরকে আমি ফোন করবো, একটু চল আমার সাথে। তো মাঝে মাঝে কলেজ ফাঁকি দিয়ে মাঝে মাঝে ফোন ফ্যাক্সের দোকানে আমাকে নিয়ে যেত। তো শামীম ভাইয়ার মনে হয় টিএনটি নাম্বার বা মোবাইল নাম্বার কিছুই ছিল না তখন, মনে হয় ইফতিদের টিএনটি নাম্বার ছিল। তো যাই হোক, বৈশাখী যখন শামীমকে ফোন করবে তখন আগে থেকে কন্ট্যাক্ট করে রাখতো যে আমি ইফতির বাসায় আসব, তুমি আমাকে এইরকম টাইমে ফোন করো। মানে বৈশাখী মনে বলতো, তাই না? মানে শামীম ভাইয়া বলতো যে হ্যাঁ আমি তো ইফতির বাসায় যাব, তো তুমি আমাকে এই সময়টায় ফোন করলে আমাকে পাবা। তো বৈশাখী মনে মনে আবার ইফতিকে প্রচন্ড লাইক করতো। তো এটা তো আমি জানতাম না, আমি লাস্টে জানতে পারি যে বৈশাখী ইফতিকে পছন্দ করতো বেশি। তো যখন শামীমকে ফোন করতো তখন নাকি জিজ্ঞেস করতো যে ইফতি কোথায়, ইফতি কি করে, ইফতিকে দেওয়ার সাথে কথা বললে। তো বৈশাখীও মাঝে মাঝে ইফতির সাথে কথা বলত। তো আমি বলতাম যে ইফতি নামটা তো খুব সুন্দর, মানে ইফতি নামটা শুনে আমার এত পছন্দ হয়েছিল যে ইফতি খুব জোস একটা নাম।
আগামীকাল একটি আকিকা আছে যার মাধ্যমে টুটুল সিদ্ধান্ত নিয়েছে তার নাম কালকে ইফতি রাখবে, নাম শুনে মানুষ যেহেতু প্রেমে পড়ছে।
বললাম যে নামটা তো আসলে খুব সুন্দর, তো ছেলেটা কি করে? ও তো ঢাকা কলেজে পড়ে। কি ঢাকা কলেজে কি করে? ম্যানেজমেন্টে পড়ে কি? ওরা কিন্তু একটু রাজনীতিও করে, বৈশাখী বলতে ওরা কিন্তু একটু রাজনীতিও করে, ছাত্রদল মনে হয় মেবি ছাত্রদল করে। ছাত্রদল করে, ও মাই গড, ও তো ছেলেরাগুলো খুব ডেঞ্জারাস হবে, তুই ওদের সাথে কথা বলিস না, মিশিস না, কেমন না কেমন হবে, একদম কি হবে, মাস্তান টাইপের হবে, ছাত্রদল করে, তুই কাদের সাথে মিশতিছিস?
আচ্ছা যাই হোক, আমরা বিশ্বাস করি যে 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 প্রফেশনে, যে পেশাতে বা যে কাজেই থাকুক না কেন, সব জায়গাতে থেকেই চাইলে নিজেকে সঠিক রাখা যায়। এখন বাকিটা শুনি।
হ্যাঁ, এখন বৈশাখী বললো না ওইরকম কিছু হবে না, তুই চল ফোন করি। তো ইফতি যখন ইফতির বাসায় ফোন করতো তখন বৈশাখী টুকটাক দু একটা কথা বলতো। তো আমি বলতাম যে ইফতি দেখতে কেমন, তুই কি জানিস আশা, ও দেখতে পুরা জিম্মি শেখের মতো। তখন মনে হয় জিম্মি শেখের একটা নতুন মুভি বের হয়েছিল, নামটা মনে আমার মনে পড়ছে না।
কি মহাব্বতে?
এখন মনে করতে পারছি না, আমি পরে
আমরা সামনে দিকে
করবো। কথা হচ্ছে যে ও তো জিম্মিশেকের মতো, একদম পুরো কাঁচা হলুদের মতো রং, অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম। তো ওইটা শুনে আমার বলে কি আল্লাহ, এত সুন্দর একটা ছেলে, নামটাও সুন্দর, আবার দেখতেও সুন্দর, তো একটু ফোন করে দেখি না,
তাড়াতাড়ি আকিকা দাও।
ফোনটা আমি করেছিলাম, যাই হোক আমি আমার বাসার টিএনটি নাম্বার থেকে ফোনটা করি, বললাম যে হ্যাঁ আপনি কিফতি বলছেন? হ্যাঁ, ও তখন মনে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, জুতা পরছিল, শু পরছিল। হ্যাঁ আমি তো ইফতি, আমি তো এখন কথা বলতে পারছি না, আমি এখন কলেজে যাচ্ছি, তো আপনি আমাকে পরে ফোন করলে হয়তো পাবেন। ঠিক আছে, আমারও সময় পাস হতো না, দেখা যেত ইন্টারে পড়ি তখন মানে উড়ু উড়ু মন, যে একটু ফোন টোন করি, ভালো লাগে না, একটু আড্ডা টাড্ডা দিই কার সাথে, তো ফোনে বেসিক্যালি ওর সাথে আমার কথা হতো। যাই হোক, ফোনে ওকে আমি অনেক জ্বালাইছি ফোন করে, দেখা যেত যে কন্টিনিউ ওকে প্রায় ফোন করতাম, হঠাৎ করে ফোন করতাম, তো আমাকে বলতো যে হ্যাঁ তুমি তুমি না, জাস্ট আপনি করে বলছে যে আপনি কে, মানে কোথেকে নাম্বারটা পেয়েছেন। আমি গোপন গোপন করেছি যে না ভাই আসলে আপনি তো পলিটিক্স করেন, পলিটিক্স ছেলেদের নাম্বার তো অনেক জায়গায় পাওয়াটাও যায়, তো আমি ওইভাবে হয়তো আপনার নাম্বারটা কালেক্ট করেছি। আমি যাই হোক, আমি বৈশাখীর নামটা বলিনি, যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ওই ভাইয়াটার নাম বলেন যে ভাইয়াটার কাছ থেকে নাম্বারটা পেয়েছেন। এখন আমি একটু জাস্ট বানিয়ে নাম বললাম যে লিপু, লিপু জাস্ট একটা বানিয়ে নাম বললাম। ইফতি বলল যে লিপু হ্যাঁ ও তো আমাদের ফ্রেন্ড, ও তো আমাদের ফ্রেন্ড, ওর কাছ থেকে পাইছো নাকি তুমি নাম্বার? বললাম যে হ্যাঁ ওই ভাইয়ের কাছ থেকে পাইছে। তখন ইফতি ওই লিপু ভাইকে জিজ্ঞেস করলো যে আরে তুই আমার নাম্বার দিছিস, কারে দিছিস, কোন মেরে দিছিস? বললাম না দোস্ত আমি তোর নাম্বার কাউকে দিই নাই। তখন ও আবার আমাকে চার্জ করলো যে হ্যাঁ আপনি কার কাছ থেকে নাম্বার পাইছেন বলেন। পরে অনেক কথা বলার পর বললাম যে হ্যাঁ আমি তো আসলে বৈশাখীর ফ্রেন্ড, আমি বৈশাখীর কাছ থেকে আপনার নাম্বারটা কালেক্ট করেছি। তো মাঝখানে বৈশাখীর সাথে আমার 2003 ঘটনা, বৈশাখী এটা টের পায় যে আমি ইফতিকে ফোন করি। বৈশাখী তখন আমাকে বললো যে তুই কি ইফতিকে ফোন করিস কিনা? আমি কি হ্যাঁ ও তো ইফতি তো আমার সাথে কথা হয়, ওর সাথে তো আমি ফোন টোন করি, কথা হয়, যে ঠিক আছে তাহলে সমস্যা নেই। দেখলাম যে বৈশাখীর খুব মন টন খারাপ হয়ে গেল যে আমি ইফতিকে ফোন করি, ও আসলে এটা মেনে নিতে পারতেছে না যে আমি কেন ফোন করতেছি ওকে। ও তখন কি করলো, বৈশাখী ইফতিকে ফোন করলো যে আচ্ছা তোমার সাথে তো আসারও কথা হয়, তুমি এখন কার সাথে কথা বলবা, কাকে চুজ করবা? এখন ইফতি নাকি স্ট্রেটলি বলছে যে আসলে আশার সাথে আমার কথা হয়েছে, আমার ভালো লেগেছে, আমি আশার সাথেই কথা বলতে চাই, কন্টিনিউ করতে চাই। তো এটা নিয়ে বৈশাখীর সাথে আমার একটু মনোমালিন্য হয়েছিল। যাই হোক, 2003 ঘটনা, তখন আমি 2004 এসে ইন্টার কমপ্লিট করলাম, ইন্টারে আমি বৈশাখীর সাথে একসাথেই ছিলাম। জাস্ট 2005 এসে যখন আমি অনার্সে ভর্তি হলাম তখন আর বৈশাখীর কোনো খোঁজ পেলাম না, আর ও আমার আসলে খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, কলেজের দুইটা বছর খুবই ক্লোজ ছিলাম, ও অনেক কথা শেয়ার করতো, আমিও আমার অনেক কথা শেয়ার করতাম। সেই বৈশাখীর হাত ধরে ইফতিকে পাওয়া 2005-এ, তারপর ওর সাথে একটু ঝগড়া টগড়া হলো, এরপর বৈশাখীর সাথে আর কোনো খবর টবর নাই। কিন্তু ওই মেয়েটা আজ পর্যন্তও জানে না যে আমি ইফতিকে বিয়ে করছি। আসলে আমি বৈশাখীকে খুবই মিস করি, খুবই মিস করি মেয়েটাকে, কারণ ওর জন্য আমি ইফতিকে পাইলাম। তারপর 2005-এ এসে যখন আমি ইডেন কলেজে ভর্তি হলাম, 2005-এ ভর্তি হলাম, আমাদের বেসিক্যালি ফোনে কথা হয়েছে, আমরা কিন্তু কেউ কাউকে দেখিনি। আমি জাস্ট জানি যে ইফতি দেখতে খুবই সুন্দর, হ্যান্ডসাম, সুদর্শন, কারণ বৈশাখী আমাকে ওইভাবেই বলেছে যে জানিস আশা দেখতে তো অনেক সুন্দর, কাঁচা হলুদের মতো রং, খুবই সুন্দর, জিম্মি শেখের মতন, আর চুলগুলো খুবই সিল্কি, ওর চুলগুলো তো অনেক সিল্কি, যে মানে ও খুব প্রশংসা করতো বৈশাখী, বৈশাখী খুব প্রশংসা করছে ওর। কিন্তু বৈশাখী ওর হাতে ব্যাপারটা জানত না, তো ও তো আমার সাথে, ইফতি তো আমার সাথে সবকিছু শেয়ার করেছে, ফার্স্ট এ টু জেড সবকিছু শেয়ার করেছে। যে একদিন আমাকে দুপুরে ফোন করেছিলাম, তো আমাকে বলছে যে আচ্ছা তোমাকে আজকে আমি একটা, তুমি তুমি তখন তুমি করেই বলতাম যে তোমাকে আমি আজকে একটা ঘটনাও বলবো। আমি হ্যাঁ বলো, সমস্যা নেই, যে আসলে আমার এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার একটা হাতে প্রবলেম আছে। আমি তখন মানে একটু বললাম যে অন্য আমার সাথে ফান করতেছে বা আমাকে পরীক্ষা করার জন্য বা কিছু একটা বলতেছে, আমি এটা বিলিভ করতে পারতেছিলাম না যে হয়তো ফান করছে, জাস্ট ফান করতেছে। তো ওদের বাসায় যখন একটা কাজের মেয়ে ছিল, কাজের মেয়ে বেসিক্যালি ফোনটা রিসিভ করত, তো আমি তখন বললাম যে আচ্ছা আপু ইফতি মানে ও তো খায়, কিভাবে খায়, মানে দুপুরে কিভাবে নাস্তা করে, কিভাবে ভাত খায়, কি করে? বলছে যে
তুমি সরাসরি জিজ্ঞেস করতে পারছো না?
না, বলছে কিভাবে খায়, আগে তো বড় আপু খাওয়া দিত, এখন ও বাহাত দিয়ে খায়। আমি তখন বিলিভ হলো যে আসলে ওর হাতে প্রবলেম।
আপনি কি জানতেন যে আপনার ওই ব্যাপারটা জানার জন্য সে এই রকম একটি বুদ্ধি?
না, এটা অ্যাকচুয়ালি আমি অনেক পরে এসেই শুনতে পাই।
না আমি তো জাস্ট ভাবছি যে আমার সাথে ফান করছে, ফান করছে। তারপর আস্তে আস্তে ওর আব্বু আম্মুর ঘটনা বলল যে আব্বু এরকম অবস্থা হয়ে মারা গেছে, তারপর আম্মুর কথা বলল ওদের, তারপর ফিনান্সিয়াল অবস্থাটা খুবই খারাপ হয়ে যায় সেটার কথা অবশ্যই। তো যখন ওর হাতের কথাটা বলেছে ভাই, আপনি বিশ্বাস করবেন না গুরু, আমি ওর প্রতি আরো বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেলাম। মানে এতটাই আমার সিম্প্যাথি কাজ করলো, এত সিম্প্যাথি মানে মায়াটা কাজ করলো, খুব মায়া কাজ করলো যে কি বলে এরকম একটা ছেলে মাত্র অনার্স সেকেন্ড ইয়ার পড়ে, তখনও মা বাবা নাই, তারপর হাতের এই অবস্থা, ফিনান্সিয়াল এই অবস্থা।
বলে রাখা ভালো যে আমরা যেন শব্দের পার্থক্যগুলো বুঝি, আমরা সিম্প্যাথি বলতে যে জিনিসটা বোঝাই সেটা আশা বলতে চাইনি, আশা বলতে চেয়েছে মায়া, টান, মহব্বত অথবা ভালোবাসার কথা, করুণা কখনো এটার সাথে যায় না, তাই তো?
তারপর অবশ্যই না, তো ওর জন্য আমার তখন মায়াটা আরো বেশি বেড়ে গেল যে ওকে ছাড়া আমার তো ওকে অনেক ভালো লাগছে, এখন আমার ওকেই দরকার। আমার তখন মনে হচ্ছে না আমি ইফতিকেই চাই, ইফতিকেই চাই, শুধু ওকেই চাই, আমার কাউকে ভালো লাগতো না। এমনও হয়েছে যে আমরা আট বোন এক ভাই, দেখা গেছে আমি তখন সিরিয়ালে ছিলাম, 2005 ঘটনা, তিনাপুর বিয়ে হয়ে গেছে, আমি তখন সিরিয়ালে ছিলাম, তো অনেক ভালো ভালো ছেলে প্রপোজ আসতো, তো অনেক সুদর্শন ছেলেও আসছে, অনেক সুদর্শন ছেলে আসছে, তো দেখে ভালো লাগতো না। আর ওর কথাগুলো কেন যেন কানে বাজত যে, আর ও অনেক বেশি প্র্যাকটিক্যাল ছিল, ও কখনোই আমাকে ভালোবাসার কথা থেকে আমাকে প্র্যাকটিক্যালি বুঝাতো যে তুমি এখন ইন্টার পড়ো, আমি তখন ইন্টার পড়ি, তখন অনার্স সেকেন্ড ইয়ার পড়ে, আমাকে প্র্যাকটিক্যালি অনেক কিছু বুঝাতো যে দেখো তুমি যদি আমার সাথে এখন এগুলা করো স্ট্রাগল, তোমাকে অনেক স্ট্রাগল করতে হবে, তোমার আমার সাথে তুমি থাকতে পারবে না, কিভাবে থাকবা, আমার চাল নাই চুলা নাই, তুমি কিভাবে কি করবো। আমাকে আসলে ভালোবাসার কথা থেকে এগুলো বেশি শোনাতো, যাতে ও চিন্তা করতো যে আমি যাতে ওর উপর ডিপেন্ডেন্ট না হই, কারণ আমি যাতে ওকে ছেড়ে চলে যাই, কারণ ও আসলে মেয়ের সাথে জড়াতে চাইনি, আমি তা জানি, বুঝতে পেরেছি। কিন্তু ওর প্রতি বললাম না আমার একটা মায়া, সেই মায়াটা আমার এত বেশি বেড়ে গেল। আর ও দেখতাম যে অন্যান্য ছেলেদের মতো না, যখন শুনতাম যে এরকম ছেলেরা তো একটা মেয়ের সাথে ফ্লট করছে বা এরকম কিছু করতেছে, আর ওকে দেখলাম সম্পূর্ণ ভিন্ন, অনেক ভিন্ন, যে আল্লাহ তো খুব ভদ্র একটা ছেলে, শান্ত একটা ছেলে, আমাকে সবসময় ভালো কথা বলতো, যখনই ফোনে কথা বলতাম আমাকে সবসময় ভালো কথা বলতো, মা বাবা কথা মেনে চলো সবকিছু, মানে এভরিথিং আমাকে সবকিছু বুঝাইছে। ও আমি বললাম যে ও তো অনেক ভালো, আমি ওকে পাইলে সুখী হবো, আমার কিছু লাগবে না। তখন টাকা পয়সা কার কি বলো আমি এগুলো কিচ্ছু দেখি নাই, যে না আমার ওকেই লাগবে। দেখা গেছে যে প্রপোজ অনেক ছেলেরা প্রপোজ করছে বা আমাকে দেখতে আসছে, আমার কাউকেই ভালো লাগতো না, যে না কাউকে ভালো লাগলো, ওকেই ভালো লাগছে। ওর একদিন ওর কথা না শুনতে পারলে আমার যে কেমন লাগছে আমি বুঝাতে পারবো না। দেখা গেছে যে আমি আবার পেটে কথা রাখতে পারি না,
সবাইকে বুঝতে পারছি না,
সবাইকে সবকিছু বলে দেই। তো দেখা গেছে যে আমার পিঠাপিঠি যে দুইটা বোন ছিল, ওদের সাথে আমি সবকিছু শেয়ার করতাম, রাতে সবকিছু এসে শেয়ার করতাম, তখন তো আমি মোবাইল ইউজ করি না, টিএনটিতে ফোন করতাম। দেখা গেছে বাবার হাতে অনেক ধরা খাইছি টিএনটিতে ফোন করে, মানে আমি কথা বলতেছি প্যারাল ফোন, বাবা আমার পিছনে দাঁড়ায় আছে বলতেছে তুমি কার সাথে কথা বলছিস, এক সপ্তাহের মধ্যে এই ছেলে বায়োডাটা আনবা, কারণ আমাদের ফ্যামিলিটা অনেকটা কনজারভেটিভ ছিল, ভীষণ কনজারভেটিভ একটা ফ্যামিলি, আমাদের পরিবারের মধ্যে থেকে মনে আমি লাভ ম্যারেজ করেছি আর কেউ না, খুবই কনজারভেটিভ একটা ফ্যামিলি। তো বাবা বলছে তুমি এগুলা করে বেড়াচ্ছ, আমার তো কি করছিস এগুলা, এগুলো তো ঠিক না, তুমি তাহলে ছেলে বায়োডাটা নাও, এক সপ্তাহের মধ্যে তুমি বায়োডাটা আনবা, কি কি হয় আমরা এগুলা দেখবো। তো আমি ধরা খেয়ে গেলাম, আসলে ফোন না করে তো থাকতে পারতাম না। আর কি হতো, মা আমাকে প্রায় কলেজে যাওয়ার সময় টিফিনের টাকা দিত, তারপর রিক্সা ভাড়ার টাকা দিত, ওগুলো বাঁচিয়ে বাঁচিয়ে আমি ওকে ফোন করতাম, মানে কথা না বলে আমি থাকতে পারতেছি আমি কি করবো। আর এমন হয়েছে যে আমি ছাদে যাই, ছাদে ছেলেরা ইশারা করে, কাউকে ভালো লাগে না, আমি কি করবো, ওর সাথে আমার ভালো লাগে। এমন হয়েছে আমি ঘন্টার পর ঘন্টা ফোন ফ্যাক্সের দোকানে বসে আছি, ও তখন কলেজ জীবনে একটু টুকটাক রাজনীতির সাথে জড়িত ছিল, আসে না কেন আসে না কেন, কাজের মেয়েটা ফোন রিসিভ করতো না, ইফতি তো এখন আসে নাই, ঠাস করে ফোন রেখে দিত। ভাই ফোন ফ্যাক্সের দোকানে গিয়ে ভাইয়াকে বলতাম ভাইয়া প্লিজ একটু ধরা দেন আমার কথা বলতে হবে, ভাইয়াটাও না খুব অবাক হতো যে একটা মেয়ে এতক্ষণ ধরে একটা ছেলের জন্য ওয়েট করে বসে আছে কথা বলার জন্য, জাস্ট ওর খেলোটা শুনবো, ওর কিছু কথা শুনবো, ওর মিষ্টি মিষ্টি কিছু কথা শুনবো, এগুলো জাস্ট শোনার জন্যই। তো এইভাবে গেল 2005, গেল 2006, গুলো ওকে আমি কখনোই দেখি নাই, তিনটা বছর আমি ওর সাথে ফোনে কথা বলছি আমি দেখি নাই ওকে,
দেখার জন্য প্ল্যানিং হতো না, কথা হতো না, কিভাবে
বললাম না ভাইয়া, আমি ও খুবই প্র্যাকটিক্যাল ছিল, ও দেখা করতে চাইতো না, ও সবসময় বলতো যে দেখো আশা আমার তো এরকম এরকম অবস্থা, আমি চাই আমি তোমাকে, হ্যাঁ আমি তোমাকে জয় করব, সেভাবে জয় করব, যখন তোমার বাবার কাছে আমি মাথা উঁচু করে দাঁড়াবো তখন আমি তোমাকে বলবো যে হ্যাঁ এখন আমি আপনার মেয়েকে নিয়ে আসতে চাই। ও আমার সাথে কখনোই দেখা করতে চাইতো না, দেখা করলে প্রবলেমটা কোথায়, দেখা করলেই সমস্যা বাড়বে, আমি পড়ালেখা শেষ করি, গ্রাজুয়েশন কমপ্লিট করি, এগুলো তো অনেক অনেক দেরি, আমি এতদিন দেখা না করে থাকবো।
আমি চলে আসি একটু এই ফাঁকে ছুপারুস্তুমের কাছে, যে মাথা নিচু করে শুনতে চায়, মিচকি মিচকি হাসছে ছুপারুস্তুম, এই কারণে বলছি যে বোঝাই যায় নিজের মধ্যে এরকম এরকম মানে বোমিং টাইপ কোয়ালিটি আছে। ভাইরে কিভাবে তুমি অস্থির করে রাখতে, আর কি মাদকতা ছিল কণ্ঠস্বর বা কথাতে যে কারণে এই মানুষটি একবারে নেশায় আসক্ত হয়েছিল, ঘটনাটা কি? আমার কাছে অনেকে লাভ টিপস নিতে চায়, অনেকে যা বলতে চায় যে গুরু এমন কিছু বলুন যাতে করে আমার ভালোবাসাটা হয়ে যায়। আমি তো আর বুঝাতে পারি না যে আমার মধ্যে আসলে সেই রকম কোনো কোয়ালিটি নাই, একটু বলেন তো কি অবস্থা।
অ্যাকচুয়ালি আমি সবসময় চেষ্টা করেছি যেন আশা বাস্তবতাটা সবসময় বোঝে, রিয়েলিস্টিক জিনিসগুলো বোঝে, কারণ তখন আমি স্টুডেন্ট, আমার পড়াশোনা চলবে, আমি নিজের পায়ে দাঁড়াতে পারিনি, ওর বেশ কিছু বোন রয়েছে, এই জন্য আমি ওকে প্রায় অ্যাডভাইস করতাম যে আমাদের দেখা না হয় ভালো, আমরা দূরে থেকেই ভালো আছি, তো এবং তুমি আমার সাথে বেশি না জড়ালেই ভালো হবে, তোমার জন্য মনে হয় এটাই ভালো হবে যে তুমি বাবা মার তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করো। কিন্তু আমি খেয়াল করতে পারলাম যে ও এই কথাগুলো বলার পর থেকে মনে হয় যে আমার প্রতি আরো বেশি দুর্বল হয়ে যেতে লাগলো, এবং তখন এমন একটা সময় হলো যে ও ফোন না করে থাকতে পারত না, আমরাও আমিও ফোন না করে থাকতে পারতাম না। আমার খেয়াল আছে ওই জয় সিম যখন প্রথম বের হয়, হ্যাঁ 800 কত টাকা সম্ভবত ছিল, হ্যাঁ সেই সময় আমার কাছে মনে হয় এত টাকা ছিল না, ওই স্কুলে 2 ঘন্টা করে পড়াতো, তো সে ওই জমানো টাকা দিয়ে আমার জন্য এবং তার জন্য একটা জয়ের প্যাকেজ কিনে, এবং সেটা দিয়ে আমরা লাভগুরু মানে ওই রাতের বেলা 12টার পর থেকে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারতাম একেবারে কম কল রেটে। তো এই আর কি ব্যাপারগুলো।
আমরা একটা দ্রুতগামী ট্রেন, যে ট্রেনটির নাম হচ্ছে আশা, যে অনেক বেশি এক্সাইটেড, এর জন্য অনেক দ্রুত কথা বলছে, তার কাছে চলে আসছি। হ্যাঁ তারপর শুনি।
হ্যাঁ তো ও তো তখন ওর বড় বোনের বাসায় আছে, কারণ বড় বোন ওকে নিয়ে আসে মা বাবা মারা যাবার পর, তখন ওর বড় বোনই ওকে ওর বড় বোনের বাসায় নিয়ে আসে। তো বড় বোনের টিএনটি তখন ইউজ করতো, মানে আমার ননা সে টিএনটি ও ইউজ করত, তো ঘন্টার পর ঘন্টা বিজি করে রাখতো, একটা আনিজি ব্যাপার, আমি বুঝি যে একটা আনিজি ব্যাপার, কেমন লাগে ও দুলা ভাইয়া কি বলবে। এমনও হয়েছে রাত 12টা 3টার দিকে হ্যালো বলছে দুলা ভাইয়া রিসিভ করছে, আমাকে ইফতি কে দিতে হবে।
আচ্ছা তাহলে ইফতি বড় বোনের বাসায় শিফট হচ্ছে ইন্টারমিডিয়েটের পরপরই, অনার্স যখন শুরু করলেন?
জি অনার্স ফার্স্ট ইয়ারে যখন
থেকে বড় বোনের বাসায় আপনি বসবাস শুরু করলেন? হ্যাঁ তারপর
এখন দেখা যেত রাত 3টা বা 2টার দিকেও ওদের বাসায় ফোন করছি, দুলা ভাইয়া রিসিভ করে বলছে হ্যালো কাকে চাও কিস্তি। আমি বুঝি যে সে হয়তো অনেক আনিজি ফিল করতেছে, এখন কি করবো, আমার তো কথা না বলে থাকতে পারতেছে না, এই জন্য দুলা ভাইয়া বুঝতে পেরেছে। আপুও তো অনেক ফেড আপ, আমার উপরে অনেক ফেড আপ ছিল আমি জানি, হয়তো ওনাকেও অনেক ফোন করে বিরক্ত করছি, ফোন করলেই আমার আমার আওয়াজ আমার কণ্ঠস্বর পাইতো কাকে চাও ইফতি,
মানে বুঝে গেছে যেটা হচ্ছে নেশায় আসক্ত একজন মানুষ যে নেশার নাম হচ্ছে ইফতি।
ও গড, কথা না বলে থাকতেই পারবো না। পরে ও দুলা ভাই কি করলো, একটা নকিয়ার একটা সেট কিনে দিল যে ঠিক আছে তোমরা যেহেতু কথা বলো ই করো ফোনই ইউজ করো মোবাইলই ইউজ করো। 2005-এ তখন মনে ওকে একটা ওর দুলা ভাই একটা নকিয়া সেট কিনে দেয়। তা আমিও তখন স্কুলে একটা জব করতাম, ওখান থেকে আমি টাকা জমিয়ে তারপর আমি একটা সেট ইউজ করি। তো ওইভাবে আমাদের কথা বলা ঝগড়া করা, কথার মাঝখানে ঝগড়া করে এত এত ফোন করতো, ও ফোন করতো আমিও ফোন করতাম, মানে ও বোনের, ও তো তখন ইনকাম করতো না, হয়তো আমাকে এগুলো বলতো, বোন বাজার করতে দিত হয়তো 20-30 টাকা দিয়ে ও ফ্লেক্সি লোড করতো।
বড় অপু শুনছে তো তাই না, বাজার থেকে কিভাবে আপনি টাকা চুরি করতেন সব খবর কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ তারপর
বড় বোন বলতো যে সারাটা দিন কানের মধ্যে এটা দিয়ে রাখো, মানে ঘাট তো ব্যথা হয়ে যাবে, ঘাট তো নষ্ট হয়ে যাবে। ও আমাকে এগুলো বলতো, আমি শুনে শুনে হাসতাম যে কি করব, কথা না বলতে থাকতে পারতেছিলাম।
কথা একটাই, কথা না বলতে। আজকের পুরো অনুষ্ঠানটি আজকের হচ্ছে টক অব দ্য টাউন বলতে পারিস, অথবা আজকের অনুষ্ঠানটির লোগো স্পিচ বলতে পারিস, কথা না বলে তো থাকতে পারছি না। তারপর
তারপর দুলা ভাইয়া মোবাইল কিনে দিল, সেইভাবে কথা শুরু। এত এত ফোন করেছি, এত এত কথা বলেছি,
কারণ কথা না বলে
তারপর আমার ছোট যে বোনটা, আমি বললাম যে ছিফতি অনেক কথা বলছি, এখন দুপুর খাবো, খেয়ে ড্রয়ারে জাস্ট মোবাইলটা রেখেছি, জানি যে আল্লাহফেজ বলা হয়ে গেছে, এখন আর ফোন করবে না। ওমা খেতে বসছি তখনই ফোন করছে, ফোন করে বলতেছে যে রিসিভ করতেছে না। তখন আমার ছোট বোনটা বলতেছে কি ইফতি ভাই তোমাকে এত জ্বালায় কেন, এত ফোন করে কেন, তোমাকে একটু খেতেও সময় দিবে না, এত কথা। মানে মা বাবা সবাই বিরক্ত হয়ে যেত, ফেড আপ হয়ে যেত যে এত কথা কিসের কথা।
কিন্তু ওদেরকে তুমি কিভাবে বুঝাবে, কারণ তুমি তো
কথা না বলে
থাকতে পারে না,
কথা একটাই।
তারপর কি হলো, 2006 এটা মানে 2006 ঘটনা। তো আমাদের গ্রাম থেকে আত্মীয় স্বজন আসে, আমার বড় দুলা ভাই আর আসে, তো তখনও তো কথা বলতে হয়, আসলে কি করব ভাইয়া, সরি সরি গুরু। তো দেখা যেত যে রুমে কথা বলতে পারতাম না, বারান্দায় লুকিয়ে লুকিয়ে কথা বলতাম, আওয়াজ যাতে না যায় সেজন্য বারান্দার গেট লাগিয়ে লাগিয়ে কথা বলতাম। এমনও হয়েছে আমি ওয়াশরুমে গিয়ে কথা বলছি ওর সাথে, ওয়াশরুম ধাক্কাচ্ছে আমার ছোট বোনরা, লাইট অফ করে দিচ্ছে, বের হোস না কেন,
ওদের হয়তো কোনো কোনো প্রয়োজন আছে, কিন্তু আপনি তো বাথরুমের দরজা খুলবেন না, কারণ আপনি তো
কথা
না বলে থাকতে পারেন না,
কথাও
বলতেই হবে।
ওয়াশরুমে গিয়ে কথা বলছি তো বলছি, ওরা লাইট অফ করে দিতেছে, মানে কি বলবো, মানে ওটার বলার ভাষা খুঁজে পাচ্ছি না কথা বলছি। তারপর আমাদের বড় তিন আপুর হাজবেন্ডরা আসতো, তারপর আমাদের গ্রাম থেকে নানিরা আসতো, ফুপিরা আসতো, তো সবাই তখন জিজ্ঞেস করতো যে ও কার সাথে এত কথা বলে, কে কার সাথে কথা বলে, কারণ তখন তো আমাদের বিয়ে হয়নি আসলে। বলতো এখন মাও অর্ট ফিল করতো যে কি কিভাবে এত কথা বললে তো সমস্যা, সবাই গার্জিয়ানরা সবাই জেনে যাচ্ছে। আর দেখা যেত যে আমার বড় বোনের দুলা ভাই, মানে আমার দুলা ভাইরা আসতো, বড় বোনের হাজবেন্ড আসতো, ওরা দেখতো যে আমি শুধু কথা বলতেছি, আশা তো কার সাথে কথা বলে, ওর কি রিলেশন আছে, রিলেশন থাকলে বলো আমরা কিছু একটা করি, রিলেশন থাকলে বলো আমরা কিছু একটা করি। এখন মা বুঝতে পারছে, তারপর আমার ছোট বোনগুলাও বলছে যে হ্যাঁ ওর তো আসলে একটা রিলেশন হয়ে গেছে, কি করব এখন, ছেলে কি করে, ছেলে তো বোনের বাসা থাকে, এখনো তো জব করে না, মাত্র গ্রাজুয়েশন মনে কমপ্লিট করেছে, মাস্টার্স ভর্তি হবে। তো এখান থেকে আমার বাবার কাছে তো ধরে খেয়েছি, বলেছি বাবা বলছে যে এক সপ্তাহ মধ্যে ছেলে বায়োডাটা নিয়ে আসবা, কার সাথে কি করতেছে এগুলো দেখবো না। তারপর বললাম যে ওর দুলা ভাই, আমি তখন কিচ্ছু বুঝতে পারতেছি না, আমি কি ইফতিকে পাবো, আমার ওকে পাইতে হবে, আমি ওকে হাতছাড়া করতে পারবো না, কারণ ওকে আমার ভালো লাগছে, আমি ভীষণ ভালোবাসি ওকে, ভালোবেসে ফেলেছি। আর ওর জন্য যে মায়াটা, আমি আমার মনে হয় যে আর কেউ পারবে না, ওকে আমি শুধু টেক কেয়ার করতে পারবো, আমার মতো করে ভালোবাসা ওকে দিতে পারবে না। হ্যাঁ হয়তো ওর সাথে আমি ঝগড়া করি, হয়তো ঝগড়া করি, হয়তো কথায় দেখা যায় ওর সাথে অনেক ঝগড়া টগড়া হয়,
প্রায়ই হয়,
ঝগড়া হয় প্রতিদিনই ঝগড়া হয়, কিন্তু মনে হয় যে না, ঝগড়া হলে আমি মাঝে মাঝে বলি যে আমি বাবার বাসায় চলে যাবো এখন, কিন্তু ওই যে বলা পর্যন্তই রাতে যে ওর সাথেই থাকতে হয় না, ভালো লাগছে না ওকে ছাড়া। তারপর বাবা বলল যে ঠিক আছে, যেহেতু একটা রিলেশন করে ফেলছে, এখন গার্জিয়ান তো ডাকতে হবে, এভাবে তো আর দেখা যেত প্রচুর, যখন ও আচ্ছা দেখা করার কথা তো বলি নাই, ঘটনা আমি বললাম জিফতি তোমাদের বাসার এড্রেসটা বলো কোথায় থাকো, তখন মিরপুর ইব্রাহিমপুরে থাকতো, ঠিক আছে তুমি ইব্রাহিমপুর থাকো, রাইট, বাসার ঠিকানাটা আমি এড্রেসটা জানতাম, কারণ ওকে মাঝে মাঝে আমি কুরিয়ার সার্ভিসে দেখা যেত বার্থডেতে গিফট করতাম, আমার না গিফট করতে অনেক ভালো লাগতো, আমি আসলে মানুষকে গিফট করতে অনেক ভালো লাগে, তো ওকেও আর মাঝে মাঝে অনেক গিফট পাঠাতাম, কুরিয়ার সার্ভিসে পাঠাতাম, যাই পাঠাই ছোটখাটো কার্ড বা কিছু ফুল বা, আমার খুব ভালো লাগতো যে আমার গিফট পাবে, গিফট পেয়েও খুশি হবে। তারপর ওর বাসার এড্রেসটা আমি পাই, পাওয়ার পর আমি বললাম যে ঠিক আছে তোমার বাসার এড্রেসটা তো আমি জানি, আমি দেখি কি করা যায়। তো এর আগের দিন রাতে ফোনে যখন কথা হচ্ছিল, আমি বললাম যে আচ্ছা ইফতি কালকে কি তোমার কোনো কাজ আছে, কি নাতে আমার কোনো কাজ নাই, ঠিক আছে। ভোর সকালে আমার রাতে ঘুম হচ্ছে না, আমি প্ল্যান করছি যে আমি আজকে ওকে দেখবো দেখবো দেখবই, কি ও কি কেমন আমি আজকে ওকে দেখবই। তারপর কি হলো, সকালে উঠে, খুব সকালে ভোরে উঠে কলেজে ক্লাস না করে আমি কি করলাম, একদম সোজা একটা সিএনজি নিয়ে ইব্রাহিমপুর চলে গেলাম, চলে গিয়ে বললাম যে ফোন ফ্যাক্সের দোকানে প্রথমে থামলাম, তারপর টিএনটিতে ফোন করলাম, ওর দুলা ভাই আমার সম্ভবত রিসিভ করেছিল, বললাম যে ইফতিকে চাচ্ছি, তখন ইফতি রিসিভ করে বলল যে হ্যাঁ বলো, আমি বললাম যে আমি তো তোমাদের বাসা গেটের সামনে দাঁড়ায় আছি, কি হ্যাঁ বাসা গেটের সামনে, আজকে তুমি আসছো, আজকে আমার অনার্স এর ফর্ম ফিল আপ হচ্ছে, আজকে তুমি আসছো, না ঠিক আছে তুমি আসো, আমি কিছু ভালো লাগতেছে আমি তোমাকে দেখবো। আমি ভাবছি যে ও যেহেতু পলিটিক্স করে, শুনেছি টুকটাক পলিটিক্স করে, সেরকম স্বাস্থ্যবান হবে, হেলদি হবে, বা একটা ক্যাপ পরবে, তারপর যা যা ওরা যা থাকে, তারপর হাতে কিছু থাকবে থাকবে, সানগ্লাস থাকবে। তা আমার আইডিয়া ছিল ওইরকম থাকবে, যে ওরকম আল্লাহ কিরকম না, আমি ভয়টায় পাবো, কথা বলতে পারবো তো, কেমন না কেমন লাগবে ছেলেটাকে। তো যখন ও, আমি বললাম যে ফোন ফ্যাক্সে, তোমাদের বাসার ফোন ফ্যাক্সের সামনে আমি দাঁড়িয়ে আছি, এখানেই আসো। ও যখন ঢাই গ্লাসটা খুলল ফোন ফ্যাক্সের দোকানে, আমাকে বলল তুমি আসো, আমি বললাম হ্যাঁ, ইফতি, এই হচ্ছে ইফতি। তখন খুবই শুকনা ছিল আর ছোটখাটো বাচ্চাদের মতো ছিল। আমি বললাম তুমি ইফতি, এমন কেন,
এমন কেন,
এত ইনসাল্টিং।
সরলতার ইচ্ছেতে বড় প্রমাণ কি কেউ কখনো পেয়েছো? এরকম সরল, একদম ওপেন মাইন্ডেড একজন মানুষ, প্রাণ খুলে কথাবার্তা বলা, যে তুমি এমন কেন না।
আমি তো, আমি কারণ আমি আগে থেকে আইডিয়া করে রাখছি যে ও পলিটিক্স করে, এরকম একটা সানগ্লাস পরবে, এরকম একটা ক্যাপ পরবে, ওরকম হাতে অনেক কিছু থাকে না, কি সব থাকে ওগুলো, হয়তো ব্রেসলেট ট্রেসলেট থাকবে। তো একদম দেখলাম খুব বাচ্চাদের মতো একটা ছেলে, ছোটখাটো একটা ছেলে, তাও 5 ফিট 7 ইঞ্চি। তারপরেও ওইরকম একটু, সেদিন একটু খুব ছোটখাটোই লাগতেছিল, আমার থেকেও ছোট মনে হচ্ছিল। পরে মনে মনে বললাম যে আল্লাহ, তো একদম বাচ্চা একটা ছেলে, বাচ্চা একটা ছেলে, বাচ্চা একটা ছেলে।
ভাই কিছু বলেন আপনি, না হলে তো কিছু বলেন,
এর একটা জবাব তো দিতে হবে, তাই না?
হাসি দিয়ে জবাব দিচ্ছেন,
কিছু বলেন,
বলবো আমি ও ভাষা খুঁজে পাচ্ছি না।
আপনি ভাষা খুঁজতে থাকেন, বাকি কথা আমরা শুনিনি, কিন্তু এই ট্রেন কিন্তু থামবার নয়। আপনার দেশের ভাষা কোথায়?
আমার হচ্ছে ভাইয়া, সরি গুরু, আমার শরীয়তপুর।
চলেগা ভাইয়া গুরু সব চলেগা, আপনার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে সব ঠিক আছে। এই শরীয়তপুর এক্সপ্রেস চলতে যদি শুরু করে থামবে না, যদি আপনার ভাবনা কমপ্লিট হয় আপনি কিন্তু বলবেন, যদি কিছু বলার থাকে ইফতি। হ্যাঁ, শরীয়তপুর এক্সপ্রেস শুরু করুন।
আচ্ছা, তারপর কি হলো, ওকে নিয়ে রিক্সা উঠলাম।
বাই দ্য ওয়ে, আসার কিন্তু প্রচুর পরিমাণে মেসেজ আসছে তার, এই যে রিনিঝিনি শব্দ হাসির, সেটি নাকি আমাদের শ্রোতা বন্ধুদেরকে অনেক
অনেক বন্ধুরা জানিয়েছে, কিন্তু
আসার এই যে সরলুক্তি কথাবার্তার মধ্যে, এই যে প্রাণচাঞ্চল্যতা, এটা সবাইকে অনেক ছুঁয়ে গেছে। এবং এই কথাই বলছিলাম, একটা মেসেজ তুমি এখান থেকে নিয়ে নাও, আমি দেখো মার্ক করে রেখেছি মেসেজটা, মানুষ অনেক বিচিত্র প্রাণ বা এই ধরনের কিছু।
রাইট, নিয়েও লিখেছেন উত্তরা থেকে যে মানুষ কত বিচিত্র, তাই না? এই কিছুক্ষণ আগে আমরা দুঃখ ভেঙে গেলাম, আর অথচ এখন আমরা হাসিতে মেতে উঠছি। হাইরে মানুষ,
আসলে আসলে আমরা আসলে অনেক বেশি বিচিত্র প্রাণী। এবং এই কথাটি সত্যিকার অর্থে আজ কিন্তু প্রমাণিত হল, যে ব্যাখ্যাটা আমি দিয়ে শুরু করেছিলাম, যে স্রষ্টা কখনোই পক্ষপাত দুষ্ট না, অনেক রকমের পরীক্ষা তিনি নেন। যে পরীক্ষা দিয়ে একটা মানুষ যখন হয়তো একদম একদম দেয়ালের কিনারে এসে পৌঁছায়, যখন পিঠ ঠেকে যায় দেয়ালে, তখন কিন্তু সেই স্রষ্টায় হাত দিয়ে তাকে বাঁচিয়ে দেন। স্রষ্টার হাত ওইভাবে কিন্তু দেখা যায় না, যেহেতু তিনি নিরাকার, তিনি কিন্তু এরকম মানুষেরই হাত ধরে এই পৃথিবীতে আসেন, যেমন এসেছে আমাদের আমাদের আজকের অতিথি বন্ধু আশা। অনেক ভালোবাসে এবং আশা নেই, এবং আশার ক্যারেক্টারিস্টিকটা কেমন, এটা আমার মনে হয় বন্ধুদের কাছে এর মধ্যে পৌঁছে গেছে, যে অনেক প্রাণচাঞ্চল্য, রিনিঝিনি হাসির শব্দ, আর এইরকম যদি খোলা মনের মানুষ হয় তাহলে যে কোনো মানুষই তার সান্নিধ্যে ভালো থাকে। হ্যাঁ, তারপরে ঘটনা
গুরু, তারপর কি হলো, দেখা করলাম, রিক্সায় উঠলাম, রিক্সায় উঠে দেখলাম যে একটা ছেলে মানুষ, ওর সাথে আমি প্রায় 3 বছর কথা বলেছি, ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কলি অনেক কথা বলেছি, ডিপলি অনেক কথাই বলেছি। দেখলাম যে ও যখন রিক্সায় উঠল একদম চুপসে গিয়ে বসলো, মানে আমার যে ডান হাত বা আমার একটা ওর না ওর যে সাইডে লাগবে ওরকম কিচ্ছু লাগতে দিচ্ছে না সে। আমি বললাম তুমি ঠিক করে বসো, ইজি হয়ে বসো, মানে ও যে একটা পলিটিক্স করার ছেলে আমি এখনো বিলিভ করতে পারি না, ওনাকে আবার ছাত্রদের পিটাইছে নাকি সব করছে, আমি এগুলো বিলিভ করতে পারি না, আমি কিভাবে সম্ভব, এটা সম্ভবই না, এটা কিভাবে সম্ভব, অসম্ভব, যে এরকম কেন হবে। যাই হোক, তারপর ওকে নিয়ে সিএনজি করে ও ঢাকা কলেজে নেমে গেল, সিএনজিতে দেখলাম যে একদম কোনায় গিয়ে বসে আছে, যে ছেলেরা তো সাধারণত এটা করে কিনা জানি না। তারপর ওকে দেখে আমার,
আপনি তো কথা বলার জন্য একদম ব্যাকুল, কারণ আপনি তো
কথা ছাড়া থাকতে পারেন।
তারপর কি হলো, সিএনজিতে যখন বসলাম দেখলাম একদম চুপ সে বাচ্চাদের মতো করে একদম খুব জড়সড় হয়ে বসে আছে। আমি বললাম যে আল্লাহ ভালোই তো এরকম কেন,
আল্লাহ ভালোই তো এরকম কেন।
আমি তখন কি করলাম, তখন মনে রোজার মাস ছিল, যাই হোক, আমি সরি গুরু বলে ফেলতেছি, যাই হোক, আমার খুব ওর হাতটা ধরতে ইচ্ছা করলো, আমি হাতটা আমি ধরে ফেললাম।
আরে ভাই আমি তো ভয় পেয়েছিলাম যে একদম ক্ষমা চেয়ে নিয়ে না জানি কি আছে, আমি সুইচে হাত দিয়েছি যে বন্ধ করবো দিকে কিনা ওর মাইক্রোফোনটা, জাস্ট হাত ধরা পর্যন্ত ছিল এই তো, ঠিক আছে চলে গেল।
মানে আমি হাতটা মানে ওর হাতটা ধরলাম তো খুব মানে আমি খুব অবাক হলাম যে আসলে ছেলেটা খুবই ভালো, মনে হলো যে খুব ভালো মন মানসিকতার একটা ছেলে, তা আমার ওকে লাগবে ওকে প্রয়োজন। তারপর ওখান থেকে কি হলো, ঢাকা কলেজেও নেমে গেল, আমি আমার বাসায় চলে গেলাম। তারপর ও বলতেছে, ও তখন নাকি ওর বড় বোনকে বলতেছে যে আচ্ছা আপু আমি দেখতে সুন্দর নাকি অসুন্দর, মানে ইফতি ওর আপুকে জিজ্ঞেস করতেছে যে আচ্ছা আপু বলতো আমি দেখতে কি সুন্দর না অসুন্দর। এখন ওর বড় বোন মনে বলতেছে কেন কি হয়েছে, না কিছু হয়নি। তখন আমাকে সাথে এই কথাটা শেয়ার করছে যে আমি তো ভাবছি তুমি আজকের পর থেকে আমাকে ফোন করবা না, কেন এটা মনে হলো কেন, না মানে আমাকে দেখে তোমার কেমন,
কারণ তুমি তো অবশ্যই ফোন করবে, কারণ তুমি তো
কথা
এই কথা নিয়ে।
কথা ছাড়া থাকতে পারে না তাই।
This track was downloaded from FusionBD.com.
জি হ্যাঁ বন্ধু, শুনছেন সবসময় রেডিও আমার 88.4 FM, সাথে আছি মেঘলা টুটুল, আছে লাভ গুরু, আছেন বিশেষ অতিথি, আর চলছে ভালোবাসার বিশেষ আয়োজন আমার ভালোবাসা।
কথা না বলে থাকতে পারি
রাইট, আমাকে একটু বলতে দাও, একটা জিনিস বলছিলাম
মানে তুমিও কথা না বলে দাও।
আর বন্ধু জানিয়ে দিচ্ছি ঘুরতে সময় ঠিক রাত 12:51, আর ওই যে টুটুল বললো একদমই কথা না বলে থাকতে পারি না।
তাই তো বন্ধু জানিয়ে দিচ্ছি কি করে আপনার কথাগুলো যেটা বলতে না পেরে আপনি থাকতেই পারছেন না সেগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন। প্রিয় বন্ধু আপনার মোবাইল ফোনের SMS অপশনে চলে যান, বন্ধু টাইপ করে ফেলুন, আর এ স্পেস দিন, নাম লিখুন, লোকেশনটা লিখুন, তারপরে ওই যে কথা না বলে থাকতেই পারছেন না সেই কথাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। আর যদি চান আগামী পর্বে এই ভালোবাসার অতিথি হয়ে আমাদের প্ল্যাটফর্মে এসে আপনার ভালোবাসার গল্পগুলো শোনাতে, তাহলে আরও একটা কাজ করতে হবে, মোবাইল ফোনের SMS অপশনে লিখতে হবে আর এ স্পেস দিয়ে লিখতে হবে লাভ গুরু, তারপরে স্পেস দিয়ে আপনার নাম এবং বয়স সবকিছু লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। আর দেশের বাইরে থেকে যারা শুনছেন তারা কিন্তু খুঁজে নিতেই হবে লাভ গুরু আমার ভালোবাসা নামে ফেসবুক আইডিটা, সেখানকার ওয়ানে লিখবেন আপনার মনের কথা, কথা না বলে থাকতেই পারি না
রাইট। আর দেশের বাইরে যারা আছেন ইচ্ছে করলেই আমাদেরকে 24/7 শুনতে পারবেন, আর এই জন্য আমাদের একটি ওয়েবসাইট আছে, আর অ্যাড্রেসটি হচ্ছে www.radioamar.com, আর আমার লিখতে দুটি এ লাগবে।
আচ্ছা গুরু আমি আপনার কাছে একটা ভালো একটা SMS করেছি, তো এটার জন্য কোন পুরস্কার ব্যবস্থা থাকছে?
আমিও তো করেছি,
মেঘলাও করেছিল।
এই এই পুরস্কার দেওয়ার যে ব্যাপারটা এটা সবার জন্য উন্মুক্ত, কারণ আসলে এখানে কোনো বাউন্ডারি নাই, কারণ আমাদের কথা একটাই কি করব, কারণ কথা
না বলে থাকতে পারি না।
তোমাদের এই সব না বলা কথাগুলো অনেক সুন্দর করে তোমরা উপস্থাপন করছো মেসেজ পাঠানোর মধ্য দিয়ে, এবং সেই মেসেজগুলো তোমরা পাঠাতে থাকো, তার মধ্য থেকে আমরা বেছে নেব সবচাইতে ভালো যে মেসেজটা যার কাছ থেকে আসবে, এবং তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার, যেটা এর আগে টুটুল এবং মেঘলা বারংবার বলছে সেটি হচ্ছে স্যামসাং চ্যাম্প এবং স্যামসাং চ্যাম্প ডুয়েস। তো আমরা চলে আসি সেইখানে যেখানে আমাদের কথা আটকে ছিল, কথা তো একটাই সেটি হচ্ছে আমরা আসার কাছে দেখি বাকি আর কি কথা থাকে।
হ্যাঁ তারপর এইভাবে যেতে যেতে 2005 গেল, 6 গেল, 7 গেল, তো মাঝখানে ফ্যামিলিতে একটু প্রবলেম হলো যে সবাই জানাজানি হয়ে গেল যে ও তো এরকম টুকটাক, আর তখন দেখা যেত যে আমি কলেজে অনার্স সেকেন্ড ইয়ার পড়তাম, ওর সাথে যখন দেখাটা কন্টিনিউ হয় আমাদের তখন দেখা যেত সবসময় ওর সাথে আমি মিট করতাম, দেখা যেত রেস্টুরেন্টে বসতাম বা কোথাও ব্রিটিশ কাউন্সিলে আমাদের বেশি মিট হতো, ঢাকা ভার্সিটির ওখানে আশেপাশে দেখা হতো। তো আমাদের ফ্যামিলিটা যেহেতু ভীষণ কনজারভেটিভ ছিল, তো বাবা এই জিনিসটা খুব মার্ক করতো যে ও কোথায় যায়, এত কোথায় যাচ্ছে, এটা কেউ মেনে নিতে পারত না আমাদের বাসা থেকে যে একটা ছেলের সাথে ও দেখা করছে এরকম, এটা তো ঠিক না আসলে, এখন কি করবো ওকে নিয়ে। তারপর আমার বাবা আমাকে বললো যে ওর গার্জিয়ানকে, ওকে গার্জিয়ানকে ডাকো, কথা বলি ওর সাথে। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি ওর দুলাভাইকে ফোন করবো। তারপর আমি হঠাৎ করে দুই 2007 দিকে সাথে ঘটনা, আমি দুলা ভাইকে ফোন করে বললাম যে ভাই আসলে আমি কি করবো, আমি আসলে ওকে অনেক ভালোবাসি, প্লিজ আপনারা জাস্ট শুধু আমার বাবার সাথে একটু কথা বলেন, আমার বাবার সাথে একটু কথা বলেন, তাহলে আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে দিয়ে দিচ্ছে। বললো ঠিক আছে আমি কথা বলবো তোমার বাবার সাথে, সমস্যা নেই। তারপর আমার ওর দুলা ভাই আমার বাবার সাথে কথা বলেছে, সবকিছু ঠিকঠাক কথা বলেছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমরা ইফতিকে এঙ্গেজমেন্ট বা কাবিন করায় রাখবো। তো হঠাৎ করে দেখলাম যে ওর বোন বা দুলা ভাই কেউ আর আসলো না। তখন এই ব্যাপারটা নিয়ে আমার ফ্যামিলি তো অনেক মাইন্ড করেছিল যে কি ব্যাপার, কথা তো দিল একটা, কারণ আমার মা সব জামাইদেরকে বলে রাখছে, বাবা সব জামাইদেরকে বলে রাখছে যে এরকম আশাকে দেখতে আসবে, দেখাটা যাতে কমপ্লিট হয় তোমরা সবাই এসো। একটা মেয়েকে দেখার জন্য যে প্রস্তুতি প্রিপারেশনটা থাকে মার, সেটা করে রেখেছিল, বাজার করা থেকে শুরু করে ঘর তো সাজানো গোছানো করে রেখেছিল। পরে দেখলাম যে দুলা ভাই আসলো না, হয়তো ওনারা চাইনি যে ইফতিকে এত তাড়াতাড়ি হয়তো একটা সেটেল ডাউনে নিয়ে যেতে চাইনি, এটা আমি বুঝতে পেরেছিলাম, কারণ ও তখন ইনকাম করে না। আমি হয়তো দুলা ভাইকেও দোষ দিব না, কাউকে দোষ দিচ্ছি না, এটা আমার যা ছিল তাই হয়েছে। তারপর দেখা গেল যে আমার ফ্যামিলি থেকে একটু প্রবলেম হলো, কয়েক মাস আমি হোস্টেলেও ছিলাম, আমার ফ্যামিলি থেকে খুবই মেন্টালি টর্চার হতো, আমি হোস্টেলে ছিলাম, হোস্টেলে থাকার পর 6 মাস ছিলাম, অনেক স্ট্রাগল করলাম হোস্টেলে এসে, ও তখন ইনকাম করতো না, টাকার প্রবলেম ছিল, কোথেকে টাকা ম্যানেজ করবো এখন। আর আমি তখন একটা স্কুলে জব করতাম, স্কুলের জবটাও আমি ছেড়ে দিয়েছিলাম, এখন ইফতি আমি চাকরিটা ছেড়ে দিয়েছিলাম, আমার খুব কষ্ট হতো তখন ওই সময়টা চাকরিটা করতে, কারণ আমার কলেজে ক্লাস করে আমার ওখানে সময়টা দেওয়া আসলে আমার জন্য পসিবল ছিল না। তখন আমার একটাই ডিপেন্ডেন্ট ছিল যে আমার মনে হচ্ছিল যে না ইফতি আমার জন্য তো ইফতি আছে, আমি যদি কিছু একটা ছেড়ে দিই ইফতি আমার জন্য সবকিছু করবে। আমার মনে হতো যখন মনে হতো যে ইফতি তো আমাকে অনেক ভালোবাসে, আমার মনে হয় যে আমি কোনো বিপদে পড়লে বা কিছু একটা হলে ইফতি হয়তো ওর কলিজা কেটে আমাকে খাওয়া দিবে, আমার ওরকম একটা আত্মবিশ্বাস ওর উপর ছিল। যাই হোক, তারপর কি হলো, ও আমার জন্য অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করছে, তারপর ও একটা জবে ঢুকলো, জবে ঢুকার পরে আমরা একটা বিয়েও করলাম, কাজী অফিসে
বিয়েটা
হলো, কারণ ফ্যামিলি থেকে তো ওইভাবে আসেনি, ওদের গার্জিয়ান কেউ আসেনি, তারপর আমাদের ফ্যামিলি ওইরকম কি বলবো, আমাদের ফ্যামিলি তো রাজি ছিল, ওর ফ্যামিলি থেকে আসেনি। এখন তো আমাদের একটা সেটেল ডাউন করতেই হবে। আমার হোস্টেলে ভালো লাগছিল না, কারণ একটাই কারণ ছিল যে সবাই ঈদে দেখা যাচ্ছে, ঈদে সবাই বাড়িতে চলে যাচ্ছে, সব মেয়েরা বলতো তুমি যাবা না, তুমি যাবা না বাড়িতে, কারণ আমি তখন রাগ করে বাসা থেকে বের হয়ে গেছি, বাসায় যেতাম না, হোস্টেলে আমি একা একা কি করবো ঈদে।
আপনার বাসার লোকজন তখন জানেন না যে বিয়ের যে ব্যাপারটা?
না, বিয়ে তখন হয়নি, এটা জানে না। বাসা থেকেও তখন রাগ করে ফোন করতো না, কারণ আমার বাসায় মেন্টালি টর্চার হচ্ছিল কিছুটা, পার্সোনালি আমি এটা বলতে চাচ্ছি না। যাই হোক, সেই টর্চারটা আমি আর কি অ্যালাউ করতে পারছিলাম না, যে যাই হোক আমি এখন বাসা থেকে চলে যাব, চলে যাওয়াটাই হয়তো বেটার হবে, আমার মা বাবা শান্তিতে থাকবে। আর কারণ আমার আমার ছোট দুইটারও বোন ছিল, ওরা সিরিয়ালে ছিল বিয়ের জন্য, আমরা পিঠা পিঠিয়ে ছিলাম, যাই হোক আমি চলে যাই বাসা থেকে, এটাই মনে হয় বেটার হবে। তারপর বাসা থেকে বের হলাম, হোস্টেলে উঠালো, হ্যাঁ, তারপর হোস্টেলে থাকার পরে বাসা ভাড়া নিলাম, ও যখন জব করলো, জবে অ্যাটেন্ড করলো, তখন আমরা একটা বাসা ভাড়া নিলাম। ভাড়া নেওয়ার পরে বিয়েটা তখন হয়েছে, কাজী অফিসে গিয়ে বিয়ে করলাম, বিয়ে করার পর বাসা ভাড়া নিলাম। এইভাবে যেতে যেতে 2008 গেল, 9 গেল, 10 গেল, 11 গেল, 11 চলছে, হঠাৎ করে ও একটা বিজনেস শুরু করলো, আল্লাহর রহমত ওটা আমার ভালো চলছে চাকরির পাশাপাশি। তো এর মধ্যে আমরা টুকটাক অনেক ফার্নিচার, কারণ ওর তো মা বাবা মারা গেছে, দেখা গেছে যে আমাদের তেমন কোনো ফার্নিচার বা কিছুই ছিল না।
বিয়ের পর থেকে তাহলে প্রায় 4 বছর আপনারা একসাথে আছেন?
হ্যাঁ, একসাথে।
এবং এখন তো আপনারা আপনাদের মতো করে একটু হয়তো ইকোনমিক্যাল কিছু ক্রাইসিস এর মধ্য দিয়ে আপনারা গেছেন, কিন্তু এখন তো ফাইনালি আপনারা ভালো আছেন
ইনশাআল্লাহ।
কোনো কষ্ট আপাতত তো
একদম না, আপাতত কোনো কষ্ট নেই, কিন্তু আগের যে কষ্টগুলো করেছি ওটা তো অবশ্যই সবসময় মনে থাকবে, তখন আমার কোনো ফার্নিচার ছিল না, এমনও হয়েছে যে আমরা তো বা কি বলে ওটাকে ওগুলো বিছিয়ে আমরা হয়তো শুতাম, তখন আমার কোনো ফার্নিচার টার্নিচার কিচ্ছু ছিল না। এখন আল্লাহর রহমতে টুকটাক করে আমি অনেক ফার্নিচার করেছি, এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তারপর ও আমার জন্য রিসেন্টলি, আমি যেহেতু হঠাৎ করে ফেসবুকটা আসলো, ফেসবুক আমি গত বছর থেকে,
ইফতির কাছে একটু শুনে নি ইফতি, এখন তো আপনারা গত 4 বছর অনেক স্ট্রাগল করেছেন, এখন তো ওই অর্থে কোনো অসম্পূর্ণতা বা ওই ধরনের কোনো কষ্ট আপনাদের মধ্যে?
আমার মধ্যে লাভগুরু বলতে গেলে এখনো অনেক বড় একটি অসম্পূর্ণতা রয়ে গেছে, কারণ ছোটবেলায় অ্যাক্সিডেন্ট, বাবা মাকে হারানো, যে কষ্টগুলো আমি কোনোদিনই ভুলতে পারিনি, কোনোদিন ভুলতে পারবো না, অবশেষে ওকে জয় করা, কিন্তু আমি পরবর্তীতে আব্বা মা মারা যাওয়ার পরে যার কাছে মানুষ হয়েছি, আমার সে বড় বোন, আমার সে মায়ের মতো বড় বোন, ওই বড় বোনের সাথে এখন আমার তেমন কোনো ভালো কমিউনিকেশন নেই, যোগাযোগ নেই। তো এটা যখনই আমি চিন্তা করি বা যখনই এটা আমার মনে হয়, তখন এটা আমাকে ভিতরে ভিতরে অনেক পীড়া দেয়। হ্যাঁ, এখন আমি আগের থেকে অনেক ভালো আছি বা বেটার আছি, ঠিক আছে। তো আমি এখনো প্রতি মুহূর্তে আমার সেই বড় বোন বা ভাইয়া এদেরকে মিস করি, ওনাদের সাথে আমার কোনো কমিউনিকেশন হয় না, আমি ওনাদেরকে সবসময় ফিল করি।
না গুরু, এখানে আমি একটু পার্টিসিপেট করি, ওর বোন সবসময়, আমি খারাপ কিছু বলবো না, ওর বোন আমাকে যথেষ্ট খোঁজ খবর নিত, ইফতিকেও সবসময় খোঁজ খবর নিয়েছে, দুলা ভাইও খোঁজ খবর নিয়েছে যে তোমরা কেমন আছো, সবসময় জিজ্ঞেস করেছে, সম্পর্ক ভালোই ছিল। তারপর বললাম না যে আমরা, ও জাস্ট গত বছর থেকে আমি ফেসবুকটা ইউজ করা শুরু করি, তো ওর দুলা ভাই একটা ল্যাপটপ, মানে একটা ল্যাপটপ গিফট করছে, তো ল্যাপটপটাতে একটু প্রবলেম হয়েছিল, তখন আমি বললাম যে ইফতি দেখো আমি সারাদিন বাসায় একা একা থাকি, ভালো লাগে না, টিভি দেখতে অত ভালো লাগে না, তো ফেসবুক একটু ইউজ করি, অনেক কিছু জানতে পারবো, একটু টাইমটা পাস হবে। তো রিসেন্টলি ও আমার জন্য তিন মাস আগে কিছুটা টাকা ও আমার জন্য জমায় বলছে, ঠিক আছে চলে এটা দিয়ে তোমাকে একটা ভালো একটা ল্যাপটপ কিনে দেয় বা কিছু একটা করি। তারপর বললাম যে না থাক, ল্যাপটপ কিনবো না আপাতত, এখন ল্যাপটপটা রাখি, পরে এটা দেখা যাবে, তো আসো এই টাকাটা দিয়ে আমরা একটা প্রোগ্রাম করি, কারণ আমি তো ওইভাবে বউ সাজি নি। আর আমার গুরু বিশ্বাস করবেন না, আমার ছোট বোনদেরকে দেখেছি বিয়ের সময় এত সুন্দর করে গর্জিয়াস ভাবে সাজাগুজা করছে, একটা মেয়ের সবসময় স্বপ্ন থাকে যে সে বউ সাজবে। আমি ইফতিকে সবসময় বলতাম যে ইফতি দেখো,
এই কথাটা অবশ্যই আরো ডিটেলসে শুনবো আশা, বাট একটা কথাতে অবশ্যই আমি আটকে গেছি, সেটি হচ্ছে ইফতির কথা। ইফতির যে কথাগুলো ইফতি বলছিলেন সেটি হচ্ছে যে আমরা গত অনুষ্ঠানে একজন ইফতিকে পেয়েছিলাম, যে ইফতি বারবার তার ভাইয়ের প্রসঙ্গ টানছিল, যে তার ভাই হচ্ছে এই পৃথিবীতে দেবতুল্য একজন ব্যক্তিত্ব, যে সমস্ত অসম্পূর্ণতা সেই ইফতির ভরিয়ে দিয়েছিল। এবং আপনার কাছেও স্রষ্টা আপনার কাছ থেকে হয়তো প্রয়োজনের অনেক সময়ের অনেক আগে আপনার বাবা মাকে আপনার কাছ থেকে নিয়ে নিলেও মায়ের আদুলে বড় বোনকে পাঠিয়েছেন, যে বড় বোনের কাছে আপনি কিন্তু অনেক ছোটবেলা থেকে মানুষ এবং বড় বোনের অনেক অনেক বেশি কন্ট্রিবিউশন আছে আপনার জীবনে। তো সেই বড় বোনের সাথে আমরা কমিউনিকেট করার চেষ্টা করব। আমরা যতটুকু জানতে পেরেছি আপনাদের কথার রেস ধরে, সেটি হচ্ছে যে আপনারা আপনাদের মতো করে এখন স্ট্রাগল করছেন, হয়তো কিছুটা ক্রাইসিস টাইম ছিল, এখন আপনারা অনেকটা কভার করে নিয়েছেন, কিন্তু একটা কষ্ট আপনাদেরকে সবসময় পীড়া দিচ্ছে, অনেক বেশি পীড়া দিচ্ছে ইফতি আপনাকে, যে আপনার পৃথিবী তো এখন সেই অর্থে কেউ নাই, এখন যারা আছে সেটা হচ্ছে আপনার সেই মায়ের মারূপী সেই বড় বোন এবং বড় ভাইয়া, যাদেরকে আপনি অনেক বেশি মিস করেন এবং যাদের সাথে আপনার যোগাযোগটা সেই অর্থে হয় না, যেটার পেছনে হয়তো কোনো ঘটনা থাকলেও থাকতে পারো, যে কথাটা আপনি বলতে চেষ্টা করছিলেন। আমি এই ফাঁকে বড় বোনকে একটু ফোনে নিয়ে নিই।
হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম।
আচ্ছা, আমরা কার সাথে কথা বলছি?
আচ্ছা
আচ্ছা, ইফতিদুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। জি, আমি লাভগুরু বলছি রেডিও আমার থেকে। আজ আমাদের হট সিটে বসেছেন আপনাদের সেই স্নেহধন্য, আমরা আসলে এইভাবে বলতে আমাদের হয়তো দ্বিধান্বিত হব না, যে আপনারা হচ্ছেন সেই ব্যক্তিত্ব যাদের হাত ধরে ইফতি তার এই পৃথিবীর সাথে অনেক যুদ্ধ করতেন, এই যুদ্ধ করার পথ অনেক বেশি সহজ করে দিয়েছিলেন। যদি আপনারা না থাকতেন তাহলে হয়তো ইফতির এই যে উপাখ্যানটা এইভাবে হয়তো লেখা হতো না। এজন্য আপনাকে অনেক শ্রদ্ধা, অনেক সম্মান। জি, আপনার কথা আমরা শুনবো, আপনার কাছে চলে যাচ্ছি। হ্যালো,
হ্যালো,
জি, আপনার কথা শুনতে যাচ্ছি আমরা।
কি প্রসঙ্গে বলুন?
আমরা আসলে শুনতে চাচ্ছি এখন এখন যেটা আমরা যে অবস্থায় এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে ইফতি কথা প্রসঙ্গে বলছিল, ইফতি আপনার কথা শুনতে পাচ্ছে, আপনি একটু হ্যালো বলুন আপনার দুলা ভাইকে।
হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি আপনার।
হ্যালো,
আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম সেটি হচ্ছে যে আমরা আসলে অনেক বেশি আবেগঘন ছিলাম স্টার্টিং থেকে, অনুষ্ঠানের শুরু থেকে, যখন ইফতির এই অঙ্গহানির কথাটা শুনলাম এবং তার মা এবং বাবার চলে যাওয়ার ঘটনাটি শুনলাম, এবং ফাইনালি আপনাদের প্রসঙ্গ যখন আসলো তখন ইফতিকে অনেক বেশি উচ্ছ্বসিত আমরা দেখেছি এইখানে বসে। সেই ইফতি বলছিল যে কোন কারণ বা কোন একটি ঘটনার মধ্য দিয়ে আপনাদের সাথে সেই অর্থে ইফতির আগের মতো যোগাযোগটি হয় না, সেইখানে আপনাদের পক্ষ থেকে ইফতিকে যদি কিছু বলার থাকে।
না, প্রসঙ্গটা তো মনে হয় এরকম আমি বলতে পারবো না ঠিক যে ইফতির যোগাযোগ কম, বেসিক্যালি ইফতির সাথে আমার কথাবার্তা খুব কমই হইতো, ইফতির বোনের সাথে কথাবার্তা বলি ইদানিং কালে। কি প্রসঙ্গ ওদের মধ্যে হয়েছে এটা একজাক্টলি আমি নিজে জানি না, তবে আমি ওর বোনকে বলবো যাতে এটা যদি কিছু ঘটে থাকে তাহলে সেটা সলভ করার জন্য।
এবং আপনি যে মুহূর্তে আমাদের সাথে কথা বলছেন আসলে আপনি আপনাকে আমরা দেখাতে পারলে অনেক সুবিধা হতো, সেটি হচ্ছে থাউজেন্ডস অব মেসেজ আমাদের বক্স এসেছে যেখানে সবাই চাচ্ছে যে মানুষটি তার তার ভাগ্যে যে কষ্টগুলো পাওয়ার কথা একটা মানুষের সারা জীবনে, এই ছোট্ট জীবনে অনেকগুলো কষ্টের সাথে পরিচিত হয়েছি।
আপনার ওই কথার সাথে আমি একমত যে ওর অনেক বেশি কষ্ট ভোগ করছে, যেমন ওর হাতে যে প্রবলেমটা এটা আমার বিয়ের আগে ঘটনা, আর আমার বিয়ের পরে ওনার মা মারা গেছেন আর আমার শ্বশুরও মারা গেছেন আরো পরে, তো আমি এগুলি সব সচক্ষে দেখছি, সেটা সমস্যা না, তবে ইফতি আমার কাছে ছিল বা সে সময় কোনো ইয়া ছিল না, এবং যদি ইফতি এরকম ফিল করতেছে কেন আমি ঠিক একজাক্টলি জানি না, তার বোনের সাথে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমি তার বোনকে বলবো যাতে এই প্রবলেমটা সলভ করে ফেলে।
ইফতি আপনার পক্ষ থেকে কিছু বলার আছে? আর আসলে আমরা কিন্তু আমাদের আজকের এই প্ল্যাটফর্ম থেকে অনেক বেশি আশা করেছিলাম ইফতির বোন আমাদের বড় আপুর সাথে যদি আমরা কথা বলতে পারতাম, এই এই পরিস্থিতিটা আসলে হয়তো আমাদের জন্য অনেক ভালো লাগার হতো।
অ্যাকচুয়ালি ভাইয়া আমি তো কখনো মানে কৃতজ্ঞতা দিয়ে আপনাদের এই অবদান শেষ করতে পারবো না,
কৃতজ্ঞতা প্রকাশের কিছু নাই, তোমার ভাইয়া আমি কোনো সমস্যা থাকে তুমি আসো, আমি সরাসরি তোমার আপু আমি কথা বলবো, কোনো অসুবিধা নেই, তোমার আপুর সাথে যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমি একজাক্টলি জানি না তোমাদের মধ্যে কি সমস্যা হচ্ছে, যদি হয়ে থাকে অবশ্যই আসো, যে কোনো সময় আমি চেষ্টা করবো কেন এটা অবশ্যই সলভ করবো।
ভাই আমার আর আসার কোনো কথা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন প্লিজ আমাদেরকে,
এটা নিয়ে এগুলি কথা বলার দরকার নেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই, তোমার যদি কোনো প্রবলেম থাকে তোমার আপুর সাথে হয়ে থাকে অবশ্যই আমি সলভ করে দিব,
এবং আমরা বিশ্বাস করি যে আমাদের আসলে এখানে মধ্যস্থতা করবার কিছু নেই, কারণ আমি যতটুকু ওনার কথোপকথনে বুঝলাম যে উনি অনেক চৌকস ব্যক্তিত্ব, যে কোন পরিস্থিতিতে এবং কোন জায়গাতে কিভাবে কথা বলতে হয়, আর এইটা ভাবার আসলেই কোনো কারণ নাই যে আমাদের মধ্যস্থতা না হলে এই ভাই বোনের সম্পর্ক এবং দুলাভাইয়ের সাথে আপনার যে যে রিলেশন আমি যতটুকু এই মুহূর্তে শুনে বুঝলাম যে আমরা যদি নাও ইনভলভ হতাম তাও কিন্তু আপনাদের এই সলিউশনটা হয়ে যেত, আর আসলে সলিউশন হওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে বলে আমার কাছে মনে
হচ্ছে, আমি জানি না ওদের,
আমি আমি কিন্তু খুব খুশি হতাম যদি আপনি আমাকে শুধু আমি লাভগুরু হিসাবে প্রোগ্রাম করছি সেটার জন্য না, এই অল ওভার দ্য ওয়ার্ল্ড মিনিমাম 20-25 লাখ মানুষ এই নেটওয়ার্কে হিট করে প্রোগ্রামটি শোনার সময়, যদি বড় আপু যে মা রূপী হয়ে এই মানুষটির কাছে এসেছিল তার কণ্ঠস্বর শোনানোর একটু ব্যবস্থা করতে,
সমস্যাটা হচ্ছে কি আমি আপনাদের আরেকজনে ফোন করছি, আমাকে বলছি আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে যার জন্য সে
আমরা দোয়া করি যে আপনার সন্তান যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এবং আপনার এ ধরনের সহযোগিতামূলক কথাবার্তা এবং অ্যাপ্রোচের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমরা চাইবই যে খুব শীঘ্রই যেন আমরা এই জায়গাতে নিজেদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারি, আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য। চলে আসি আপনার কাছে আশা, যে কথা আপনি বলছিলেন যে আপনার আপনার উদ্দেশ্য ছিল একটা খুব চমৎকারভাবে অনুষ্ঠান করার।
হ্যাঁ গুরু, মাঝখানে বললাম না যে ফেসবুক যখন
আমি তার আগে আমি এক্সপ্রেসটাকে একটু থামিয়ে নিই, ইফতি আসলে তো কোনো প্রবলেম নাই সোফার, আপনি যেটা বলছিলেন যে
না গুরু প্রবলেম
একটা সাথে যোগাযোগের যে সমস্যাটা, এবং আপনি অন্তত এই মুহূর্তে আমাদের এই লাভগুরুর প্ল্যাটফর্মে অন্তত এই আশ্বস্ততা তো পেয়েছেন যে আসলে কোনো সমস্যায় ওরা ওনারা মনে করছেন না, হয়তো কোনো না কোনো কারণে হয়তো যোগাযোগে কিছুটা ঘাটতি পড়েছে, যেটা খুব শীঘ্রই আপনি এটা ঠিক করে নেবেন এবং আমাদেরকে অবশ্যই ফোনে আপডেট দিবেন যাতে করে আমরা জানতে পারি যে আপনার আপাতত জীবনে কোন রকমের কোনো সমস্যা চলছে না।
জি গুরু, যখন আমরা কিছুদিন আগে একটা অনুষ্ঠান করেছিলাম, আমি ওই যেহেতু বলল আশার বউ হওয়ার সাজার স্বপ্ন ছিল খুব, তো অনুষ্ঠানটা খুব সাকসেসফুলি আমরা করেছিলাম, কিন্তু সেই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে কিছু কথা হয়েছিল যে কথাগুলো পরবর্তীতে ওর বা আমার আমাদের গার্জেন লেভেলের কারণেই আমরা কথাগুলো ওনাদেরকেও ভালো লাগেনি এবং আমরাও মেনে নিতে পারিনি, এবং সেই কথার প্রেক্ষাপট ধরে পরবর্তীতে আরও কিছু কথা হয় যার কারণে বেশ কিছুদিন ধরে আমার আপার সাথে যোগাযোগটা বিচ্ছিন্ন ছিল।
বলতে পারি ব্যাপারটা
শুনিনি আপনার কাছ থেকে?
জি, কথা হচ্ছে যে আমার খুব বৌসাদে ইচ্ছে ছিল, যেহেতু আমার বিয়েটা ওইভাবে ধুমধাম করে হয়নি, কাজী অফিসে হয়েছিল, তো বললাম যে ইফতি বলছিল যে ঠিক আছে ল্যাপটপ কিনবো না, তো আমি বললাম যে ঠিক আছে ল্যাপটপ কেনা দরকার নেই, আসো আমরা একটা প্রোগ্রাম করি, একটা পার্টি দিই, আমাদের সব বোনদেরকে আনি, বোনদের জামাইদেরকে আনি, দুলাভাইদেরকে আনি, তোমাদের ফ্যামিলি থেকে তুমি তোমার আত্মীয় স্বজনকে মিট করো, একটা ভালো একটা প্রোগ্রাম করি, জাস্ট ম্যারেজ ডে পার্টি বলা যায়। তো আমাদের থার্ড অ্যানিভার্সারি আমরা করলাম, জুনের 13 তারিখে করা হয়েছে। তো কি হলো, ওখানে ওর ফুপু আসলো, বড় চাচি আসলো, সবাই আসছে, ওদের মুরব্বীদের মধ্যে আসছে সবাই। তো আমার একটা প্ল্যান ছিল যে যেহেতু ওদের আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন কেউ কাউকে কখনো দেখেনি, তো আমি চেয়েছিলাম যে আমার মা বাবা, তারপর আমার ভাই বোন যাতে ওদের আত্মীয় স্বজনের সাথে একটু কম কথা বলে, এটা আমি আমার মা বাবাকে বুঝাতে চেয়েছিলাম যে তোমরা এক টেবিলে বসো, আমরা এক টেবিলে বসবো। তো প্রোগ্রামের দিন কি হলো আমি বুঝতে পারলাম না, আসলে আমি ওইভাবেও ডিসাইড করতে পারি না যে কি হচ্ছে, আসলে এলোমেলো হয়ে গেছিল যে যার যার মতো একটা প্রোগ্রামে যেটা হয় একসাথে সবাই বসে পড়লো। তো ওর বড় ফুপু আসছে, ওখানে বড় ফুপু এসে আমার মা, যেহেতু আমার মার সাথে তার প্রথম পরিচয় সেখানে ওর ফুপু নাকি আমার মাকে বলছিল যে আপনার মেয়ের সমস্যা আছে, এই জন্য ইফতিকে জামাই হিসেবে মেনে নিছেন। তো এই কথাটা সেদিন প্রোগ্রামের দিন আমার মা হয়তো শুনে হজম করেছে। আমি মাকে, তারপর আমার আপুরাও বলছে, আমিও বলছে যে প্রোগ্রামের দিন এই কথাটা কেন বলো নাই মা, বলছে যে এত সুন্দর করে তোমরা একটা প্রোগ্রাম করছো, ওখানে যদি এখন চিল্লাচিল্লি করি প্রোগ্রামটা একদম নষ্ট হয়ে যাবে, আর ওখানে এগুলা বললে তো সমস্যা হবে, তাই আমি চাইনি যে এই কথাগুলো তখন বলতে। পরে এই কথাটা আমি কখন জানতে পারি, দুই মাস পরে আমি যখন বাসায় গেলাম ডিটেলস, তখন মার কাছে আমি জানতে পারি। মা বলতে চাইনি, আমি তখন মাকে ওই যে ছবি দেখাচ্ছিলাম, ওই প্রোগ্রামের কিছু ছবি দেখাচ্ছি, তারপরে ভিডিও ই দেখাচ্ছিলাম, তখন মার সাথে কথা বলতে বলতে বললাম যে আচ্ছা মা বলো তো ওদের গার্জিয়ান লেভেলে কেউ কিছু কোনো কথা টথা বলছে কিনা, খোঁচা মেরে কোনো কথা বলছে কিনা। হ্যাঁ, ওর তো একটা পাতলা করে, একটা শুকনা করে একটা মহিলা আসছিল, শুকনা করে একটু শর্ট করে উনি তো এই কথা বলে দিছে। আমি কি এই কথা বলছে, তুমি কিচ্ছু বলো না, কি বলবো সেদিন প্রোগ্রামের দিন, এখন বাড়াবাড়ি করতে গেলেই তো সমস্যা। তো এই কথাটা যখন বলছে আমার প্রচন্ড মাইন্ডে লাগছে যে কেন এই কথা কেন বলবে, সে আসছে, সে একটা মুরব্বী মানুষ, সে এসে দোয়া করে যাবে, সে উল্টা কেন আমার মাকে এসে এইসব কথা শোনা দেওয়া যাবে। আমি কি এতই নগণ্য হয়ে গেছি, বা ইফতিকে এতই নগণ্য হয়ে গেছে যে আমার মাকে এসে এসব কথা শুনে দিয়ে গেছে। তো এইটা শুনে আমার এতটাই কষ্ট লাগছে, আমি যখন ভালো গুরু তখন অনেক ভালো, আর যখন রেগে যাই আমি আসলে কি, আমি খুবই প্রচন্ড হট হয়ে যাই রেগে গেলে। তারপর আমি ইফতিকে ফোন করলাম যে কি ব্যাপার, তোমার আত্মীয় স্বজন এসে তো এগুলো বলছে, এগুলো নেগেটিভ কমেন্টগুলো কেন করবে, তারা এসে আসছে, কেউ তো একটা টাকা কখনো খরচ করেনি, তারা আসছে ভালো কথা দেখা করে গেছে, আমাদের দোয়া করবে, অথচ তারা খোঁচা মেরে এসে কথা বলে গেছে, এটা কেন করছে। পরে ইফতি বলছে আচ্ছা ঠিক আছে, আমি আপুর সাথে কথা বলতেছি, কারণ আপু ওর বড় আপুই ওর গার্জিয়ান। পরে আমি বললাম যে ঠিক আছে, তুমি তোমার আপুর নাম্বারটা দাও, আমি কথা বলবো। পরে ওর বড় আপুর নাম্বারটা দিল গুরু, আমার একটু সমস্যা হচ্ছে।
আচ্ছা আচ্ছা, আমি 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 কথা বলি এই ফাঁকে। আচ্ছা, টেক এ লং ব্রেথ, জোরে নিঃশ্বাস। আপাতত শরীয়তপুর এক্সপ্রেসকে বাধ্যতামূলক লাইন করতে হয়েছে একটি স্টেশনে। আমরা এই ফাঁকে ইফতির কথাগুলো শুনে নি, বাকি কথাগুলো ইফতি প্লিজ আপনি ওখান থেকে কন্টিনিউ করুন।
এরপরে আমি আমার আপুর সাথে কথা বলি। তো কথা বলে আপু বলল যে না, আসলে মুরব্বী মানুষ উনি, এরকম কিছু তো বলার কথা না। তো আপুর সাথে কথা বলার পরে ওই আশা আবার আপুকে ফোন দেয়, ফোন দিয়ে এই
এখন আপনি ওকে ঠিক আছেন।
তারপর আমি আপুকে ফোন করলাম যে আপু আমি আশা বলতেছি, সে এমনি তো খুব একটু হট মেজাজের, জানি না, ইফতি সবসময় বলে যে আমার আপু হয়তো একটু হট, কিন্তু এমনি তো খুব ভালো, তো উনি খুব দ্রুত স্পিডলি কথা বলে, তো ওনার কথা বলার স্টাইলটাই হয়তো এরকম। আমাকে বলতেছে হ্যাঁ কি হয়েছে বলো, কি হয়েছে বলো, মানে খুব ঝগড়া টাইপের মতো করে কথা বলতেছে।
যাই হোক, এই ঘটনাগুলোকে ঘিরে হয়তো দুই পক্ষের মধ্যে একটু দূরত্ব তৈরি হয়েছিল, তাই তো? দুই পক্ষের মধ্যে একটু দূরত্ব তৈরি হয়েছিল এবং ফাইনালি আমরা যতটুকু শুনলাম সেটি হচ্ছে যে এই দূরত্ব আর থাকবে না, আর এই দূরত্বটাকে আমরা আর এই দূরত্ব নিয়ে বেশি আলোচনা করব না। আমি এই কথাগুলো আমরা অবশ্যই চাইলেই শুনতে পারি, কিন্তু আমি চাচ্ছি না এটা আর কন্টিনিউ করতে, কারণ যে দূরত্বটা আমরা অলরেডি ম্যানেজ করে ফেলছি সেই দূরত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে দূরত্ব আর বাড়াতে চায় না। কারণ আমি মনে প্রাণে চাই যে ইফতির দিক যদি চিন্তা করেন আশা, আপনি নিজেও চাইবেন যে মানুষটি অলরেডি তার জীবনের অনেক কিছু হারিয়ে ফেলেছে, তারও তো একটা সিম্বলিক একটা জায়গা দরকার, যে জায়গাতে গেলে, যে আঁচলের তলায় থাকলে সে তার মাকে খুঁজে ফিরে পায়। তো এই পরিস্থিতিটা হতেই পারে, হয়তো কোনো একটি ঘটনার মধ্য দিয়ে এরকম দূরত্ব তৈরি হয়েছে, যে ঘটনাটি আপনি বললেন যে কেউ একজন বিয়েতে
একটি ঘটনা বলেছিল যার প্রেক্ষিতে আপনি ওইটি নিয়ে কথা বলতে গিয়ে দুই পক্ষের মধ্যে একটু তিক্ততা বেড়ে যায়।
কিন্তু গুরু, এখানে আমি আরেকটা কথা বলবো, গত বছর
আপনি অবশ্যই বলবেন, কারণ
কথা ছাড়া
যেতে পারে না,
কিন্তু আপনাকে আমি এই কথাটা বলতে দিব না, এই কারণে কিছু কথা না বলায় ভালো, এবং না বলার পরেও যারা বুঝার তারা বুঝতে পারছে, আমি বলতে দিচ্ছি না, এই কারণে দিন শেষে যখন এই রাতটা ফুরিয়ে সূর্যের আলো আসবে, দিনের আলোতে যখন আমাদেরকে বের হতে হবে, তখন কিন্তু ওই পরস্পরের সাথে সম্পর্ক যদি রাখতে চাই আমরা, ওই কথাগুলো হজম করে নিই আর দৃশ্যপটে না নিয়ে আসি। যেহেতু আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি যে বোনের সাথে ইফতির কথা হবে এবং খুব শীঘ্রই পুরো পরিস্থিতিগুলো আবার সেটেল হয়ে যাবে, আবার যদি বিষয়গুলো নিয়ে আমরা এভাবে আলোচনা করি তাহলে হয়তো আমাদের এই চাওয়াটা অনেক বেশি প্রলম্বিত হতে পারে। ঠিক আছে, আমরা চলে আসি আপনার কাছে। আপনার বিয়ে হলো আনুষ্ঠানিকভাবে, তারপর আপনার ঘর সংসার কেমন হলো?
ঘর সংসার তো সুন্দর করে গোছানো হয়েছে আল্লাহর রহমতে। এখন কথা হচ্ছে যে গুরু, অন্যের জন্য আমাদের লাইফে কেন ঝগড়া হবে? আমরা কিন্তু খুব ভালোই থাকি। যখন দেখা গেছে যে ওর ফুপু এরকম একটা কথা বলে দিছে, ওগুলো আমি সহ্য করতে পারিনি, দেখা গেছে ওর সাথে আমার সেদিন রাতে প্রচন্ড রকম ঝগড়া হয়েছে। কেন এটা করলো তুমি তোমার আপুকে বলো, কেন এরকম মুরব্বী মানুষ এসে সে দোয়া করবে, সে আরো কেন খোঁচা মারবে?
ফাইনালি বুঝতে পেরেছেন তো যে অন্যের বিষয় নিয়ে আমাদের মধ্যে তিক্ততা বাড়ানোটা ঠিক হবে না, তাই তো? এটা তো বুঝেছেন, দুইজন দুইজনকে তাহলে সরি বলেন যে এইরকম অযাচিত বিষয় নিয়ে নিজেদের এই যে মধুরতম সম্পর্ক এটা কখনো আর এক মুহূর্তের জন্য নষ্ট করবেন না। ইফতি, আমি চাইব আপনি সরি বলেন আশাকে, যাতে করে এরকম মহা ঝগড়ার মধ্যে আপনারা না পড়েন।
এবং আশা আপনি,
আচ্ছা আচ্ছা আজকেও বলুক, আজকে আপনি ফার্স্টে বলেন।
সবসময় ওই ইফতি আমাকে সরি বলে।
আচ্ছা আপনি আজকে বলুন।
আমি সরি, আমি তোমার সাথে মাঝে মাঝে অনেক হট বিহেভ করি, এটা ঠিক না আমি জানি, কিন্তু
আমি চাই যে ইউ জাস্ট ক্যারি অন ইউর হট বিহেভিয়ার, শুধু রাগটা করবেন না।
হ্যাঁ, রাখতে আমি বেশি করে ফেলি মাঝে মাঝে,
এবং এর জন্য আপনি সরি বলছেন আপনার পক্ষ থেকে।
আই এম অলসো সরি।
ঠিক আছে, সেটাই আমরা চাইব যে অহেতুক অযাচিত বিষয়গুলোকে নিয়ে এসে নিজেদের সম্পর্ককে আমরা কখনোই কলুষিত করব না, যে সম্পর্কটা আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। আচ্ছা, এখন আমার মনে হয় আমার বন্ধু আশার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, যেহেতু সে বারবার কাশি দিচ্ছে, আর আমি বলছি যে একটু ধীরেও কিন্তু কথা বলা যায়, ধীরে কথা বললে হয়তো এই সমস্যাগুলো আসতো না। আমরা ওর কথা শুনবো, আপনি কি ঠিক আছেন এখন আশা?
ওকে,
আচ্ছা আমরা তার কথা শুনবো, কিছু প্রাপ্তি স্বীকার করে নিই।
ওকে, কথা না বলে থাকতে পারি না, এরকম অনেক এসএমএস এসেছে আমাদের কাছে, যে প্রথমেই লিখেছে যে কথা না শুনেও থাকতে পারি না। তুমি দেখেছো টুটুল?
অনেক বন্ধুরাই লিখেছে। আমাদের সাথে আছে কিন্তু নারায়ণগঞ্জবাসী আছে, আফজাল আছে আমাদের সাথে, রিয়াজ রাজাবাজার থেকে আছে, আর দেখো আর কে কি বলেছে।
ওকে, হেলাল আছেন গাজীপুর থেকে, নবীন আছেন লক্ষ্মীবাজার থেকে, মাসুম আছেন খিলক্ষেত থেকে, আর হচ্ছে লাবণী আছেন, লাবণী কোথেকে আছেন জায়গাটা বলেননি, যেমন রাকিব আছেন কমলাপুর থেকে, এবং সেই টাইগার হাফিজ জঙ্গল মোল্লা লিখেছেন যে আশা আপুর এত মধুর হাসি, মানে কথা না বলে থাকতেই পারে না, হাসতে হাসতে।
বন্ধুদের এই প্রাপ্তি স্বীকার করতে করতে একজন মানুষের কথা আমার মনে পড়ল, নাম হচ্ছে মেহেদি আল ফাত্তা। এই মেহেদি ফাত্তার নামটা অনেক বেশি পরিচিত যারা ফেসবুকে রীতিমতো ফেসবুক সার্চ করেন, এবং লাভগুরু আমার ভালোবাসা এই আইডিগুলোর সাথে বিভিন্নভাবে কানেক্টেড থাকেন। আমাদের এই ফোরাম থেকে থ্যাঙ্কস জানানোর একটি সুযোগ আছে, আমি থ্যাঙ্কস জানাচ্ছি মেহেদিকে, মাহাদি আল ফাত্তা, মাহাদিকে থ্যাঙ্কস জানাচ্ছি। আমরা যে প্রোগ্রাম শেষও করতে পারি না, এর মধ্যেই সে ডাউনলোড করে লিঙ্কটাকে আপলোড করে দেয়। অনেকে আপলোড করে, আমি আর জে ম্যাচ নামে অনেক একজনকে পাই, এবং মায়ানকে আমি পাই, যারা এই ধরনের কাজগুলো নিরবিচ্ছিন্নভাবে নিজের উদ্যোগে নিজে কষ্ট স্বীকার করে। ইভেন আমি যতটুকু জানি যে মাহাদি একসময় ইন্ডিয়াতে ছিল তার মামার একটা ট্রিটমেন্ট দেখাশোনা করার জন্য, সে অবস্থাতে থেকেও সে মেনটেন করেছে ডাউনলোড লিঙ্ক দিতে, এতটুকু দেরি করেনি। আমাদের যেসব বন্ধুরা প্রোগ্রাম শুনতে পারে না, তারা পরবর্তীতে এই ডাউনলোড লিঙ্কগুলো থেকে অনুষ্ঠানটি আবার শোনার সুযোগ পায়। সেই মাহাদির আমি ঘটনা প্রসঙ্গে জেনেছি, আগামী শনিবার হচ্ছে জন্মদিন। মাহাদি অনেক দিন বেঁচে থাক, আমি তুই করে সম্বোধন করি, তাই তুই করেই বলি, অনেক দিন বেঁচে থাক, তুই, তোর মতো মানুষের দরকার আছে, না হলে এই ভালোবাসার লাভগুরুর কথা বল, আর এই ভালোবাসার যে সাথী এই সেনানীরা আছে তারা অনুপ্রেরণা পাবে কার কাছ থেকে, তোরা আছিস তাই আমি আছি।
রাইট।
লিথিয়াম লিখেছেন, ভালোবাসার কত রং, মিষ্টি প্রেমের কত ঢং, কথার মাঝে সরলতা, আশা তুমি মাধবী লতা, কথা না বলে থাকতে পারো না, ইফতিকে ছাড়া কিছু ভাবতে পারো না। কি সুন্দর করে লিখেছে। আচ্ছা নামটা পড়ি, লিথিয়াম। ভালোবাসার কত রং, মিষ্টি প্রেমের কত ঢং, কথার মাঝে সরলতা, আশা তুমি মাধবী লতা, কথা না বলে থাকতে পারো না, ইফতিকে ছাড়া কিছুই ভাবতে পারো না। ওকে, কাকরাইল শান্তিনগর ঢাকা, মানে সরি কি লিখেছি এটা,
শান্তিনগর
ঢাকা থেকে, বাট নামটা কি, নামটা তো দেয়নি,
নামটা মনে হয় আমি দোয়া করি। আচ্ছা তারা জানা হচ্ছে, কিন্তু আমি টার্জান বা কিছু খুঁজছিলাম কিন্তু নামটা পাওয়া যায়নি।
এইভাবে আমরা চলে আসি, সংসার শুরু হওয়ার কথা হচ্ছিল যে এভাবে তো আমরা সংসার শুরু করলাম, তারপর থেকে একটু শুনি।
এখন গুরু আল্লাহর রহমতে আমাদের সংসারে ফার্নিচার গুলো এখন অনেক, আমরা স্ট্রাগল করে করে এক একটা ফার্নিচার কিনেছি, তো আমরা আমরা নেক্সট মান্থে আমরা আমাদের বাসা চেঞ্জ করছি, খুব সুন্দর একটা বাসায় উঠছি আমরা, গুরু সবাইদের দাওয়াত রইল, ইনভাইট রইল, আর সংসার তো আল্লাহর রহমতে ভালোই চলে যাচ্ছে, ঝগড়াও হচ্ছে, সংসারও হচ্ছে, আর টুকটাক নিয়ে তো ঝগড়া হচ্ছেই, আর যখন ঝগড়া হয় তখন বলি যে থাকবো না বা এরকম কিছু বলি।
ঝগড়া না হলে তো ভালোবাসার গভীরতাটা বোঝা যায় না,
এইসব তাত্ত্বিক কথাবার্তার কারণেই তো ওই মানুষটির ওই পরিস্থিতি হয়েছে।
This track was downloaded from FusionBD.com.
She became addict. এবং তার একটাই কথা, কথা না
বলে থাকতে পারি না।
হ্যাঁ, দেখা গেল যে ওর সাথে ঝগড়া হলো, রাগ করছি, ফোন করতেছে না কেউ কাউকে, ওই সবসময় দেখেছি যে ওই ফার্স্ট আমাকে ফোন করে সরি বলছে, ওই ফার্স্ট সবসময় সরি বলাটা আসলে আমি ওর কাছ থেকেই শিখেছি, আমার মনে হয় ওই আমাকে সরি বলাটা শিখাইছে। দেখা যায় রাগ করে আসলে কেউ কেউ কাছে থাকতেও পারছি না, এরকম একটা ব্যাপার হচ্ছে। আর খুব আদুরে, খুব আল্লাহ দিয়ে একটা ছেলে, সবসময় ওকে খাওয়ায় দিতে হয়, খাওয়া নিয়ে খুবই ওর সাথে খাওয়া নিয়ে আমার মানে অনেক ঝগড়াঝাটি করতে হয়। ও বলে যে তুমি যদি এরকম খাওয়ায় আমাকে মারো, আমি বাসা থেকে চলে যাবো, কি করবো, ওকে আমার খাওয়াতে প্রচন্ড ভালো লাগে, আমিও খুব খেতে পছন্দ করি, ওকে খাওয়াতেও খুব পছন্দ করি, কিন্তু ও খেতে একদমই পছন্দ করে না, মানে প্রতিদিন ওকে আমার খুব কষ্ট করে খাওয়া দিতে হয়, মুখে তুলে খাওয়া দিতে
হয়।
আমি বলি আমাকে তো খাওয়া দাও না, কখনো খাওয়া দিছো? তারপরে ওকে আমার এটা করতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে
আসলে। এই তো
কাশ যদি ইফতি হতাম।
ও আচ্ছা,
অ্যাকচুয়ালি লাভগুরু আমি এটা ফিল করি, দেখা যায় মাঝে মধ্যে হয়তো নিজের হাতে খেতে পারি বা ইচ্ছেও আছে, তারপরে হয়তো অনেক সময় বলি যে না, মানে এমন একটাই ভান করি যে আমার খেতে ইচ্ছে করতেছে না বা খাওয়ার কোনো মুড নেই, কারণ এটা করলেই আলটিমেটলি সে আমাকে খাওয়াই দিবে আদর করে, এটা আমি মিস করতে চাই না কখনোই গুরু, কারণ ওর হাতে যখন খাই তখন প্রায় আমার আম্মা আমার মা আমাকে খাওয়াই দিত মাঝে মাঝে, এরপরে মাঝে মাঝে দু একবার আমার বড় বোন আমাকে খাইয়ে দিছে, এই জিনিসগুলো আমার খুব মনে পড়ে। সো ওর এই ভালোবাসাটুকু আমি কখনোই মিস করতে চাই না, এই জন্য দেখা যায় অনেক সময় ইচ্ছে করেও মানে এমন ভান করি যে আমার খাওয়ার মুড নেই।
আর আমি জানি যে আমার হাতে খাওয়া দিলে আমি বলি যে আমার হাতে যদি খেতে যাও তাহলে আমি যেভাবে খাওয়া দিব ঠিক ওইভাবে খেতে হবে, পরে ওকে এক প্লেটের জায়গায় দুই প্লেট খাওয়া দিতে হয়, মানে খাওয়া দেয় জোর করে, আর ও খেতে খেতে খুবই কম খায়, খুবই কম খায়, খেতে চায় না, খুব জোর করে করে খাওয়া দিতে হয়।
অ্যাকচুয়ালি লাভগুলো আমার যতটুকু মনে হয় যে মানুষের বাঁচার জন্য খুব বেশি খাওয়ার কিন্তু
খায় না, ও আর কম খায়,
মানুষের শরীরের যে নিউট্রিশনগুলো দরকার আমাদের প্রতিদিন শক্তি যোগায় চলার জন্য, তার জন্য কি খুব বেশি খাওয়ার প্রয়োজন?
বেশি প্রয়োজন নাই, তবে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট, শর্করা বা শ্বেতসার যে পরিমাণ নিচ্ছেন সে পরিমাণ প্রোটিন যাচ্ছে কিনা, সে পরিমাণ ভিটামিনের সবগুলো উপাদান আপনার শরীরে আসছে কিনা। আমাদের আমাদের পৃথিবী আমাদের দেশে তো এখনো আসলে সুপারফুড তৈরি হয়নি যে এক গ্লাস সুপারফুডের মধ্যেই সুপার জুসের মধ্যে আপনি সমস্ত এলিমেন্ট গুলোকে নিয়ে
আর খুব কেয়ারলেস একটা ছেলে, কেয়ার না করলে ও ঠিক থাকবে না। আমি যদি মার বাসায় যাই আমি ওকে নিয়ে টেনশনে থাকি, কারণ মার বাসায় গেলে আমি রাতে ঘুমাতে পারবো না, আমি জানি যে ও খাবে না বা ও নোংরা একটা ড্রেস পরে বসে থাকবে বা এরকম কিছু করবে, চুল আসাবে না, শ্যাম্পু করবে না, মানে খুব কেয়ারলেস একটা ছেলে, মানে আমি যখন থাকি তখন ওকে এটা 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 করে বলি এটা করতে হবে এটা করতে হবে, তখন ওগুলা করবে।
মায়ের বাসায় গিয়ে কি আদৌ আপনি থাকতে পারেন? ধরেন তিন দিনের জন্য গেলেন,
না আমি একদিনও থাকতে পারিনি, দেখা গেছে সকালে গেছি মা বলছে থাক না, কি হয়েছে থাক, বললাম যে না থাকতে ইচ্ছে করতেছে না, থাকতে পারবো না ওকে ছাড়া।
ও এখন ডায়ালগ চেঞ্জ, ওকে ছাড়া তো থাকতে
পারবো না, এখন ছাড়া কথা না বলে থাকতে পারবো না,
এখন হচ্ছে না মানে ছাড়া থাকতে পারবো না।
তারপরে তো এই যে বিয়ের বিয়ের পরবর্তী জীবনগুলোতে আপনার এইভাবেই চলে আসছে এত ভালোবাসা, যেমন আপনি বিয়ের পর থেকে আপনাদের প্রায় সংসার জীবন প্রায় চার বছর হয়ে আসছে এবং বিয়ের আগে আপনাদের সম্পর্ক ছিল প্রায় তিন বছরের মতো, প্রায় সাত বছর,
সাত বছর।
তো আমরা যতদূর জানি বা অনেক ক্ষেত্রে দেখে এসেছি যে ভালোবাসার এই ধরনের বিয়েতে অনেক সময় করুণ পরিণতির দিকে চলে যায়। অনেকেই বলে এইরকম যে আমরা ভালোবাসার আগে দেখেছি যে তুমি আগে আমাকে এইরকম বলতে, আমার প্রতি এইরকম কমিটমেন্ট ছিল, আর এখন কেন সেই কমিটমেন্টগুলো খুঁজে পায় না, এখন কেন সেই ভালোবাসা।
হ্যাঁ, ওর সাথে আমার একটা কমপ্লেন হচ্ছে, ও যখন আগে ওর সাথে আমি ডেটিং করতাম তখন ও প্রচন্ড কথা বলতো, প্রচন্ড কথা বলতো, দেখা যেত আমি কি কথা বলবো, ও আমার থেকে প্রচন্ড কথা বলতো, কিন্তু এখন ও অনেকটা চুপচাপ হয়ে গেছে, হয়তো ওর কাজের প্রেসারে।
না, আমার মনে হয় এটাও একটা কারণে চুপচাপ হয়েছে যে শরীয়তপুর এক্সপ্রেসকে তো যাওয়ার রাস্তা করে দিতে হবে, এই কারণে স্টেশনগুলো সে সরিয়ে নিয়েছে, এরকম কিছু হতে পারে আমার ধারণা, আমি ভুল হতে পারি, যে কথা শোনার জন্য তো অনেক ভালো একটি কান প্রয়োজন। কারণ আমার তো মনে হয় না যে আশা আপনার জীবনে ইফতির মতো এত ভালো শ্রোতা আপনি পৃথিবীতে পেয়েছেন।
সত্যি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া,
সুবহানাল্লাহ।
এখন এখন আমি একটা 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 প্রসঙ্গের দিকে আপনাকে নিয়ে যাই, আমি চাইবো যে আপনি আপনার এই হেডফোনটা আপনি আপনার কানে নিন। আমরা অনেক অনেক মজা করলাম, অনেক ফান করলাম, কথা প্রসঙ্গে বারবার ঘুরে আসছিল একটি কথা যে কথা বলে না বলে তো
থাকতে পারি না,
কথা না বলে তো
থাকতেই পারি না।
এই রিনিঝিনি শব্দটা আরেকবার শুনি, কথা না বলে তো
থাকতেই পারি না,
কি চমৎকার,
রাইট,
ওকে ছাড়া তো থাকতে পারি না, এটাও ছিল গুরু একটা।
হ্যাঁ,
ফাইনালি ফাইনালি পুরো প্যাকেজটা যখন একসাথে পেল সে, তখন সে বলতেছে ওকে ছাড়া তো
থাকতে পারি না।
ও গড,
সাত বছরের সম্পর্ক, আজ সুযোগ এসেছে সমস্ত মানুষকে হয়তো মিথ্যা প্রমাণ করে দেয়া যে ভালোবাসা নাকি সময়ের সাথে আসে, যখন অনেক স্ট্রাগল সামনে এসে দাঁড় হয়, যখন অনেক রকমের ট্র্যাজেডির সামনে আমরা পড়ি, যখন ক্রাইসিস এসে সামনে দাঁড়ায়। আমার একটা যেমন প্রচলিত শব্দ আছে, প্রচলিত কথা আছে যে অভাবের সময় ভালোবাসা জানালা দিয়ে পালায়, কিন্তু আপনারা সমস্ত কিছুকে মিথ্যা প্রমাণিত করেছেন। এখন আজকের তারিখে ইফতির প্রতি আপনার ফিলটা কি যদি জানতে চায়, যদি জানতে চায় ইফতি, ধরে নেন আপনি এই দৃশ্যপট থেকে নিজেকে সরিয়ে নিলেন, আমি আমার স্টুডিও থেকে ইফতিকে এই দৃশ্যপট থেকে সরিয়ে নিয়েছি, ইউ জাস্ট ক্লোজ ইউর আইজ। প্রথম ইফতির যে প্রেমে পড়া, কেমন আছো ইফতি, তোমার প্রত্যেকটি কণ্ঠস্বরের জন্য কত বেশি লালায়িত থাকি আমি, কত বেশি পিপাসার্থ থাকি, তোমার মুখ থেকে হ্যালো শব্দটা শোনার জন্য কত বেশি ব্যাকুল থাকি আমি। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, তিন তিনটা বছর শুধু একটা কণ্ঠস্বর শুনে যে মানুষটি কাটিয়ে দিতে পারে, ইফতি তুমি হচ্ছে সেই মানুষ, যে মানুষটির কথা চিন্তা করে, যাকে ভালোবেসে, যাকে পাগলের মতো পেতে গিয়ে আমি পৃথিবীর সমস্ত কিছুকে পর করে দিয়েছি। ইফতি, তোমাকে ইফতি নামে ডাকতে যতটুকু পছন্দ করি আমি, তার চাইতে পছন্দ করি জানু বলে ডাকতে, তুমি আমার জান। মানুষ শুধু নাম বলেই ক্ষান্ত হয়, আমি খুব ভালোভাবে বিশ্বাস করি সত্যিকার অর্থে তুমি আমার জান, আমার জীবন জান, এর মধ্যে যদি প্রতিস্থাপিত কোনো চরিত্র থেকে থাকে সেটা হচ্ছে তুমি, তাই শুধু বলার জন্য বলা না, সত্যি তুমি আমার জান। জান, অনেক কষ্টের মধ্য দিয়ে, অনেক হতাশার মধ্য দিয়ে তুমি বড় হয়েছ, ছোট্টবেলায় তুমি তোমার হাত হারিয়েছ, এই অঙ্গহানি নিয়ে কত ব্যঙ্গাত্ম, কত উপহাস, কত কত রকমের কটুক্তি তুমি শুনে শুনে বড় হয়েছ, মাকে হারিয়েছ ছোট বয়সে, বাবাকে হারিয়েছ। ইফতি, আমি কাছ থেকে দেখিনি মানুষের সবচেয়ে মূল্যবান প্রিয় জিনিসটি যখন কাছ থেকে সরে যায় তার কষ্ট কত বেশি মারাত্মক হতে পারে। সত্যি যদি এমন দিন, এমন মুহূর্ত আসে বা কিছু সময়ের জন্য ইফতি যদি এই দৃশ্যপট থেকে সরে যায়, আশা সাত বছর পর যদি সরে যায়, কল্পনা করে জাস্ট ওই পরিস্থিতির মধ্যে নিজেকে নিয়ে এসে ফেলুন, যদি ইফতির কিছু সময়ের অসম্পূর্ণতা থাকে, এই অসম্পূর্ণতা আপনার প্রাপ্তই যে ইফতির, যে ইফতিকে আপনি পরম আদরে
মাথায় হাত বুলিয়ে দেন, যে ইফতির পোশাক আপনি চেঞ্জ করিয়ে দেন, যে ইফতিকে নিজে হাতে না খাওয়ালে আপনার নিজের যে রান্না করে খাবার তৈরি করা সেটির সার্থকতা পায় না, যে ইফতির কণ্ঠস্বর না শুনলে আপনি ব্যাকুল হয়ে যান, যে ইফতির জন্য প্রায়শই বলেন যে জাহান তুমি আমার সাথে কথা বলো, অনেক কথা বলো, অনেক বেশি কথা বলো, তোমার সাথে আমি কথা না বলে থাকতে পারি না। একটা মুহূর্তের জন্য কি চিন্তা করতে পারেন যে ইফতি দৃশ্যপটে নাই, ইফতিকে ছাড়া একান্তই একার আপনার একাকী জীবন চলছে, কখনো কি ভাবনাতে এসেছে এই জিনিসটা?
গুরু আমি বাঁচতে পারবো না, আমি ওর উপরে এতটাই ডিপেন্ডেন্ট যে আমি বাঁচতে পারবো না। আমি যখনই কোনো সমস্যায় পড়ি, যখনই ছোটখাটো যখনই কোনো সমস্যায় পড়েছি, আমার মনে হয়েছে যে না আমার ইফতি এসছে, আমার ইফতি আমাকে এটা সলভ করে দিবে, আর ওকে ছাড়া মনে হয় না আমি থাকতে পারবো, বাঁচতে পারবো না, আমি আমি সত্যি বাঁচতে পারবো না। আমার যত রকম সমস্যা যত কিছু, আমি ওর উপরে এতটাই ডিপেন্ডেন্ট হয়ে গেছি সেই শুরু থেকে, আমার মনে হয়েছে যে আমার কোনো সমস্যা হলে আমার ইফতি এটা সলভ করবে, ও আমার জন্য, শুধু আমার জন্য, আমি এতটাই ডিপেন্ডেন্ট, আমি কি করব আমি বুঝতে পারতেছি না। আমি ও কিছু হলে আল্লাহ না করুক আমি সত্যি বাঁচতে পারবো না, মরে যাব। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আমি যাতে আমার স্বামীর কোলে মাথা রেখে মরতে পারি আগে, কারণ আমি জানি ওর মতো করে কেউ আমাকে ভালোবাসবে না কোনোদিন না, কারণ এমনও দেখা গেছে যে আমি আমার মা বাবার কাছ থেকে এমন কিছু পাইনি যা আমি ওর কাছ থেকে পেয়েছি, যখনই যেটা চেয়েছি ও হয়তো পাচ্ছে না, দিতে পাচ্ছে না, তখনই ও আমাকে এটা এনে দিয়েছে। আর ওর কাছে আমি শুধু বাচ্চাদের মতো করে জেদ করি যে না আমার এটা লাগবে, আমি তখন বুঝতে চেষ্টা করি না যে ওর এত কষ্ট হবে এটা দিতে, কিন্তু তারপর ও মুখ ফুটে বলে না, ও বলে যে ঠিক আছে আমি তোমাকে এটা এনে দিব, এটা করব। ওর উপরে আমি বাচ্চাদের মতো করে জেদ করি, আমি আমার মা বাবার কাছ থেকে হয়তো এরকম পাইনি, এত যত্ন করে ও আমাকে, আমি আসলে এগুলা কি বলবো, আমি থাকতে পারবো না ওকে ছাড়া, এক মুহূর্তও থাকতে পারবো না। জাস্ট যখন অফিস থেকে একটু দেরি করে আসে আমি টেনশনে মরে যাই যে কোথায় গেল, কি হইল, ও একটা ফোনও করতেছে না কেন, কন্টিনিউ ওকে ফোন করতে থাকি, ওকে মানে আমাকে আমাকে শুধু ও বুঝবে, ও এখনো বুঝে আমাকে, আমার মা বাবা ভাই বোন আমাকে যতটা না বুঝে ও আমাকে অনেক বুঝে, অনেক বুঝে, সবসময় যত রকম সমস্যা হয়েছে আমাকে শেল্টার দিয়েছে, আমাকে বুঝিয়েছে। আমি বলবো যে আমার মা বাবার পর আমার স্বামী, আমার সবকিছু। মাঝে মাঝে হয়তো ওকে আমি অনেক কষ্ট দিই, কিন্তু আসলে আমি ওটা মন থেকে কষ্ট দিই না, মন থেকে ঝগড়া করি না, কিন্তু পরে আমি ফিল করি যে আমি ওকে কষ্ট দিচ্ছি, আমি ছাড়া ও কোথায় যাবে, ওর তো শুধু আমি আছি আর তো কেউ নাই, হিতিম একটা ছেলে, আমি যদি ওকে কষ্ট দিই তাহলে ও আমাকে ছেড়ে কোথায় যাবে, কার কাছে যাবে?
এই কথাগুলোই লাভগুরু তার জায়গা থেকে শুনতে চাচ্ছে আশা, আপনার চোখ বন্ধই রাখুন, এই কথাগুলো আপনার কাছ থেকে শুনতে চাচ্ছে, এই কারণেই কথাগুলো বলা। আপনি না বললেও, ইফতি না বললেও আমার কাছে কেন জানি মনে হয়েছে অনেক সময় আপনার এই যে খুব অল্পতে রেগে যাওয়া, এবং একদম রেগে গেলে আপনি আপনার দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েন, যে কথা আপনি বলছিলেন সেটির অনেক বেশি প্রভাব পড়ে এই মানুষটির উপরে, কিন্তু এই মানুষটি অনেক বেশি আপনাকে ভালোবাসে বিধায় হয়তো সেই বিষয়টা সবসময় সেই প্রতিক্রিয়াটা সে জানায় না, কিন্তু প্রতিক্রিয়াটা যদি কোনো একদিন জানিয়ে বসে তখন হয়তো বড় রকমের অঘটন ঘটে যেতে পারে আপনাদের মধ্যে, তাই আমি আপনাকে এই পরিস্থিতির মধ্যে নিয়ে এসে ফেললাম। সব ঠিক আছে, অনেক সুন্দর আছে সবকিছু, জানু বললেই সামনে চোখ খুললেই আপনি দেখতে পাচ্ছেন আপনার জানুকে, হ্যালো বললেই জানু সেই চমৎকার কণ্ঠস্বর ভেসে আসছে আপনার কানে, সবকিছুকে ভালোবাসা আবেগ মথিত করে রেখেছে আপনাকে, কিন্তু দৃশ্যপট থেকে যখন একটা মুহূর্তের জন্য আপনার কাছ থেকে কেড়ে নিয়েছি আপনার জানুকে, আপনার দুচোখ বেয়ে পানি নামছে আশা, এটা কল্পনাতেই সম্ভব হচ্ছে না, বাস্তবে যদি কিছু মুহূর্তের জন্য আপনার জানু আপনার কাছ থেকে দূরে থাকে এই কষ্ট আপনাকে কিন্তু ছারখার করে দিবে। তাই এখন থেকে যে কথাটি আপনি আমি না বলতে আপনি আপনার মুখ দিয়ে বললেন, যে কথাটি শোনার জন্য আমার আসলে এই পরিস্থিতির মধ্যে আপনাকে নিয়ে আসা, এখন থেকে যখনই কোনো রকমের দুর্ঘটনা ঘটুক, যা সমস্যায় হোক না কেন, যে ধরনের পারিবারিক কলহের মধ্যে পড়েন না কেন, আপনি আপনার মানসিকতাকে, আপনার মেজাজকে, আপনার আপনার কথাবার্তাকে, আপনার ব্যবহারকে এমনভাবে আপনার নিয়ন্ত্রণে রাখবেন যার কারণে যাকে জানের জায়গাতে দিয়েছেন তার জন্য কোনো কষ্টের কারণ না হয়ে যায়।
জি গুরু, আমি এটা এখন থেকে সবসময় চেষ্টা করবো ওকে কষ্ট না দেওয়ার জন্য। আমি জানি ওকে আমি কষ্ট দিলেও হয়তো মুখ ফুটে কিছু বলে না, কিন্তু অনেক কষ্ট পায়, আমাকে বুঝতে দেয় না।
আমাদেরকেও বুঝতে দেয়নি, আমাদেরকেও কিন্তু মুখ ফুটে একবার অফ ইয়ারও বলেনি, অন ইয়ারও বলেনি, কিন্তু আমার কেন জানি মন বারবার বলছে এ মানুষটি চরম কষ্ট পায়, চরমভাবে ক্ষতবিক্ষত হয়ে যায় যখন আপনি আপনার মেজাজকে আপনার নিয়ন্ত্রণে রাখতে পারেন না তখন। আমি কি ঠিক বলছি?
জি গুরু, আপনি ঠিক বলছেন।
আজকে আমার মনে হল যে আপনার না বলা কথাগুলো আপনার হয়ে ভালোবাসার মানুষটিকে বললাম, এইরকম কি মনে হচ্ছে আপনার?
জি এখন লাভ গুরু এটা মনে হচ্ছে, এই প্রেক্ষাপটে এখন এটা মনে হচ্ছে।
সেটাই, এত ভালোবাসার পরেও, এত মহব্বতের পরেও, এত টানের পরেও, এত প্রেম পাগল দুটি মনের পরেও যে কোনো সময় যে কোনো সম্পর্কে চিড় ধরতে পারে, তাই সেই সব ব্যাপারগুলোতে আমাদের অনেক বেশি সতর্ক থাকা উচিত। শুধুই ভালোবাসলে, শুধুই প্রাণ দিলে, শুধুই জানুকে জান বলে ডাকলে, শুধুই ভাত মেখে খাওয়ায় দিলে ভালোবাসার দায়িত্বগুলো পরিপূর্ণভাবে করা হয়ে ওঠে না। তার ভেতরেও কিন্তু ডুব দিয়ে দেখার আছে, ইফতির জায়গাতে থেকে বারংবার দেখার আছে, আমি যে বিহেভটা করছি তার বেশি কোনো ইম্প্যাক্ট যেন তার উপরে না পড়ে। তাই ক্ষণিকের জন্য আপনার কাছ থেকে রূপক অর্থেই হোক আর কাল্পনিক অর্থেই হোক ইফতিকে সরিয়ে নিয়েছিলাম, সেই কষ্ট সেই পেইনটাকে আপনাকে কাছ থেকে দেখবার জন্য। আল্লাহ না করুক, স্রষ্টা না করুক, ভগবান না করুক, আমি দোয়া করি বছর বছর অনেক দিন পর্যন্ত আপনারা বাঁচেন এই পৃথিবীতে, জীবনে বহু কষ্ট পেয়েছেন, আর নতুন করে কষ্টের সামনে আপনারা না পড়ুন, এবং উচিত হবে এই মানুষটিকে নতুন করে কষ্টের সাথে না দেখা মিলিয়ে দেয়া। অনেক দিন পর্যন্ত বেঁচে থাকেন, অনেক ভালো থাকেন, কিছু সময়ের এই দৃশ্যপট তৈরি করা আমার উদ্দেশ্যমূলকভাবে শুধুমাত্র এই কারণে, এর অভাবটা আপনার মধ্যে যে কত মারাত্মক হতে পারে, আপনাকে যে এলোমেলো করে দিতে পারে, সেই বোধটা আপনার মধ্যে তৈরি করার জন্য। ইফতি, যখন চোখ বন্ধ করে ইউ জাস্ট ওপেন ইউর আইজ আসা এবং দেখেন যে আপনার সেই আপনার প্রাণের মানুষটি আপনার পাশে বসা আছে, এবং ইফতি এইভাবে কি এই মানুষটির এই অভিব্যক্তিগুলো কি কখনো আপনি শুনেছিলেন, আজকে যে কথাগুলো আপনি শুনলেন?
না লাভগুরু।
আপনার অনুভূতিটা একটু শুনতে চাই।
আমার অনুভূতি খুবই চমৎকার।
আমরা আরেকটু প্রাণ খুলে শুনতে চাই, কারণ একটা মানুষের জীবনে হয়তো এই ধরনের নহবোধ খুব কম আসে, যে আমি না থাকলে তার রিয়াকশনটা কি হতে পারে সেই জিনিসটা দেখে নেয়া। কেমন অনুভব করছিলেন? এ মানুষটি যাই করুক না কেন আপনার সাথে, যেভাবে আপনার সাথে নিজেকে যেভাবে উপস্থাপন করুক না কেন, এ মানুষটি আসলে একটু প্রাণ খোলা, একটু আসলে হয়তো সেই অর্থে নিয়মতান্ত্রিকভাবে চলা, যেভাবে চলতে হয় সেই জিনিসটা হয়তো সবসময় হয়ে ওঠে না। এই এই যে পাগল প্রায় ভালোবাসা, এই যে মানসিকতা যা শুনলেন আপনি এখন, তার প্রেক্ষিতে আপনি কিছু বলুন। এই এই জিনিসটা আমার মনে হয় আমার বন্ধু আশাও ডিজার্ভ করে, যেমন আপনি ফিল করেন তার প্রশ্নে।
লাভগুরু, আমি ওর অ্যাটিচিউডগুলো সবসময় পছন্দ করি, ও আমাকে কতটুকু ভালোবাসে সেটাও আমি জানি, কিন্তু মাঝে মাঝে ও যখন খুব উত্তেজিত হয়ে যায় বা রাগ করে তখন অনেক সময় হয়তো অনেক কিছু ওকে বুঝতে দেই না। তো আজকে আপনি এই কিছুক্ষণ আগে যে প্রেক্ষাপটটা তৈরি করলেন, এই প্রেক্ষাপটটা এরকমভাবে তৈরি হবে এটা আমিও ভাবতে পারিনি, তবে এই প্রেক্ষাপটটা পড়ে আমি বুঝতে পারলাম, ওইও বুঝতে পারল যে আসলে আমাদের কিভাবে চলা উচিত এবং কি করা উচিত। শুধু মুখে ভালোবাসলাম, জানু বললাম, এক লোকমা ভাত তুলে মুখে খাওয়ালাম, এটাই ভালোবাসা না। ভালোবাসা মানে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, সুন্দর করে চলা, আরো অনেক কিছুকে বুঝায়। তো আজকের এই প্রেক্ষাপটটাই আপনার এবং বিশেষ করে ওর জন্য যেন আগামী দিনগুলো পথ চলার একটা সিঁড়ি হয়, একটা ধাপ হয়, একটা পরিকল্পনা হয়, সেই কামনাটুকুই আমি করতেছিলাম গুরু।
আপনাদেরকে আসলে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমরা কিছু প্রাপ্তি স্বীকার করব, তারপর আপনাদেরকে সাথে নিয়ে আরো কিছু কথা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আশা, আপনি যে জায়গাতে এসে থেমেছিলেন আমাদের কথা কিন্তু অলমোস্ট আমরা শুনে ফেলেছি, যে কথাগুলো আমরা বলতে চাই। তো আমরা কিছু প্রাপ্তি স্বীকার করব, বন্ধুদের কিছু মেসেজ নিব, তারপর আবার আপনাদের কাছে ফিরে আসব।
প্রিয় বন্ধু, এই মুহূর্তে যারা চিন্তা করছেন যে আপনার মনের কথাগুলো আমাদের কাছে কিভাবে পাঠাবেন, আমি পদ বাতলাই দিচ্ছি। আপনাকে ছোট্ট করে মোবাইল ফোনের মেসেজ অপশনে যেতে হবে। বন্ধু টাইপ করে ফেলুন, আর এ স্পেস দিন, নাম লিখুন, লোকেশনটা লিখুন, তারপরে মনের যে কথাগুলো এই মুহূর্তে জমে আছে যে কথাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিতে চাচ্ছেন পাঠিয়ে দিন দুই দিন দুই দিন এই নম্বরে, আর আগামী পর্বে যদি আপনিও হতে চান একজন অতিথি
তাহলে যেটা করবেন সেটা হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর এ দিন স্পেস দিয়ে লাভ গুরু দিন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা সবকিছু লিখে পাঠিয়ে দিন সে একই নম্বর 2323 তে,
কারণ আপনি তো কথা না বলে
থাকতে পারেন না
মানুষকে ছেড়ে
থাকতে পারেন না।
আরে শুভ আছে টঙ্গি থেকে, সেও কথা না বলে থাকতে পারে না, তাই বড় একটা স্লোগান দিয়েছে, বলেছে সারা ওয়ার্ল্ডে কোন গুরু আছে? আছে, কোন সে গুরু? বলেছে লাভ গুরু
রাইট। আরো আরেকজন লিখেছেন একটা বন্ধু যে তিনি একটা ছবি বানানোর চিন্তা করছেন এবং সেই ছবিটার নাম দেবেন হচ্ছে
থাকতে পারি না। নতুন ফিল্ম আসছে বন্ধু, নাম হবে থাকতে পারি না। খোকন আছে মোহাম্মদপুর থেকে, আছে ঈশা যাত্রাবাড়ি থেকে, অনেক দূর থেকে এসএমএস করেছে যাত্রাবাড়ি থেকে, কৌশিক ঢাকা
আশেপাশ থেকে,
এই জন্যই বলছি।
আচ্ছা, এই জন্য যাত্রাবাড়িটা খুব,
আর আরমানি টোলাটাও কিন্তু পছন্দ, মানে উনি আরমানি টোলা গভর্নমেন্ট স্কুলে পড়তেন আমাদের ইফতি ভাইয়া, তো এটা শুনে আমার কাছে মনে হলো যে আমিও চলে যাই ওখানেই।
ওকে, দিন পূর্ণ লিখেছেন লালবাগ থেকে, হাই ভাইয়া আমি শারমিনকে অনেক লাইক করি বাট সেও আমাকে লাইক করে, বাট এত বাতের ছড়াছড়ি কেন? বাট সে বলছে না, সে আমাকে লাইক করে, প্লিজ ভাইয়া শারমিনকে বলে দাও সে।
আমার মনে হয় এখানে লাইকের ছড়াছড়িটা হয়েছে, এখানে লাইকের জায়গায় যদি এলটা ঠিক থাকলো সঙ্গে ও ভি ই এটা যোগ হয়ে যায় তাহলে মানে সব ঠিকঠাক হয়ে যায়।
আসলে ভালো লাগা থেকেই তো ভালোবাসা বোধ হয়, ভালোবাসা।
তারপরে দুজন দুজনকে বলবে কথা না বলে তো
থাকতে পারি না।
আর জি টুটুলের ভাই ইলিশ বাজার সকাল থেকে অনেকগুলো এসএমএস করে অবশেষে ধরে ফেলেছে, বলেছে তুমি আমার ভালোবাসা মিষ্টি আর সমুদ্র কিছু কথা, স্বপ্নময় আকাশ তুমি মোর হৃদয়ের স্বপ্নলতা, ভালোবাসি তোমার মধুময় প্রেমের কথা, চমৎকার।
আর দেখো রিয়া লিখেছে হাই মাই সুইটহার্ট আপি হাউ আর ইউ, ভালো আছি, প্লিজ 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 কি
অনেক প্লিজ।
ওকে, তারপরে আর কিছু
পরে আর হবে না, কারণ গান প্লে করব না বলে দিচ্ছি, পছন্দের আমাদের পছন্দের গান শুনতে হবে।
হ্যাঁ রাইট। আর
আর আর আর আমাদের গুরু এবার পানি পান করছেন এবং সেই সঙ্গে উনিও পানি পান করা ছাড়া থাকতে পারেন। সজল আছে আমাদের সাথে, অনেক বন্ধু আছে, আছে পারভেজ গুলশান থেকে, সুশীল আছে আমাদের সাথে। আচ্ছা বন্ধুরা কি চাইলে আমাদের সাথে ফোনে তো কল করতে পারে, তাই
রাইট? আমাদের ল্যান্ডলাইনটা জানিয়ে দিচ্ছি, ল্যান্ডলাইন নাম্বারটা 9893666, এই নাম্বারে বন্ধু ফোন করতে পারেন। আর টাইম কলটা জানিয়ে দিচ্ছি, ঘড়িতে এক্সাক্টলি সময় ঠিক রাত 1:41:23।
আচ্ছা আমাদের সাথে কিন্তু আরো অনেকে, রিয়াল আছে উত্তরা থেকে, আর আমরা এখন একটা ফোন কল নিচ্ছি।
ওকে,
হ্যালো
হ্যালো, আসসালামু আলাইকুম। এই ফোন কলটা, হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু,
কাইফ হালুকা?
আলহামদুলিল্লাহ, নাম
কুল্লুক
হালুকা, আনতা ইয়া সাই
কুল্লুক হাইশ মাফি মুশকিলা,
আলহামদুলিল্লাহ এখানে হাতটা কয়েজ ইলান জিদ্দা মাতার মালিক আব্দুল আজিজ আদ্দৌলি,
আব্দুল আজিজ এয়ারপোর্ট, ইয়া থ্যাংক ইউ, থ্যাংকস ফর কলিং। আমি আসলে কথাটা অন্য ট্র্যাকে নিয়ে গেলাম, কারণ এর বাইরে আমার আর ক্ষমতা ছিল না, আর আমার আমার বন্ধু অনেকক্ষণ ধরে কন্টিনিউ করছিল আরবিতে, যে কারণে আমার বুঝতে বাকি হয়নি, আমার বন্ধু হয়তো আব্দুল আজিজ, কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট থেকে কথা বলছেন। জি আপনি বলুন, আপনার কথা শুনতে পাচ্ছি।
থ্যাংক ইউ লাভগুরু, এই প্রথম আমি লাইফে আমার ভালোবাসার প্রোগ্রামে পার্টিসিপেট করে আমি খুব ধন্য জ্ঞাপন করছি এবং আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। অ্যাকচুয়ালি কি করো, হজের ফ্লাইট শুরু হওয়াতে আমাদের কাজটা অনেক ভীষণ বেড়ে গেছে, যার জন্য অনুষ্ঠানটা বর্তমানে কন্টিনিউ করতে পারছি না, তো তাই জন্য খুব কষ্ট করে এই আজকে অনুষ্ঠানটা লাইফে শুনতে পাচ্ছি, যার জন্য আমিও খুব স্যাটিসফাই।
আপনাকে অনেক ধন্যবাদ,
লাভগুরু আপনাকে এবং আজকের যে দুজন অতিথি বৃন্দ আছেন এবং মেঘলাপ এবং টুটু ভাইয়া, সবাইকে ধন্যবাদ এবং আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমি যেন বাংলাদেশে এসে ইনশাআল্লাহ আপনাদের সাথে যেন অনেক পার্টিসিপেট করতে পারি।
আপনাকে অনেক বেশি ধন্যবাদ, অনেক ধন্যবাদ, কারণ আমরা আসলে এর মধ্যে বলা হয়ে ওঠেনি যে প্রচুর পরিমাণে হজ্জ ব্রত নিয়ে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, বাংলাদেশ থেকে অনেক অনেক মানুষ যাচ্ছেন, তাদের সবার জন্য শুভকামনা থাকলো, আমরা দোয়া করছি তাদের তারা নিরাপদে ফিরে আসুন এবং যে মানসিকতা নিয়ে যাচ্ছেন হজ্জব্রত পালন করার জন্য, স্রষ্টা যেন অবশ্যই তাদের সেই মানসিকতা, তাদের সেই কামনাগুলো পূরণ করে নেন এবং অনেক ভালো কাজের মধ্যে আছেন, সেটি সত্যি আমাদের জন্য অনেক বেশি ভালো লাগার। অনেক ভালো থাকবেন আপনি,
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত।
দেন বন্ধু, ইচ্ছে করলে আপনিও জয়েন করতে পারেন আমাদের সাথে অন এয়ারে। আর ল্যান্ডলাইন নাম্বারটা আরো একবার জানিয়ে দিচ্ছি, 9893666। আর অনেক বন্ধু তো মেসেজের মাধ্যমে জয়েন করেছেন। আর আমার কাছে একটি এসএমএস আছে ইউএসএ থেকে, শর্মী সরকার লিখেছেন, আশা আপু আপনি গ্রেট, অনেক অনেক রেসপেক্ট আপনাকে, নিজে আনন্দে থেকে আমাদের ইফতি ভাইকেও অলওয়েজ আনন্দে রাখুন, সেই দোয়া করি মন থেকে। ভালো থাকবেন আপনারা, আপনাদের থেকে অনেক কিছু শিখছি আমরা।
আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দোয়া অনেক দরকার, অনেক প্রয়োজন।
কাজীপাড়া থেকে আমাদের সাথে জয়েন করেছে সাগর, সে এসএমএস করে জানিয়েছে, আশা আপু আর ইফতি ভাইয়ার রোমান্টিক কথা শুনে আমার জানু তানিয়ার কথা অনেক মনে পড়ছে।
ওহো, আবার অনেক বন্ধু লিখেছে যে আমার খুব বিয়ে করতে ইচ্ছে করছে।
যাই হোক, একজন বন্ধু এই মুহূর্তে মনে হয় আমাদের সাথে ফোন লাইনে আছে, আমরা চলে যাচ্ছি তার কাছে। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম, গুরু আছেন, কথা বলুন।
হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম গুরু, মুক্তাদির বলছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে।
মুক্তাদির ভাই কেমন আছেন আপনি?
জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
মুক্তাদির ভাই আজকে আমাদের অতিথি বন্ধু আছে ইফতি এবং আশা, যদি আপনার কিছু বলার থাকে তাদেরকে ঘিরে।
হ্যাঁ, আমি ইফতি এবং আশা আপু আপনাদের দুইজনের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছিলাম।
জি আপনি বলুন, কথা শুনছি আপনার।
জি ভাইয়া বলুন।
হ্যাঁ, আপনি একটু আগে বলেছিলেন যে কি ভালোবাসা মানে হচ্ছে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং এবং অনেক কিছু মেইনটেনেন্স।
জি
আমি তার সাথে একটু অ্যাড করে দেব।
জি জি আপনার কথা শুনতে পাচ্ছি, জি বলুন।
আমার মনে হচ্ছে কি যে মানে আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে কি ভালোবাসার প্রথম শর্ত হচ্ছে দুইটা মানুষের ইমান এক হওয়া। আশা করি গুরু আমার সাথে এক হবে।
হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই অবশ্যই আপনার মতের সাথে শতভাগ একমত জানাচ্ছি, দুইজনের ইমান
মানুষের প্রথম জিনিস।
অবশ্যই, যে ইমান বা যে আকিদার কথা বলি।
তো আপনাদের জন্য শুভকামনা রইল, আর গুরু আপনাকে অনেক অনেক থ্যাংকস, ভালো লাগলো।
আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য অবশ্যই
আমার জন্য একটু দোয়া করবেন। আমি পেশায় একজন প্রফেশনাল গিটারিস্ট, আমি অনেক ভালো মিউজিশিয়ান হতে পারি।
আমরা আশা করব যে আপনি আপনি অনেক বড় একজন মিউজিশিয়ান হন, এবং আমরা যেন আপনাকে আপনার নাম যেন প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যায় একজন সত্যিকারের গিটারিস্ট হিসাবে। আপনাকে অনেক ধন্যবাদ ফোন কল করার জন্য। এবং
আমি একটা কথা বলে আমার কথাটা শেষ করতে যাচ্ছি।
জি জি প্লিজ প্লিজ।
প্রত্যেকটা মানুষের লাইফে কখনো আপস থাকে, কখনো ডাউন্স থাকে। আমার লাইফে বিশাল একটা ডাউন্স ছিল, আমি কি কখনো শেয়ার করতে পারবো আপনাদের সাথে?
অবশ্যই শেয়ার করতে পারবেন, কারণ এই প্ল্যাটফর্মটা একদম ওপেন করা থাকে, কোনো না কোনো সময় অবশ্যই অন এয়ারে আপনি আপনার জীবনের কথা বলবেন।
আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ,
ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আর আপনাকে আপনাকে ধন্যবাদ দিচ্ছি, এবং অনেক ভালো একটি কথা বলবার জন্য, উনি যেটা বলার চেষ্টা করেছেন ইমান এবং আকিদা, অর্থাৎ ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে কথাটা বলেছেন, এই ইমানটা দুইজনের পক্ষ থেকে এক হওয়া উচিত, অর্থাৎ মনের কথাটাই ঘুরে ফিরে বলার চেষ্টা করেছেন। আবার যদি কোনো ফোন কল আসে আমরা ফোন কলে ফিরে যাব। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, শেষ প্রান্তে এসে এই শরীয়তপুর এক্সপ্রেস তো কখনোই থামবার না, তারপরও যদি আমি বলি আপাতত কোন একটা স্টেশনে এসে থেমেছে ট্রেন, শেষটা করবেন কিভাবে?
আমি শেষ কথা বলবো যে আমি আমার ইফতি জানুকে হয়তো মাঝে মাঝে অনেক কষ্ট দিই, অনেক কষ্ট দিয়ে পেন দিয়ে হয়তো কথা বলি, কিন্তু তুমি তো জানো আসলে আমি এটা মন থেকে বলি না। প্লিজ যদি আমি তোমাকে কষ্ট দিয়ে কথা বলে থাকি, প্লিজ ওগুলো মনে রাখো না, কারণ আমি ওগুলো মন থেকে বলি না। তুমি তো জানো আমি রেগে গেলে একটু কি যে বলে আমি নিজেও জানি না।
সবচেয়ে ভালো হয় আমরা লাইটগুলো একটু ডিম করে দিচ্ছি, আর আমরাও দৃশ্যপট থেকে চলে যাচ্ছি, দুইজনে দুইজনের মতো করে অন এয়ার এই কথাগুলো বলেন, একদম নিজেদের মতো করে বলেন।
জানো তোমাকে আমি প্রথমেই সরি বলবো, আর অনেক 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 বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসা ছাড়া আমি থাকতে পারবো না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমিও ভালোবাসি, আমি তোমার ভালোবাসা নিয়ে সারা জীবন থাকতে চাই, বাঁচতে চাই।
হ্যাঁ আমি জানি, এজন্য তুমি যখন রাগ করে কিছু বলো আমি খুব বড়ভাবে সেটা মাইন্ডও করি না, বা সেটা আমি খুব একটা কষ্টও পাই না, কারণ আমি জানি তুমি রাগ করে একটা কথা বলেছো ওটা ওই শুধু রাগের মাথায়, কিন্তু অ্যাকচুয়ালি আমার প্রতি তোমার কতটুকু কেয়ারনেস, কতটুকু লাভ, লাভিং, কেয়ারিং সবকিছু আমি খুব ভালো করে জানি।
আর আল্লাহর কাছে সবসময় দোয়া করব যাতে আমরা সব দুইজন খুব সুখে শান্তিতে থাকতে পারি, আর অন্য কোনো ঝামেলায় যাতে আমরা না জড়াই, আর কথা হচ্ছে অন্য কারো কথায় যাতে না করে আমরা নিজেদের মধ্যে কখনো ঝগড়া করব না, এটা প্রমিস।
আমিও চেষ্টা করব তোমার সাথে ঝগড়া না করার জন্য, এবং যতটুকু গুছিয়ে ভালোভাবে চলা যায়, যতটুকু আন্ডারস্ট্যান্ডিং করে আমি ইনশাল্লাহ চেষ্টা করব। এবং সবচেয়ে বেশি আমি আজকে ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় লাভ গুরুকে, এবং যার কারণে আজকে আমি এই হট সিটে বসতে পেরেছি, আমার মনের কথাগুলো, আমার না জানা অভিব্যক্তিগুলো প্রকাশ করতে পেরেছি। আমি এরকম অনেক কথাই রয়েছে যেটা এতদিন কাউকে বলতে পারিনি, কিন্তু আজকে মন খুলে বলতে পেরেছি। এবং আমার সবচেয়ে আনন্দ লেগেছে যে লাভ গুরু যে প্রেক্ষাপটটি তৈরি করলেন, এবং সেই প্রেক্ষাপটের মধ্যে দিয়ে আমার প্রিয়তমা স্ত্রী আমাকে যেগুলো বলল তাতে আমি খুবই আনন্দিত এবং খুবই কৃতজ্ঞ আপনাদের সবার কাছে।
আমাদেরকেও আসলে আমাদেরও নিজেদের অনেক ভালো লাগছে যে আপনাদের না বলা এই ভুল বুঝাবুঝির ব্যাপারগুলো ফাইনালি আপনাদের মধ্যে সেটেল হয়েছে, এবং আপনারা পরস্পরকে কথা দিয়েছেন যে এই ঘটনার পুনরাবৃত্তি আপনাদের জীবনে কখনোই আর হবে না। আমরা দেখি যে যদি কোনো ফোন কল আছে, আমরা কিছু মেসেজ নিয়ে নিই।
ওকে, আমাদের সাথে অনেকেই জয়েন করেছে, টুটুল বোধহয় কিছু পড়তে যাচ্ছ, বাট তার আগে কি আমি কিছু বলতে পারি?
অবশ্যই, তুমি দেশে থাকো, আমি বাইরে যাব।
ওকে, অনেক বন্ধুই আছেন আমাদের সাথে, যেমন ঝুমুর আছেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, শোয়েব আছেন ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে, শাওন আছেন যাত্রাবাড়ি থেকে, আহাদ আছেন কাজীপাড়া থেকে, ধানমন্ডি থেকে, আনাম আছেন কাজীপাড়া থেকে, কান্তা আছেন মিরপুর থেকে, সন্দীপ আছেন সাভার থেকে, প্রতীক আর নিষাদ আছেন ফার্মগেট থেকে, অনেকেই শুনছেন। এত এত এসএমএস কিভাবে পড়ে শেষ করব বুঝতে পারছি না।
তো বন্ধুরা, তারপরেও জমে উঠুন না, কারণ পুরস্কার কিন্তু আছে, সেটা আমরা অনেকবারই বলেছি। আপনার মনের কথাগুলো পাঠিয়ে দিন 2323 এই নম্বরে।
This track was downloaded from fusionbd.com.
এই মুহূর্তে জাপান থেকে আমাদের বন্ধু রাষ্ট্র জাপান থেকে আমাদের একজন বন্ধু আমাদের কাছে কথা লিখেছেন, সালাহউদ্দিন মোহাম্মদ ওনার নাম, বলেছে, গুরু আমিও ইফতির মতো এতিম, আমি আমার বাবাকে দেখি নাই, ওনাকে আমার ৬ মাস সময়ে মানে বয়সে হারিয়েছি, মাকে আমার ৮ বছর বয়সে হারিয়েছি। গুরু আজ ইফতি এবং আশাকে শুনে সেই ৬ বছর আগের সুমন এবং মিলিকে খুব মনে পড়ছে। আই লাভ টু মাচ মাই ওয়াইফ মিলি, প্লিজ গুরু আমার ওয়াইফকে বলেন ও যেন খুব তাড়াতাড়ি আমার কাছে চলে আসে, ও আমার সাথে অনেক মিসবিহেভ করেছে কারণ ও আমাকে সন্দেহ করে, বাট গুরু আমি ওকে অনেক ভালোবাসি, প্লিজ গুরু ওকে বলুন আই লাভ হার।
আমি পৃথিবীর সবচাইতে উচ্চতম যে পাহাড় নেপালের সেই মাউন্ট এভারেস্টের শৃঙ্গে দাঁড়িয়ে বলছি, মিলি প্লিজ, মিলি প্লিজ কাম ব্যাক। কেউ কেউ আপনাকে একান্ত নিজের জীবন মনে করে আহ্বান দিচ্ছে সেই সুদূর জাপান থেকে, প্লিজ কাম ব্যাক। আপনি যদি না ফিরে যান তার জীবনে, তার জীবন থাকা এবং না থাকা একই সমান্তরালে থাকবে, প্লিজ কাম ব্যাক।
তো অনেক বন্ধুরা কিন্তু ফোনে আমাদের জন্য অপেক্ষা করছে, চলে যাই তাদের কাছে, দেখি কে আছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম বন্ধু, নাম বলুন আর গুরু আছেন আমাদের সাথে।
সালাম আলাইকুম ফরহাদ ভাই, জি ভালো আছি। আজকের অতিথি বন্ধু আছে আশা এবং ইফতি, যদি আপনার কিছু বলার থাকে।
হ্যালো,
জি আপনার আপনার পক্ষ থেকে যদি ইফতি এবং আশাকে কিছু বলার থাকে প্লিজ বলুন।
জি ভাইয়া শুনতে পাচ্ছি, বলেন।
জি ভাইয়া,
জি ভাইয়া ভালো, আপনি ভালো?
ভালো। হ্যালো আপু এবং ভাইয়া,
জি
আপনার দুজনকে আমি দোয়া করি, আপনাদের কথাগুলো আমি শুনলাম, ঠিক আছে,
জি,
কিন্তু আশা আপুর কথা আপনি কোনোদিন বেশি মনে করেন না, ঠিক আছে।
ভালো ভালো বলেছেন, হ্যাঁ ভালো বলেছেন আপনি, জি জি প্লিজ বলুন।
আপনার জন্য, আপনার প্রোগ্রামটা শোনার জন্য, ঠিক আছে,
জি ফরহাদ ভাই,
রাত ৯টা বাজে আমি মোবাইল কিনে নিয়ে আসছি
আজকে,
ঠিক আছে, মোবাইলটা খুব সমস্যা ছিল,
জি ফরহাদ,
আজকে বৃহস্পতিবার আপনার প্রোগ্রামটা শোনার জন্য আমি রাত ৯টা বাজে মোবাইল কিনে নিয়ে আসছি, হেডফোন কাইন্ডে ঘুমিয়ে পড়ছিলাম, মাঝে আবার জেগে গেছি,
জি ফরহাদ ভাই,
আপনার,
জি প্লিজ বলুন,
আপনার প্রোগ্রামে আমি খুব একটা ভক্ত, আমার জন্য দোয়া করুন।
অবশ্যই আপনার জন্য দোয়া করি, আর এত সম্মান দেওয়ার জন্য, সমস্ত প্রশংসা অবশ্যই স্রষ্টার, এত সম্মান দেওয়ার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ।
তো আরো অনেক বন্ধুরা কিন্তু আমাদের সাথে এসএমএস করছে, এবার আমি দেশে থাকবো।
ওকে, তবে তার আগে একটু নাম্বারটা আরেকবার জানিয়ে দিয়েছি, এখনো ফোন করতে পারেন আমাদেরকে 9893666, আর যারা মোবাইল থেকে করবেন 02 সামনে দিলেই হবে। ওকে, আর জানিয়ে দিচ্ছি এক্স্যাক্টলি সময় ঘড়িতে এখন ঠিক রাত ১টা ৫৩ বেজে ৩২ সেকেন্ড, আর টুটুল বলতে চায়।
ওই যে ভালোবাসার গল্প স্বল্প যদি জমে ওঠে তাহলে খানিকটা সময় বেশিটা থাকলে অসুবিধা কি? আমরা তো গাইতেই পারি, আজ ফিরে না গেলেই কি নয়। আচ্ছা, শিমি আছে মিরপুর থেকে, আরো অনেক বন্ধুরা আছে, সাগর আছে মুন্সীগঞ্জ থেকে, আছে মাসুদ রানা ধানমন্ডি থেকে বলেছে, গুরু আমি একজনকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। ব্যস্ত হয়ে গেল,
খুবই
ভালো কথা, ভালোবাসাবাসি চলছে। আর এখানেও কিন্তু ওই যে কথা না বলে থাকতে পারে না, আর মেঘলা তো না হেসে থাকতেই পারে না। চলো আছে ফোনে, কি বলো মেঘলা, তুমি এবার একটা হ্যালো বলো দেখি, বলো।
হ্যালো,
হ্যালো,
এই তো
হ্যালো, কে বলছেন?
আমি সবুজ, আমি লাভ
সবুজ ভাই, সালাম আলাইকুম।
সালাম,
জি আপনি বলুন, আজকে আপনার কণ্ঠস্বর শুনছে এখানে আশা এবং ইফতি, এদের জীবন নিয়ে যদি আপনার কিছু বলার থাকে।
আমি সবুজ, আমি পরীক্ষার্থী ছিলাম 2005 এ, তো আমি এখন ছোটখাটো চাকরি করছি তোমাদের সবাই হচ্ছে শেরপুর ডিস্ট্রিক্টে।
আচ্ছা,
আমি এখন গাজীপুর ডিস্ট্রিক্টে আছি।
আচ্ছা,
ছোটখাটো সোয়েটার ফ্যাক্টরির চাকরি করছি আমি।
জি,
তো আমি আপনার অনুষ্ঠানে একজন খুবই ভক্ত, খুবই আপনার অনুষ্ঠানকে খুব ভালোবাসি এবং আপনাকেও। তো আজকে আমার ডিউটি ছিল রাত 12টা পর্যন্ত, ওখান থেকে খুব তাড়াতাড়ি মানে খুব অস্থিরতার সাথে আমি কাজ করছি। তো জাস্ট আমি 11:50 আমার রুমে চলে আসছি, আসার পর থেকে আমি শুনছি। তো আমি অনেকক্ষণ যাব ট্রাই করছি, তো আমি ওই শান্তি আপা নামটা না জানি কি,
আশা এবং ইফতি।
হ্যাঁ, আশা আপা এবং ইফতি ভাইয়াকে আমি কিছু কথা বলবো।
শুনছি ভাইয়া, বলেন।
আমি ইফতি কথা বলবো, একটু ছন্দের মাধ্যমে বলবো আমি, যে প্রেমে আছে দুঃখ জ্বালা বিরহ বেদনা, মনের মানুষ যায় না পাওয়া যদি না পাকে সাধনা।
সবুজ ভাই আরেকবার প্লিজ, আরেকবার হবে, আর আপনি একটু একটু ওয়েট করেন, একটু একটু ওয়েট করেন সবুজ ভাই, একটু ওয়েট করেন। আপনার
মনের মানুষ জানা পাওয়া যদি না থাকে সাধনা। তো আমি মনে করি যে আপনাদের দুজনের বিরুদ্ধে সাধনা আছে, সাধনা আছে বিদায় যে পেয়েছেন। তো হয়তো মানুষ জীবনে অনেক কিছু পাওয়া পায় না, যেমন হয়তো মামার জীবনে তোমার তো ঘুরছে। তো আজকে এই অনুষ্ঠানের জন্য আমার এক বিআইকে কিন্তু ওর সাথে কিন্তু আমি
সবকিছুর পরে অবশ্যই চাইবো সবুজ ভাই, জব ফার্স্ট, কোনো কারণে যেন জবের প্রবলেম না হয়। অনুষ্ঠান যে আপনারা শুনবেন না তা অবশ্য চাই না আমি, কিন্তু নিজের যেন কোন রকম ক্ষতি না হয়।
আমি আপনার অনুষ্ঠানের এমন একজন ভক্ত,
জি,
যে আমার সবকিছু ছেড়ে দিতে পারবো কিন্তু আপনার অনুষ্ঠানকে আমি মিস করতে পারবো না।
আপনাকে কথা দিচ্ছি সবকিছু ছাড়তে হবে না, আপনি আপনার ব্যক্তি জীবন, আপনার ক্যারিয়ার এগুলো নিয়ে থাকুন, আমরা প্রয়োজন অনুষ্ঠানটাকে আপনার কাছে পৌঁছে দেব। অবশ্যই দোয়া করি সবুজ ভাই, এবং আপনি হচ্ছেন সেই যোদ্ধা, আমি বিশ্বাস করি আপনি অবশ্যই সফল হবেন, অনেক দোয়া থাকলো আপনার জন্য।
ওকে বন্ধু, ফোন করতেই থাকুন আমাদেরকে 9893666 এই নম্বরে। আর পলাশ লিখেছেন রামপুরা থেকে, গুরু আপনাকে বলছি আমি ফোনে পাচ্ছি না, গুরুর সাথে কথা বলতে ইচ্ছে করছে খুব, কি করব?
যদি ওর এত আগ্রহ, ওর নাম্বারটা যদি এখানে মেসেজে থাকত তাহলে হয়তো আমরা এখান থেকে ফোন দিয়ে ফেলতাম, এখন এর মধ্যে হয়তো একটা ফোন কল চলে এসেছে।
হ্যাঁ, আছে আরো একজন বন্ধুর কাছে। বন্ধু হ্যালো, নাম বলুন এবং গুরুর সাথে কথা বলুন।
প্লিজ, আমি সাইফুল বলতেছি, আমি গুরুর সাথে একটু কথা বলছি।
আসসালামু আলাইকুম।
সালাম আলাইকুম গুরু।
ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন?
হ্যাঁ ভালো, আপনাদের অনুষ্ঠান আমার খুবই ভালো লাগছে। আমি হচ্ছে ছাত্র ক্লাস নাইনে বলি।
ক্লাস নাইনে?
হ্যাঁ।
আচ্ছা,
আপনার অনুষ্ঠান নিয়মিত শুনি, তবে আশাপুর কথা ইফতিহার কথা আমার খুবই ভালো লাগছে।
হ্যাঁ, ওরা শুনছে ইফতি এবং আশা,
ধন্যবাদ কথা বলেন। আপনার আপনার কিছু বলার থাকলে আপনি বলতে পারেন।
জি ভাইয়া,
জি বলুন।
হ্যাঁ ইফতিহার,
জি ইফতি বলছি।
হ্যাঁ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কথা ভালো লাগছে, এতটুকু বলার জন্য ফোন লাগছে।
হ্যাঁ ছোট ভাইয়া বলেন, আশা বলছিলাম।
হ্যাঁ ভালো থাকেন, আপনার আদমানের জন্য আপনার আমি অনেক কৃতজ্ঞ, ধন্যবাদ জানাচ্ছি, আপনারা খুবই ভালো থাকেন,
আমাদের জন্য দোয়া করেন।
কিন্তু কিন্তু সব হবে, একটা জিনিস কিন্তু হবে না, একটা কথা, একটু লাইনে থাকবে তুমি। হ্যালো,
কি বলেন?
সব হবে, একটা জিনিস অবশ্যই যেন না হয় যে ভুলটা করেছে আশা ইফতি, কিন্তু কখনোই চায়নি যে বয়সের আগে বিয়ের সিদ্ধান্তে জড়াতে, এ ধরনের সিদ্ধান্ত যেন কখনোই না নেওয়া হয়। আমরা আগে আমরা চাইব আমাদের বাবা মা যেভাবে আমাদেরকে তৈরি করতে চান সেভাবে নিজেকে ফোকাস করতে, যারা যাতে করে আমরা আমাদের ক্যারিয়ার আমাদের শিক্ষা জীবন সেভাবে পরিষ্কার মানে কমপ্লিট করতে পারি, তারপরে আমরা আমাদের ভালোবাসা বা ভালো লাগাকে ওই অর্থে প্রাধান্য দিব, এটা যেন অবশ্যই অবশ্যই মাথায় থাকে।
তো আরো কিছু প্রাপ্তি স্বীকার করো আর এই ফাঁকে দেখি আমরা আরেকটা ফোন কল নিতে পারি কিনা বন্ধু, ফোন করতেই থাকুন।
হ্যাঁ 9893666 এই নম্বরে। আর নাইম লিখেছেন মিরপুর থেকে, প্লিজ লাভগুরু এই মেসেজটা একটু পড়েন, আমি আমার জান ময়মনসিং এর সুমাইয়াকে খুব মিস করছি। ওকে, আমার ভালো নাম কিন্তু সুমাইয়া,
ছয় মাস তার সাথে আমার কথা হয় না এরকম আর কি।
ওকে, এলিফ্যান্ট রোড থেকে আলমগীর কি লিখেছেন দেখো।
আচ্ছা, এলিফ্যান্ট রোড থেকে আলমগীর কি লিখেছেন, ফাঁকা কিছু নেই।
ওকে, রিফাত আছেন কক্সবাজার থেকে, আই লাভ আমার ভালোবাসা।
ওখানটায় যেও আমার ভালোবাসা,
আর এত রোমান্টিক একটা প্লেস তাই না, ভালো না বেশ উপায় আছে?
তোমরা এর মধ্যে মেসেজ নাও, ফোন কল নাও, বাট আমি সর্বশেষ কথাটি অনেক রূঢ় কথাটি মিষ্টি করে বলছি, সেটি হচ্ছে যে অনেক ভুল হয়েছিল আশা, যেটা সত্য সেটা কিন্তু সত্যই, আমি হয়তো বলার সুযোগ বা সময় ওইভাবে করে উঠতে পারিনি, অথবা এমন হতে পারে যে আপনার রিনিঝিনি হাসির শব্দ এবং অনেক ভালো লাগার কথার কারণে এই কথাটা বলতে চাইনি, কিন্তু কোনোভাবেই উচিত না যে এই বয়সে আপনি এত বেশি পাগল প্রায় হয়ে গেছিলেন আপনার ভালোবাসার মানুষটিকে ঘিরে, কথা কথায় একটাই কথা, সেটি হচ্ছে যে আমি তো তাকে ছাড়া তার সাথে কথা না বলে থাকতে পারি না। এই পরিস্থিতির কারণে আপনার পরিবার কিন্তু একরকম বাধ্য হয়ে গেছিল আপনাকে সাপোর্ট দিতে, এবং এক পর্যায়ে আপনি হোস্টেলে চলে যান, বাড়ি কোনোভাবে আপনাকে ম্যানেজ করতে পারছিল না। তাই তো এই হচ্ছে বিষয়, আমি চাইব যে যে ভুলটা আপনি করেছেন এই ভুলগুলোর সামনে যেন আর কেউ না পড়ে, এবং এটার জন্য আপনি যে পরিমাণ কষ্ট দিয়েছেন আপনার বাবা মা এবং বোনদেরকে সেটার জন্য আপনার অবশ্যই সরি বলা উচিত, এবং অন ইয়ারে ফাইনালি আপনার কাছ থেকে এই ব্যাপারে কথা শুনবে এবং বন্ধুদের উদ্দেশ্যে আপনি মেসেজ দিবেন যাতে করে এই ধরনের ভুল বা এই ধরনের সময় উপযোগী সিদ্ধান্ত যেটা নেওয়া উচিত তা না নিয়ে অসময়ে যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেখান থেকে বিরত থাকি, কারণ সবার জন্য জরুরি না আপনাদের মতো এইরকম সুখের জীবন পাবে, অনেক ক্ষেত্রে অনেক বড় রকমের সমস্যার মধ্যে কিন্তু আপনারা পড়তে পারতেন। এই বিষয় নিয়ে আপনি একটু কথা বলুন।
আমি সবাইকে বলবো যে প্রথমে মা বাবা, তারপর যাকে লাভ করো সে, মা বাবাকে কষ্ট না দিয়ে, অবশ্যই বলবো মা বাবাকে কষ্ট না দিয়ে এমন কিছু করতে, মা বাবা যা বলে সন্তানের ভালোর জন্যই বলে, আর আমি মনে করি মা বাবার দোয়া অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন, আর কোনো সন্তানের উচিত না তাদের মা বাবাকে কষ্ট দেওয়া। আর ইস্টাবলিশড যে কথাটা বলবো, অনেক ইস্টাবলিশড হয়ে তারপর যাতে একটা সেটেল ডাউনের মধ্যে নিয়ে আসা উচিত লাভটাকে, আর আমি চাই না আমার মতো করেও কেউ এত স্ট্রাগল করুক, কারণ আমি স্ট্রাগল করেছি, আমি জানি যে কত কষ্ট হয় লাভটাকে টিকিয়ে রাখার জন্য, কত কষ্ট করতে হয়। আমার ইফতি ছিল বলে, আমার পাশে ছিল বলে হয়তো আমি স্ট্রাগলটাকে এত কিছু মনে করি নাই, হয়তো আমি আমার ইফতির উপরে অনেকটাই ডিপেন্ডেন্ট ছিলাম, কিন্তু আমি বলবো যে কারো উপরে ডিপেন্ডেন্ট না হওয়াটাই বেটার। এই তো ভুল যা করেছি তার জন্য অবশ্যই আমি মা বাবাকে সরি বলবো, সবাইকে আমার ভাই বন্ধু সবাইকে সরি বলবো।
আপনাকে ধন্যবাদ। আমি কিছুক্ষণ আগে, মনে আছে কি টুটুল এবং মেঘলা, আমি পৃথিবীর সর্বোত্তম সর্বোচ্চ পাহাড়ের উপরে দাঁড়িয়ে একটি আহ্বান জানিয়েছিলাম, সে পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, সর্বোচ্চ শৃঙ্গ আসলে, যেটা নেপালে অবস্থিত। এভারেস্টের সেই সর্বোচ্চ শৃঙ্গ থেকে যেটি আমি বলেছিলাম সেটি হচ্ছে যে মিলি প্লিজ কাম ব্যাক, জাপান থেকে তোমার ভালোবাসার মানুষ সুমন তোমাকে আহ্বান দিচ্ছে, মিলি প্লিজ কাম ব্যাক। আমি যে বলি যে ভালোবাসার যে ম্যাজিক্যাল টাচ, ভালোবাসার যে ইনার পাওয়ার এত বেশি মারাত্মক, সেই শব্দ ঠিকই মিলির কান পর্যন্ত পৌঁছেছে, এবং আশ্চর্যজনক হলেও সত্য মিলি এই প্রোগ্রামটি শুনছিলেন এবং তার প্রেক্ষিতে মিলি একটি মেসেজ পাঠিয়েছেন, যে মেসেজটা আমি পড়ে শোনাতে চাচ্ছি এখন। বন্ধুরা, আপনারা অবশ্যই কানেক্ট করতে পাচ্ছেন পুরো ঘটনাটা, সুমনের যেই আহ্বানটা আমি করেছিলাম সুমনের পক্ষ থেকে, শুধু প্রবাসে থাকা জাপানে থাকা সুমন, যে তার ভালোবাসার মানুষ লিপিকে অনেক বেশি ভালোবাসে এবং তাকে আহ্বান করে যে কথাগুলো বলেছিলাম তার উত্তরে লিপি জানিয়েছে যে গুরু 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 থ্যাংকস, আমি কিভাবে আপনাকে থ্যাংকস বলবো বুঝতে পারছি না, আমি চাই আপনাকে একটু রিকোয়েস্ট করছি, ওকে বলেন ও যাতে আমাকে আমার আগের সুমনকে ফিরিয়ে দেয়, দেন আমি সব ভুলে যাব, দেন আমি হ্যাপি মনে ফিরে যাব জাপান। ক্যান ইউ থিঙ্ক যে কি পরিমাণ ম্যাজিক? এইরকম ভাবে আসলে আমাদের সমস্ত পরিশ্রম, সমস্ত কষ্ট অনেক হালকা হয়ে যায়, অনেক ভালো লাগায় রূপান্তরিত হয় যখন এই ধরনের ঘটনা ঘটে। সারাটা জীবন একটা মানুষের পার হয়ে যেতে পারে দুইটি মন এক করার জন্য, যেটি একটি একটি মুহূর্তের মধ্যে এ ধরনের একটি হিস্টোরিক্যাল ঘটনা ঘটে গেল। আমরা চেষ্টা করব যে মিলির ফোন নাম্বার কালেক্ট করা যায় কিনা, যদি যায় তাকে আমরা ফোনে নিব এবং তার সাথে আমরা কথা বলব, এবং সম্ভব হলে সুমনকেও জাপানে ফোনে নিব। যদি এই সময়ের মধ্যে তাদেরকে পাই, যদি আমাদের সময় প্রায় শেষ, তাহলে তাদের সাথে আমরা সরাসরি কথা বলে দেওয়ার ব্যবস্থা করব এক্ষুনি। ভালোবাসার যে আসলে পৃথিবীতে সবচাইতে যা দামি সেটি বুঝিয়ে দিচ্ছে প্রতিনিয়ত আমাদের কাছে মানুষ। আমি এইরকমই মানে হৃদয়কে ছুঁয়ে যাওয়া কণ্ঠস্বরের প্রেমে পড়েছিলাম এখন থেকে আরো অনেক অনেক বছর আগে, যে শিল্পীটির নাম হচ্ছে জগজিৎ সিং। হি ইজ নো মোর, আমাদের মাঝে উনি নেই এখনো, কিন্তু এখনো তার সেই আহ্বান, তার সেই আকুতি, তার সেই সেই আসলে এটাকে আমি অনেকটা বলবো স্পিরিচুয়াল ভয়েস, এরকম একটা আধ্যাত্মিক কণ্ঠস্বর যা সবসময় মনকে ছুঁয়ে যায়, তার গানটা আমরা একটু শুনি এবং আমাদের শ্রদ্ধা জানাচ্ছি এই গানটি প্রচারের মাধ্যমে সেই জগজিৎ সিংকে।
প্রিয় বন্ধু, আরো একবার স্বাগত জানাই আপনাকে। শুনছেন আপনি রেডিও আমার 88.4 FM, চলছে ভালোবাসার বিশেষ আয়োজন আমার ভালোবাসা। আর ভালোবাসার এই বন্ধুরা আছি আপনার সাথে, আর যে টুটুল আছে মেঘলা আছে সহস্যময়ী, আর আমাদের গুরু একটা গুরু গম্ভীর ভাব নিয়ে চেয়ার দোলাচ্ছেন আজকে, খুব একটা সুখসুখ ভাব এখানটায়। আর এই মুহূর্তে আমাদের সেই অতিথি যারা ছিলেন, যাদের গল্প আমরা শুনে ফেলেছি, তারাও কিন্তু আছেন স্টুডিওর ঘড়িতে 2:10। তার মানে ওই যে বলেছিলাম ভালোবাসার গল্প স্বল্প যদি একটু পেরিয়ে যায় সময়, তাতে ক্ষতি কি?
রাইট, শেষ হইয়াও হইল না, শেষ হয়ে গেল গল্পের কিছু রে, সেমন একটা ব্যাপার আর কি। আর বন্ধু, আমাদের কিন্তু SMS লাইন খোলা থাকবে ঠিক রাত 2:30 পর্যন্ত। সো নেক্সট এপিসোডে আপনি যদি পার্টিসিপেট করতে চান, তাহলে যেটা করবেন সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর এ দেন স্পেস দিয়ে লাভ গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। আর ইচ্ছে করলে ফোন করতে পারেন 9893666 এই নম্বরে। আর যারা মোবাইল থেকে করবেন, নাম্বারটা টাইপ করার আগে 02 টাইপ করে নেবেন।
তো অনেক অনেক বন্ধুরা এই মুহূর্তে আমাদের সাথে আছে, আমরা কিছু বন্ধুদের কাছে যাই। প্রিয়া আছে আজিমপুর থেকে, গুরু মাসুমকে বলেন আমি ওকে খুব ভালোবাসি। আচ্ছা গুরু বলে দিলে যদি ভালোবাসাটা হয়ে যায় তাহলে আর তুমি আছো কেন, গুরুর সাথেই হয়ে যাক।
সেটা আমি চাই যে অবশ্যই এই এই যে উপস্থাপনের কথাগুলো সেটা নিজের মুখে বলুক।
আমি আর টুটুল আজকে বলছিলাম,
আমি কারেকশন করে নিই ফাঁকে, আমি নামটা আরেকবার বলি, সেটা হচ্ছে সাহারা সুমন মিলি। মিলি যার প্রতি আহ্বানটা ছিল সুমনের পক্ষ থেকে, সুদূর জাপান থেকে সে আহ্বানটা জানিয়েছিল, যার প্রেক্ষিতে মিলি উত্তরও পাঠিয়েছে। আমরা একটু কিছুক্ষণ সময় নিচ্ছি এই কারণে যে মিলিকে যদি কোনোভাবে ফোনে আমরা যোগাযোগ করতে পারি, তাহলে সুমনের সাথে আমরা এই কমিউনিকেশনটা আমরা এই ওয়ান ইয়ার স্টুডিও থেকেই করিয়ে দেওয়ার একটা চেষ্টা করব।
ওকে, তুহিন লিখেছেন বুয়ের থেকে যে আই ওয়ান্ট টু টক উইথ ইউ গুরু, মানে সবাই গুরুর সাথে কথা বলতে চান কিন্তু কেউ ফোনে পাচ্ছে না, এই জন্য সবারই খুব মন খারাপ আর কি।
তুমি ফোন নাম্বারটা আরেকবার বলে দাও।
হ্যাঁ, 9893666, ট্রাই করতেই থাকুন বন্ধু।
অনামিকা আছে ঢাকা থেকে, আছে রুবেল এলিফেন্ট রোড থেকে, আমিরুল তেজগাঁ থেকে আছে ইফতেখার আহমেদ, ইফতি যেভাবে ইফতির প্রেম জয় করেছে তাতে করে প্রেমের আরেক নাম ইফতি হওয়া চাই।
মানে
প্রেমের আরেক নাম বেদনা বা সুখ অনেক কিছু ছিল, আজকে থেকে প্রেমের আরেক নাম ইফতি।
থ্যাংকস ফর ইয়ার কমপ্লিমেন্ট, ধন্যবাদ।
ওকে, এটা কি নাম? ম্যাম,
ও নাম পড়তে পারছো না ম্যাম? দিনাজপুর।
ওকে,
সোহাগ আছে ফার্মগেট থেকে।
হ্যাঁ রাইট, সোহাগ আছেন কি ইউনিভার্সিটি?
তুলারাম ইউনিভার্সিটি।
ওকে, মানে একটু অদ্ভুত অদ্ভুত নাম,
অদ্ভুত লাগবে, রাত বেড়েছে তো। তানিয়া আছে মিরপুর থেকে, নতুন বন্ধু আমাদের তানিয়া, তোমাকে ওয়েলকাম করছি। আছে ভালোবাসার জিন বনানী থেকে, আচ্ছা 101 নম্বর বার কল করলাম, লাইন পাইলাম না, আচ্ছা জিন বাবা বলে কথা, জিন বাবা প্লিজ একটু ক্ষমা করে দেন।
কি যেন বলছে, প্লিজ আমার একটা একটা কথা বলতে খুব ইচ্ছে করছে গুরু, প্লিজ প্লিজ প্লিজ।
তারপরে খবর নেই,
কিন্তু কি হবে, লাইন তো পাচ্ছে না। আর আমাদেরও সরি, আসলে আমরা রিয়েলি অনেক সরি, আমাদের কিছু করার নেই। আর মেঘবালিকা লিখেছে মণিপুরি পাড়া থেকে, লাভ গুরু অনেক অনেক থ্যাংকস আশা আপুর সামনে এমনি একটি প্রেক্ষাপট আনার জন্য, বেস্ট অফ লাক আপু অ্যান্ড ভাইয়া।
থ্যাংক ইউ আপু, আপনাকে আমাদের জন্য দোয়া করবেন।
মাইনুল আছে এলিফ্যান্ট রোড থেকে, আজকে এলিফ্যান্ট রোড থেকে মানে হাতি রোড থেকে এত লোকজন কেন। সাব্বির আছে আমাদের সাথে, আরো অনেক বন্ধুরা আছে, প্রিন্স আছে, ইফ টি নামে একজন বন্ধু আমাদেরকে এসএমএস করেছে, রফসান আছে, অনেক ইচ্ছে করছে লাভ গুরুর সাথে কথা বলতে বাট লাইন পাচ্ছি না, খুবই
ভাজার এসএমএস এইটাই একটাই, ওয়ান টু টক উইথ ইউ লাভ গুরু, ফোনে পাচ্ছি না, খুব মন খারাপ লাগছে, খুব ইচ্ছে করছে, কি করব কি করা যায় গুরু আপনি একটু বলেন তো।
আমার আসলে
সবার এত মন খারাপ
যে বলেন, আমার পিনটা আসলে আটকে গেছে সেখানে, আমি সুমনের যে ভালোবাসার মানুষ অর্থাৎ তার ওয়াইফ আসলে মিলির জন্য আমি অপেক্ষা করছি যে কোনোভাবে তার সাথে আমি তার নাম্বারটা পাই কিনা, যাতে করে সুমন এবং মিলির যোগাযোগটা আমি করিয়ে দিতে পারতাম।
আর যে ম্যাস আমাদেরকে এসএমএস করে জানিয়েছে, গুরু আপনাকে অনেক অনেক থ্যাংকস জানাই এবং দূরে থেকেও পাশে আছি আপনার মাধ্যমে, আমার বড় ভাই রংপুর বয় এবং টাইগার হাফিজকে সালাম জানাই, একটু আগে কথা হচ্ছিল মনে হয়। তো অনেক অনেক বন্ধুরা এভাবেই আমাদের সাথে ছিল, বন্ধু ভালোবাসার গল্প স্বল্প তো যদি আমরা চালিয়ে যাই তাহলে হয়তো এই রাত চলে যাবে, প্রভাত হবে, নতুন সূর্য উঠবে, কিন্তু ভালোবাসার কথা নাহি ফুরাবে।
রাইট, আর একটা জিনিস খেয়াল করেছো যে আজকে কিন্তু তুমি আর আমি দুজনেই অনেক টায়ার্ড ছিলাম, মানে সারাদিন অনেক কাজ করে, কর্মক্ষেত্রে কাজ করার পর, বাট এই মুহূর্তে এই পর্যায়ে এসেও টায়ার্ডনেসটা কিন্তু চলে গেছে। আর স্পেশালি ইফতি আপু, সরি ইফতি ভাই আর আশা আপুর কথা শুনে, আর আশা আপুর ব্যাপারটা যেটা আমার সি সিম লর নাম কিন্তু আশা। ওকে, সো এই পর্যায়ে এসে টায়ার্ডনেসটা অনেকটাই কমে গেছে এবং আমার খুব ফ্রেশ অ্যান্ড ঝরঝরে লাগছে।
কিন্তু আমার অপেক্ষা একটাই, যত কথাই বল না কেন, তোরা যাই বল না কেন, আমার কথা আটকে গেছে একটা জায়গায়, সুযোগ যেহেতু তৈরি হয়েছে, যদি যদি কোনো না কোনো ভাবে মিলির নাম্বারটা যোগাড় করা যায়, কারণ আমরা এর মধ্যে বারংবার বলেছি বন্ধু, আর একবার বলি, সেটা হচ্ছে জাপান থেকে যে বন্ধুটি আমাদের কাছে মেসেজ পাঠিয়েছিল যে আশার জীবনে যেভাবে ইপ্তি জড়িয়ে আছে, আমি ঠিক সেইভাবে স্বপ্ন দেখি, যেহেতু সুমন কথা প্রসঙ্গে মনে হয় বলেছিল যে বাবা মার অভাবের কথা, এরকম কিছু আমরা হয়তো মেসেজটাতে পেয়েছিলাম যে সুমন মেসেজটা পাঠিয়েছিলেন সুদূর জাপান থেকে এবং তিনি আশা করছেন যে তার প্রিয়তম মানুষটি মিলি যেন তার জীবনে ফিরে আসে। তা আমরা আমরা সেই তার প্রত্যুত্তরে মিলির মেসেজ পেয়েছি, যে মেসেজটা আমরা এর আগেও পড়েছি, আরেকবার পড়ব, সেটি হচ্ছে যে গুরু থ্যাংকস, আমি কিভাবে আপনাকে থ্যাংকস বলবো বুঝতে পারছি না, আমি চাই আপনাকে একটু রিকোয়েস্ট করছি, ওকে বলবেন ও যাতে আমাকে আমার আগের সুমন ফিরিয়ে দেয়, দেন আমি সব ভুলে যাব, দেন আমি হ্যাপি মনে ফিরে যাব জাপান। তো এটার প্রেক্ষিতে নাম্বার যদি জোগাড় করতে পারি আমরা, আমি তো প্রায় একটা কথা বলি যে কোনো মানুষের ভালো লাগার বা ভালো কিছু করার যদি একটু উপলক্ষ হতে পারি সেখানে দোষের কিছু নেই। তাই আমার অনুষ্ঠানের সময় পার হলেও আপনারা অপেক্ষা করবেন, যদি সম্ভব হয় দুটি মানুষকে একসাথে করে দেওয়ার।
তো প্রিয় বন্ধু আরো অনেকেই তো আমাদের সাথে আছে, রানা আছে রামপুরা থেকে, আছে পপি তেজগা থেকে, পলাশ আছে গাজীপুর থেকে, আর মেঘলা আছে কোথা থেকে,
টঙ্গী থেকে। এনিওয়ে তুমি তোমাকে যেটা বলছিলাম যে আমার খুব ফুরফুরে লাগছে, ফ্রেশ লাগছে অনেকক্ষণ পর, মানে এই পর্যায়ে এই মিড নাইটে এসেও, তোমার কি সেরকম ফিলিং হচ্ছে?
একদমই তাই, সেটা নিশ্চয়ই আমাকে শুনেই বুঝতে পারছো, কারণ আসার সময় তোমাকে বলছিলাম যে আজকে আমি গেছি রে সাতটার সময়, সন্ধে সাতটায় আজকে লাঞ্চ করেছি।
হ্যাঁ, কি একটা অবস্থা,
কি একটা অবস্থা। তবে এখন বন্ধুদেরই ভালোবাসা বাসি, এবং সবচেয়ে বড় কথা যে ইফতি ভাইয়া মানে আপু না, ইফতি ভাইয়া এবং আশা ভাইয়া, আশা আপু দুজন মিলে চাঙ্গা করে দিয়েছে এবং আমাদেরকে বুঝিয়েছে যে কথা না বলে
থাকতে পারি না,
তোমাকে না দেখে
থাকতে পারি না,
তোমাকে ছাড়া
থাকতেই পারি না,
ইত্যাদি ইত্যাদি। যাই হোক, চলছে তো অনেক অনেক বন্ধুরা, আর এই মুহূর্তে কিন্তু আমাদের চেষ্টা চলছে
ফোন নেওয়ার জন্য, ফোন নাম্বারটা কালেক্ট করার জন্য, কতদূর কি হচ্ছে আমাদের টেকনিক্যাল টিম দেখছে। আর একটা এসএমএস পড়ি, পলাশ লিখেছেন গাজীপুর থেকে, আই এম ইউর নিউ ফ্রেন্ড, ওয়েলকাম করছি।
আর প্রিয় বন্ধু আপনাদের উদ্দেশ্যে একটু বলছি, প্লিজ আমরা কিন্তু চেষ্টা করছি একটা বিশেষ ফোন দেওয়ার জন্য, সো আপনারা অন এয়ারে আমাদেরকে ফোন দেওয়ার জন্য এই মুহূর্তে কোনো চেষ্টা করবেন না। আচ্ছা, আর অনেক বন্ধুরা আছে আমাদের সাথে, দেখি আমরা দেশেই থাকি আপাতত।
রাইট, রাসেল নারায়ণগঞ্জ থেকে লিখেছে যে শেষবারের মতো আর একবার শুনতে চাই, কি শুনতে চাই,
আমি তার সাথে কথা না
বলে থাকতে পারি,
হ্যাঁ
প্লিজ
ইফতি জানো আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো
না, কথা না বলে থাকতে
পারবে না।
আজকে টক অব দ্য টাউন হচ্ছে কথা না বলে
থাকতে পারি না
এবং লাস্টে ফুল প্যাকেজটা একসাথে তোমাকে ছাড়া
থাকতে পারি না।
তো আমরা অপেক্ষা করছি, যেটা আমরা এর আগেও কয়েকবার বললাম সেটাই হচ্ছে যে যদি আজকে দুইটি মানুষকে এক করে দেওয়ার জন্য আমরা উপলক্ষ হতে পারি সেই চেষ্টায় আমরা আছি। এবং আমাদের টেকনিক্যাল টিম, থ্যাঙ্কস টু দ্য প্রোগ্রাম কোঅর্ডিনেটর ইন্তেজাত, যিনি ফেসবুক থেকে এই ইনফরমেশনটা কালেক্ট করেছেন যে মিলি, আমি সুমন বলছিলাম, আসলে ওর নাম হচ্ছে সালাউদ্দিন মাহমুদ, সালাউদ্দিন মোহাম্মদ, সালাউদ্দিন মোহাম্মদ, যিনি সুদূর জাপান থেকে অনুরোধ করেছিলেন তার প্রিয়তমা স্ত্রীকে যে তুমি আমার কাছে ফিরে আসো। এবং ফাইনালি ফেসবুকের ওয়ালে আমরা একটা মেসেজ পাই মিলির পক্ষ থেকে যে আমি তোমার কাছে ফিরে আসতে চাই, যদি তুমি আগের মানুষটি হয়ে আমার কাছে ফিরে আসো। এবং আমরা এর মধ্যে ওয়ালে আরেকটি মেসেজ পেয়েছি সেই জাপান প্রবাসী সেই বন্ধুটির কাছ থেকে, যে লিখেছে মিলির ফোন নাম্বার দিয়েছে এবং সাথে লিখেছে যে গুরু আমার বাসায় এখন অনেক মানুষ ঘুমাচ্ছে রুমমেটরা, তো আমি কথা বলতে পারছি না, আমি রিয়েলি ভেরি সরি, বাট আমি শুনব ও রাগ কিসে কিসে করেছে, কেন এত সন্দেহ ওর আমার হয়ে, আপনি একটু বুঝিয়ে বলেন ওকে প্লিজ। তো এই বিষয়গুলো নিয়ে আমরা মিলির সাথে কথা বলবো, তার আগে চেষ্টা করছি মিলিকে কোনোভাবে ফোনে নেওয়া যায় কিনা।
ওকে, তার আগে আমি একটা এসএমএস পড়তে পারি। কমল লিখেছেন কাঁঠালবাগান থেকে যে লাস্ট 7 days হল আমার এক ফ্রেন্ড লাইফ সাপোর্ট নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কি হয় তা একমাত্র আল্লাহ জানেন, আপনারা প্লিজ সবাই ওর জন্য দোয়া করবেন।
অবশ্যই আমরা দোয়া করি।
আসলে কেউ অসুস্থ থাকলে, কাছের মানুষ অসুস্থ থাকলে তো কথাই নেই, মানে খুবই মন টন খারাপ থাকে, আর কিছুই বলার নেই। এনিওয়ে দোয়া করছি যাতে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।
সেই তো, এ মুহূর্তে অনেক বন্ধুরা আছে, বন্ধু আছে, তরুণ আছে শেওড়াপাড়া থেকে, মিরপুর থেকে বলেছে গুরু আমাদের সবার জীবনটা যেন ইফতি এবং আশা আপুর মতোই হয়। খাইরুল আছে গাজীপুর থেকে, আরো অনেক বন্ধু আছে, হেলাল আছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, আছে আমাদের সাথে ইকবাল মিরপুর এক থেকে, হ্যাঁ কেমন আছো তোমরা, জানি ভালো, আল্লাহ হচ্ছে মানুষ গড়ার কারিগর আর তুমি লাভগুরু ভালোবাসা গড়ার মানুষ, আমি আমার বউ ঝুমুরকে খুব ভালোবাসি।
খুব সুন্দর এসএমএস। ওকে, আমরা এখনো ট্রাই করেই যাচ্ছি, পেয়ে গেলে তো ইনশাআল্লাহ কথা হবেই, আর পড়ে নিচ্ছি কিছু কিছু এসএমএস।
আর প্রিয় বন্ধু, আরো একবার আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করছি যে আমরা একটা বিশেষ ফোন দিয়ে একজনকে নেবার চেষ্টা করছি, সো প্লিজ আপনারা আমাদেরকে ফোন দেবেন না এই মুহূর্তটা অন্তত পক্ষে।
রাইট, আর মাত্র 10 মিনিট সময় আছে, 2:30 পর্যন্ত কিন্তু আমাদের এসএমএস লাইন খোলা থাকে। সো নেক্সট এপিসোডে আপনারা যারা পার্টিসিপেট করতে চান তাদের জন্য আরো একবার জানিয়ে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর এ দেন স্পেস দিয়ে লাভ গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স স্পেশাল লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে।
আর আমি সবার কাছে আসলে দোয়া চাচ্ছি যে সত্যি যদি এটা কানেক্ট করা যায় অনেক বড় একটি বিষয় হবে, একটা ভালোবাসার দুইজন মানুষ দুই প্রান্তে আছে, একজন বাংলাদেশে মিলি এখানে আর তার প্রিয়তম মানুষটি আছে সুদূর জাপানে, সেই মানুষটি ওখান থেকে অনুরোধ করেছে যে কোনোভাবে আমাদের সম্পর্কটাকে ঠিক করে দেওয়া যায় কিনা। তো আমরা মিলিকে যদি ফোনে পাই তাহলে হয়তো চেষ্টা করে দেখব যে ব্যাপারটাকে আমরা অবশ্যই সেটেল করতে পারি কিনা।
ওকে,
আরো অনেক বন্ধুরাই কিন্তু আমাদের সাথে আছে এবং আমরা পেয়ে গেছি অবশেষে, আমরা যাচ্ছি
সেই কাঙ্ক্ষিত ফোন কলটি।
হ্যালো,
হ্যালো, হ্যালো,
হ্যাঁ গুরু আছেন, কথা বলুন আপনি।
হ্যালো, আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম গুরু, আমি আসলে কি বলবো বুঝতে পারছি না গুরু, আমি কিভাবে থ্যাঙ্কস বলবো, আসলে অনেক ব্যাড, আমি আসলে আমার মানে হার্টবিট বেড়ে গেছে, আমি কথা বলছি আপনার সাথে
এই মুহূর্তে, আপনার কথা শুনছে আপনার সেই প্রিয়তম মানুষটি, আপনি সব খুলে বলুন, প্রাণ খুলে বলুন এবং তার কাছ পর্যন্ত আপনার কথা পৌঁছে যাচ্ছে, আর আজ আপনি আমাদেরকে অনেক বড় একটি উপলক্ষ দিয়েছেন, থ্যাঙ্কস আপনাকে যে আপনাদের দুইজনের এক হয়ে যাওয়ার এই রকম একটা ঘটনার আমরা উপলক্ষ হতে পারছি, এটা অনেক বড় একটি বিষয় একটা মানুষের জীবনে, প্লিজ কথা বলুন।
জি গুরু, আসলে আমি জাপানে গিয়েছিলাম, সেখান থেকে আমি 6 মাসের বেবি এক্সপেক্টেড ছিলাম, তারপর চলে আসছি বাংলাদেশ, তারপর থেকেই মানে ওর বিহেভটা একটু চেঞ্জ হয়ে যায়, আমি তখন প্রেগনেন্ট থাকি, তো সেই মুহূর্তটা মানে ওর বিহেভ গুলো আমার এত খারাপ লাগে যে আমি সেই মুহূর্তে অনেক কষ্টে থাকি। যেমন অনেক কান্না করতাম, তারপর খুব খারাপ লাগত ওর মেজ রিয়াব গুলো, কিন্তু কেন করতো এগুলো সেগুলো বুঝতে পারছিলাম না। গুলো তো আমি আমার বেবি হওয়ার পর ও আসে বাংলাদেশে, আমার বেবিকে দেখতে আসে। তো তখনও মানে ওর সাথে আমার লাভ ম্যারেজ হয়েছে, তখনও মানে ওর বিহেভ খুব মানে কেমন জানি থাকে আমার প্রতি। আগে যেমন আমাকে, ও আমাকে ছাড়া কিছু বোঝে না, ও আমার জন্য ওর ফ্যামিলির সবাইকে ছেড়ে দিছে, ও কাউকে চিনে না, একমাত্র আমাকে চিনত। সেই সময় মানে আমার সাথে খুব মিসবিহেভ করা শুরু করে, কেমন যেন আলাদা আলাদা থাকে, আলাদা থাকে। মানে আমি তার কাছ থেকে সে ধরনের ভালোবাসাটা পাচ্ছিলাম না। তো বড় ও একবার ও মোবাইলটা দেখে বাইরে যায়, ওই মোবাইলটা ও জাপানে ইউজ করে। আমি ওর মোবাইলটা ধরি, ধরার পর একটা মেয়ে থাকে জাপানে, ওর সাথে আমাদের পরিচয় হয়, কিন্তু মেয়েটা ভালো থাকে না, মেয়েটার ক্যারেক্টারটা একটু খারাপ আর কি। আমি ওকে আসার সময় বলে আসছিলাম যে তুমি ওর সাথে কোনো যোগাযোগ রাখবে না, এবং ও আমাকে প্রমিস করছে যে ওর সাথে কোনো রিলেশন রাখবে না। তো ওই ছবিটা দেখার পর আমার খুব মানে কষ্ট পাই, আমি এতটাই কষ্ট পাই, আমি কিছুতেই মানা নিতে পারি না যে কি করে মানে আসলে বুঝতে পারছি আমাকে কি বলবো। আমার মনে হচ্ছে যে আমি কাঁধ থেকে প্রজ্ঞান হয়ে যাবে, এরকম অবস্থা আমার। তো ও যখন রাত্রে আসে, আমি ওকে বলি যে ছবিটা কি করো তোমার মোবাইলে, তখন ও আমাকে জবাব দেয় যে এই ছবিটা আমার মোবাইলে থাকার কারণে কি আমি খারাপ হয়ে গেলাম, আমার ক্যারেক্টার খারাপ হয়ে গেল, তোমার কি তোমার আমাকে কি সাফাই দেওয়ার কোনো চান্স দিবে না। তো আমি ওকে বলি যে তুমি আমাকে প্রমিস করছিলে যে ওর সাথে তোমার কোনো যোগাযোগ থাকবে না। তো গুরু আমাকে বলে যে তোমার যা ভাবার তুমি ভাবতে পারো, আমি আমার থেকে অনেস্ট, আমি এ ধরনের কিছু করি না যে আমি তোমার সাথে চোখ মিলেও কথা বলতে পারবো না। তো গুরু এরপর থেকে ও আমাকে অনেক বোঝানোর চেষ্টা করে, ও আমাকে ফাইনালি বলে মানে বলে যে ওই মেয়েটা অনেক প্রবলেমে থাকে। তখন আমি চলে আসার পর বাসা চেঞ্জ করে ও আমাদের যে বাসার জিনিসগুলো ওকে ওরে ওকে দিয়ে হেল্প করে আর কি, এটুকুই জাস্ট। এর বাইরে ওর সাথে ওর আর কোনোদিন দেখা হয় নাই। বা ওই মেয়েটা ওকে মামা ডাকত।
আপনার সাথে কতদিন যোগাযোগ নাই, মানে যে সুমন আপনার স্বামী তার সাথে কতদিন যোগাযোগ নাই?
ওর সাথে আমার যোগাযোগ আছে, বাট আমি ওর সাথে ওই কারণটা তো অনেক মিসবিহেভ করি, আমাকে অনেকদিন ফোন দেয় না, তারপর কথা হয় না আর কি।
তাও কতদিন এটা?
প্রায় দুই সপ্তাহ পর একদিন কথা হয় বা এক সপ্তাহ পর কথা হয়। আমি ওকে ফোন দিই কারণ ওই আসলে আসার জন্য আসছে, আমি তো ওনার মতো, ও যে যাই হোক না কেন আমি ওর সাথে আসলে কথা না বলে থাকতে পারি না। আসলে আমি কিছুতে মানে ওর সাথে ঝগড়া করি, প্রচুর ঝগড়া করি, বাট আমি ওরকম মানে ওর সাথে কথা না বললে মানে আমার ভালোই লাগে না। আমি ওকে রিপ্লাই মেসেজ দিই বা ফোন দিই, ও তখন আমাকে ফোন ব্যাক করে।
এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে মিলি, আপনি যে কথাগুলো বলছেন তাতে স্বল্প পরিসরে আমাদের যেহেতু সময় শেষ করে প্রায় 26 মিনিট পার করে, আমি শুধু একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের কাছে প্রথম যে মেসেজটি আসে সেটি অনেক আকুতি ভরা মেসেজ যে গুরু আমি এই ইফতি এবং আশা যাদের কথা হচ্ছে এরকম একটি পরিস্থিতিতে আমি অনেক কষ্টের মধ্যে আছি সুদূর প্রবাসে এই জাপানে, আমার হয়ে কি এই কথাটা পৌঁছে দেবেন আপনি মিলির কাছে যে তাকে আমি এখনো
আমি জানি ও ছোটবেলায় ওর যখন 6 মাস বয়স তখন ওর বাবা মারা যায়, তারপর 8 বছর বয়সে ওর মা মারা যায়। ও ছোটবেলার থেকে মানে প্রচন্ড মানে কি বলবো ভাই বোনদের কাছে বড় হয়েছে, তো অবহেলায় বড় হয়েছে। তো আমি মানে নিজের কাছে কষ্ট লাগে যে আমি ওকে ওর চরিত্রটা সম্পর্কে আমি সন্দেহ করতেছি, এটা ভেবে আমার নিজের প্রচন্ড কষ্ট হয়।
এবং ফাইনালি সে আমাকে যেটা জানিয়েছে সেটি হচ্ছে যে মেসেজে মানে ফেসবুকের ওয়ালে যেটা লিখেছে সেটি হচ্ছে যে আপনাকে কোনোভাবে তাকে তার সাথে যোগাযোগ করিয়ে দেওয়া যায় কিনা। এবং ফাইনালি আমি রিকোয়েস্ট করার পর এটা একটা ম্যাজিক্যাল ব্যাপার বলতে পারেন যে আপনার সাথে আমাদের যোগাযোগ হয় এবং আপনাকে আমরা ফেসবুকের মাধ্যমে কমিউনিকেট করি এবং আপনি আমাদেরকে ফোন নম্বরটা দেন যে নাম্বারের মাধ্যমে আপনার সাথে আমরা কথা বলছি, যে জন্য অনেক ধন্যবাদ প্রাপ্তি হচ্ছে
আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর যে নাম্বারটা পিক করেছে এবং ফাইনালি আপনি বললেন যে সন্দেহের কথা এবং আপনার প্রশ্নে যে কি ধারণা, আপনার প্রশ্নে যে কতটুকু টান বা ভালোবাসা, সেটা অলরেডি কিন্তু আপনার স্বামীর কাছ থেকে আমরা শুনেছি এবং আরেকটি মেসেজ আপনার জন্য পাঠিয়েছি যে গুরু আমার ভালোবাসা এখন অনেক, সরি উনি বলতে চেয়েছেন যে উনি কথা বলার বলতে চাচ্ছেন কিন্তু তার বাসায় এখন অনেক মানুষ ঘুমাচ্ছে রুমমেট, সো আমি কথা বলতে পারছি না, আই এম রিয়েলি ভেরি সরি, বাট আমি শুনব ওর রাগ কি, ও রাগ কিসে করেছে, যেটা আপনি বললেন ও আসলে বুঝতেও পারছিল না যে রাগটা আসলে করেছেন কি নিয়ে, কেন এত সন্দেহ ওর আমার হয়ে
কথা হচ্ছে বলেন, কেন লুকাইল ও আমাকে, ও যদি অনেস্ট থাকত ও আমাকে বলত, ও আমাকে সে লুকাইছে, আমি জিজ্ঞাসা করছি ও কেন লুকাইছে, ও বলছে তুমি কষ্ট পাবা বলে আমি আমি তোমাকে বলি না, আমি ওকে জাস্ট হেল্প করছি, এবারে ওর সাথে আমার কোন রিলেশন নেই, ও এমনি তো একটু মানে টাচি আর কি, মানে কেউ কারো কষ্ট দেখতে পারে না।
আচ্ছা আপনি নিজেই বলছেন যে টাচি কোন কষ্ট কারো দেখতে পারে না, তাই হেল্প করার যে প্রবণতাটা কিন্তু আগে থেকে আপনি দেখে এসেছেন তার ক্ষেত্রে, তাই তো? আমরা আশা
মনে হয় যে নিজে হয়তো না খেয়ে আরেকজনকে খাওয়াবে এরকম।
আচ্ছা সেই কারণে হয়তো তার এই হেল্পফুল যে ব্যবহার এবং এটার কারণে তার প্রতি ওর হেল্প করাটাকে আপনার কাছে মনে হয়েছে যে অনেক আগ্রহী হয়তো সে মেয়েটির প্রশ্নে, সে এই কারণে সন্দেহটা এসেছিল
আপনার গুরু? মেয়েটার চরিত্র ভালো না তাই আমি আর কি এরকম, মানে আমার কাছে খারাপ লাগছে, ও আমার কাছে লুকাইল জিনিসটা, আমি ওকে সবসময় বলছি তুমি আমাকে সবকিছু বলবে, আমাকে আমাকে তো লুকাবে না প্লিজ, আমি অন্যের কাছ থেকে শুনলে বেশি কষ্ট পাবো।
আমরা অনুষ্ঠান শেষ করব, ফাইনালি একটি কথাই বলার আছে, যদি সত্যি এর মধ্যে ভুল কিছু থেকে থাকে পরবর্তীতে এ ভুল আপনার সামনে উপস্থাপন হতে বাধ্য, তাই আমি শুধু একবার বলবো যে মানুষকে ভালোবাসেন এবং পাগলের মতো যে মানুষটাকে ভালোবাসেন তাকে বিশ্বাস যদি আপনি করতে থাকেন।
গুরু আসলে আমি নিজে কতটা মানে কষ্ট পাচ্ছি যে আমি ওকে সন্দেহ করি, এই জিনিসটা যে আমি কত কষ্ট পাচ্ছি এটা একমাত্র আমি জানি।
তাকে পরিষ্কার করে বলুন এবং আমাদের কাছে খবর আছে, আমাদের কাছে এই তথ্য আছে যে সেও আপনাকে প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড মিস করে এবং সেও চায় যে আপনাদের সম্পর্কটা আবার আগের অবস্থাতে চলে আসুক, তাকে আপনার প্রথম কাজই হবে আজকে রাত্রে হোক অথবা কালকে সকালের মধ্যে হোক ফোনে কথা বলে পুরো ব্যাপারটাকে সেটেল করা। আপনাদের একটা সন্তান আছে কি এখন? তো
এখন
একটা আচ্ছা মেয়ে বেবি আছে তাই তো? আচ্ছা সবার দিক চিন্তা করে সব দিক ভালো রাখার স্বার্থে খুব তাড়াতাড়ি আমি চাইব যে আজ রাতেই আমার সাথে কথা বলার পরপরই তার সাথে কথা বলে পুরো ব্যাপারটাকে সেটেল করে দেন এবং ফাইনালি আমি আশা করব নেক্সট উইকে যখন প্রোগ্রাম করব দুইজন একসাথে আমাকে ফোন দিবেন এবং ফোন দিয়ে জানাবেন যে আপনারা ভালো আছেন, আপনাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্বটা কেটে গেছে।
ও আসলে মানে আমাকে এতটাই লাভ করত, মানে আমাদের যখন রিলেশন ছিল ও আমার আমার জন্য সব ছেড়ে দিয়েছে।
আমার বিশ্বাস উনি এখনো লাভ করেন, আপনাকে এখনো উনি লাভ করেন যে কথাটি উনি আমাদেরকে বারবার বলছেন।
আমি রাগ করলে ও আমাকে সবসময় ফোন দিত কিন্তু এখন সেটা হয় না গুরু, আমি জানি না এটা আমার মিসবিহেভের কারণে ও করে নাকি, মানে আমি
আমরা আমরা চাইবো, আমরা যেহেতু অনুষ্ঠান শেষ করে দিচ্ছি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে ফোনে আসার জন্য, আর আমি অবশ্যই চাইবো যে আপনি আমার সাথে ফোন কল শেষ করার পরে আপনার স্বামীর সাথে কথা বলবেন এবং কথা বলে পুরো ব্যাপারটাকে সেটেল ডাউন করবেন এবং সামনে প্রোগ্রামে যখন আমরা আবার হাজির হব তখন আমাদেরকে এটির একটি ফলো আপ দিবেন, আপনারা দুইজনে ফোন করবেন, ফোন করে জানাবেন যে আপনারা এখন ভালো আছেন। আর এই লাভগুরুর প্ল্যাটফর্মটাকে আপনাদের দুইজন দুই প্রান্তে থাকার পরেও ভালোবাসার একটি মাধ্যম হিসেবে ইউজ করার জন্য আমরা কৃতজ্ঞ, আমরা আসলে অনেক বেশি সম্মানিত যে আপনাদের এইরকম একটি ব্রোকেন অবস্থাটাকে আবার রিবিল্ড করার জন্য আমরা একটি সহযোগী মাধ্যম হিসেবে কাজ করতে পারলাম। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।
গুরু আমি 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 আসলে অনেক থ্যাঙ্কস যে আপনাদের মাধ্যমে আমি ওর সাথে কন্ট্যাক্ট করতে বা আমি ওর সাথে ক্লিয়ার করতে পারবো জিনিসটা।
আপনি কথা বলুন তার সাথে এবং আমার বিশ্বাস সবকিছু ঠিক হয়ে যাবে, এর মধ্যে আমরা ফেসবুকে আপনার হয়ে আমি আপনার এই কমিউনিকেশনগুলো তার কাছে পৌঁছে দিব। সবাই অনেক অনেক হ্যাঁ অনেক ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, যে যেখানে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন, আজ এ পর্যন্তই, আগামী সপ্তাহে আবার কথা হবে বন্ধু, বিদায়।